exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। রবিবারের রাতে আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আজকে হচ্ছে 39তম পর্ব, এবং এই 39তম পর্বে আজকে আমাদের গেস্টকে, তার সঙ্গে পরিচিত হওয়ার আগে আপনাদেরকে যে কথাটি বলতে চাই, সবসময় বলি, জীবন গল্প এবং সিক্রেটস এই দুটো অনুষ্ঠানের জন্য একটি ফোন নম্বর 09611904904। আমি আবারও বলছি 09611904904। এই অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে অনুষ্ঠান চলাকালীন সময়ে। সুতরাং যারা মনে করছেন যে অনুষ্ঠান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা আছে কিংবা মিস করে ফেলবেন, তাদের সবার জন্য বলছি পুরনো এপিসোডগুলো ডাউনলোড করা থেকে শুরু করে আজকের এপিসোডটিও আপনি ডাউনলোড করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, কিংবা আপনি ওখান থেকে সরাসরি শুনতে পাবেন। আমাদের ইউটিউবে জীবন গল্প এবং সিক্রেটসের প্রত্যেকটি এপিসোড দেওয়া আছে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। DFM তে হচ্ছে ঢাকা FM। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন, পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে নেবেন, তাহলে আপনি আমরা যখন ওখানে কন্টেন্ট আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে জানতে পারবেন। ওকে, আমি কথা না বাড়িয়ে আমার যে গেস্ট রয়েছে তার সঙ্গে পরিচিত হবো। জি, প্রথমে আপনি আপনার নামটা একটু বলুন।
জি, আমি জান্নাত বলছি।
জান্নাত, বয়স কত?
22+।
আচ্ছা, 22 বছর+। আপনি চট্টগ্রাম থেকে এসেছেন জার্নি করে, লম্বা এক সময় একটা জার্নি করেছেন আপনি, এবং ক্লান্তির ছাপ চোখে মুখে বোঝা যাচ্ছে। জন্ম কি চিটাগাংই নাকি অন্য কোথাও?
না, দেশেবাড়ি।
দেশেবাড়ি কোথায়? আপনি বলতে চাচ্ছেন না? না, সেটা মুখে বলতে হবে, যদি আপনি বলতে না চান সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছেন। ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে আপনি বলতে চান, যেভাবে বলতে চান, ইউর ফ্লেক্সিবিলিটি।
একদম ছোটবেলা থেকেই শুরু করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি জন্মটা আমার গ্রাম বলতে আমার দেশের বাড়িতে হয়। আমি গ্রামের নামটা অর্থাৎ জেলার নামটা বলতে চাচ্ছি না। তো আমি জন্ম নেওয়ার পর যখন থেকে বুঝতে শিখছি, অর্থাৎ আমার একটু আবছা আবছা মনে আছে যে আমি মানে এখনো পর্যন্ত যেটা মনে করতে পারছি যে আমার আব্বু বুঝতে পারতেছি যে বিয়ে করতে যাচ্ছে। আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, তো সচরাচর যেটা করা হয় গ্রামের বাড়িতে, আমাদের বাড়িটাতে ছিল একটা ক্যাসেট টাইপের যেটা বলা হয়, তখন মাইকের সিস্টেমটা তেমন একটা ছিল না, ক্যাসেটটাও সবার ঘরে ছিল না, তবে আমাদের ছিল আর কি, পুরো গ্রামটাতে শুধুমাত্র আমাদের ঘরে ছিল। দেখতাম যে হ্যাঁ, ক্যাসেট প্লে করে অর্থাৎ গান বাজানো হচ্ছে এই সেই, তো আমি বুঝতেছি না যে একদিন কি হবে। তো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার আব্বু বিয়ে করতে যাচ্ছে। তো সবার কাছে আগে বলে নিব যে আমি যে বিষয়গুলো বলছি এগুলোতে খারাপভাবে নিবেন না, কাইন্ডলি একটু বিষয়গুলো বোঝে পজিটিভলি বা নেগেটিভলি আসলে কি ধরনের সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এটা সবার কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে।
ওকে,
আর হচ্ছে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার একটা মানি আসছে। আমি জানতাম না যে আজকে তার মা হবে। তো যখন দেখলাম,
আমি যেটা বুঝতে পারছি যে আপনার মা মানে আপনার জন্মদাতা প্রেমা খুব ছোটবেলাতেই,
এটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে মানে আমার আপন মা নেই, বেঁচে নেই আর কি। তো আমি সেটা তখনও জানতাম না। যখন জানতে পারি সেটা হচ্ছে যে পরে বুঝতে পারলাম, যখন দেখলাম যে আমার একটা মা আসছে নতুন, তখন আমার মাকে দাঁড় করার পরে বলতেছে যে, সবাই বলতেছে আমার চাচা। তো আমার চাচা আবার আমাকে আমার বাবার থেকেও কেন জানি মনে হয় আমাকে বেশি ভালোবাসে, আমিও আমার বাবার থেকে আমার চাচাকে বেশি ভালোবাসি। আমার এটা কেন জানি রিয়েলাইজ হয় আর কি। তো বাকিটা সবার ইয়াতে আমি আমার মনের কথাটা বলছি। তো আমার চাচা বলতেছে যে এটা তোমার মা আর কি, সবাই বলতেছে এটা আমার মা, ঠিক আছে আমিও মা করে রাখি। তো এইভাবে চলতে থাকে, আমি আস্তে আস্তে বুঝতে শিখি যে হ্যাঁ এটা আমার মা। তখনও বুঝতেছি না যে আসলে আমার নিজের মা বলতে মানে আমার আপন মা বলতে কেউ নেই। তো কিছুদিন পরে যখন দেখতেছি যে আমার কাকা মানে আমি চাচাকে কাকা ডাকি, তো আমার চাচা বিয়ে করছে। দেন আমার চাচা আবার কি করলো, আমার এই মাকে আর আমার চাচার ওয়াইফ মানে আমার চাচিকে দুই পাশে দাঁড় করায় আমাকে মাঝখানে রেখে দাঁড় করায় বলতেছে যে, মানে আমার চাচা আমাকে কোশ্চেন করতেছে যে, মা বললো তো তুমি কাকে মা হিসেবে ডাকতে চাও, তুমি আজকে থেকে যাকে মা ডাকবো সেই তোমার মা। তো আমি কিছু বুঝি না, কি বুঝতেছি না। তো বলতেছে যে তো সবার সামনে বলতেছে যে এ তোমার মা ঠিক আছে, আমার চাচা বলতেছে আর কি, এ মা তোমার ঠিক আছে, কিন্তু আজকে থেকে তুমি ধরে নাও যে তুমি আমাদের মেয়ে, এটাও তোমার একটা মা, আমি তোমার আব্বু। তো এইভাবে চলতে থাকে, আমি তখন মানে যাকে যেটা শিখাই দেওয়া হয়েছে ওইটাই রাখতাম। তো আমার কাকা কি করতো, মানে আমার সাথে খুব আদর করতো, দুষ্টুমি করতো, আমাকে বলতো, তখন তো অনেক ছোট ছিলাম আর টাকার ইয়াটা পরিমাণটা তখন অনেকটাই কিন্তু মানে বেশি দামি ছিল। তো আমাকে বলতো যে নতুন দুই টাকার নোটগুলো দিয়ে বলতো যে তুমি যদি আমাকে আব্বু ডাকো তাহলে দুই টাকা দিব, যতবার আব্বু ডাকবা ততবারই তোমাকে দুই টাকা করে দিব।
ওকে,
তো আমি সেই লোভে দেখতাম যে আমার কাকাকে আব্বু ডাকতাম, তো এভাবে দুই টাকা করে দিত। এখন পরবর্তীতে বুঝতে পারলাম যে না আসলে মানে সবাই বলতেছে যে তোর মা এটা কেমন, তোর মা এটা কেমন, এরকম যখন জিজ্ঞেস করে আমি আস্তে আস্তে বুঝতে শিখি যে আসলে আমার মানে আমি আমার মা কি বলতেছে। তো আমি রিয়েলাইজ করি যে আমার আপন মা বলতে তো আসলে মনে হয় ইনি না। আমাকে স্কুলে ভর্তি করাই দেওয়া হয়, তো দেখতেছি যে সবাই মার কাছে যাচ্ছে, জড়াই ধরতেছে মার মেয়ের জন্য বা ছেলের জন্য এটা করতেছে ওইটা করতেছে, বাবার কাছ থেকে কিছু মানে মেয়ে বা ছেলে যদি মার কাছে কিছু চাচ্ছে, মার কাছে না থাকলে বাবার থেকে নিয়ে দিচ্ছে, অনেক কিছু বলে কনভিন্স করে। কিন্তু আমার বেলা দেখতেছি যে না এটা কিছুই না। তো এভাবে চলতে থাকে, আমি তখন থেকে বুঝতে শিখি, সবাই আমাকে বলে যে এটা তো তোর মা না, মানে গ্রামের মানে যারা আছে আমাদের বংশের লোকরা মানে আমাদের আমার ফ্যামিলি থেকে না। তো সবাই বলে যে এটা তো তোর মা না, তোর মা তো মারা গেছে। তো ওরা সবাই বলার চেষ্টা করে যে তোর মাকে খুব তোর দাদি আর তোর বাবা খুব জ্বালাইতো। এখানে আমি অনেকগুলো জিনিস উঠে আসতেছে, এটা আমি কখনোই কারোর সাথে শেয়ার করিনি। আজকে এখানে যা বলবো আমি পুরো বিষয়টা আজ পর্যন্ত কেউ প্রপারলি কেউ জানে না, ইভেন আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ডস সার্কেল কেউ জানে না যেগুলো আমি আজকে এখানে বলবো। তো শুনি যে আমার আব্বু আর আমার দাদি নাকি আমার মাকে খুব টর্চার করতো। তো টর্চার করার কারণে নাকি সে মানে খেতে দিত না ঠিক মতো, তারপর হচ্ছে দেখতে পারতো না, মানে অনেক নাকি খারাপ অ্যাটিটিউড ছিল ওদের। সেই কারণে নাকি আমার আম্মু ওখানে থাকতে পারে না, আবার আমার আম্মু নাকি আমাকে এতটাই ভালোবাসতো, আমি একদম ছোট ছিলাম, আমার মেবি বয়স মানে মাসখানেক হবে, মাস বা কয়েক মাস এরকম, তখনই আমার মা আমাকে কান নাক ফোড়ায়, মানে অতটা ছোটবেলাতেই নাকি কান নাক ফোড়ায় আমাকে কানের জিনিস পরাই দেয়। তখন কিন্তু স্বর্ণের মূল্যটা অনেক বেশি ছিল, তো রূপাটাতেই আমাকে ইয়া করে দেয়, তখনই আমাকে রূপার কানের মানে এই জিনিসগুলো পরাই দেয় যেগুলো এখনো আমার কাছে আছে। তো বলে যে তোর মাকে এরকম জ্বালাই, তো সেই জন্য তোর মা তো চলে গেছে তোর বাবাকে রেখে। তো আমি ভাবি যে মানে আমাকে আবার ফ্যামিলি থেকে তখন থেকে বুঝতে শিখতেছি যে আমাকে ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে আমার মা খারাপ ছিল, মানে বলতে চাচ্ছে যে আমার মা খারাপ ছিল, আমার মা নাকি পরকিয়া করতো আর হচ্ছে
এগুলো আপনাকে কে বোঝাতো,
এটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার ফুপি বোঝানোর চেষ্টা করতো।
আমি যেটা বুঝতে পারছি যে আপনার ফ্যামিলির বাইরের লোকজন বলতো যে আপনার ফ্যামিলির লোকজন আপনার মার উপর অত্যাচার করতো, আর ফ্যামিলির লোকজন বলতো যে আপনার মা খারাপ ছিল। বাই দ্য ওয়ে আমাকে একটু বলেন আপনার তখন বয়স কত?
আমার তখন হবে কি 4-5।
স্কুলে যান না? স্কুলে যান না?
স্কুল বলতে তখন নতুন ব্র্যাক নামছে, ব্র্যাক স্কুল যেটা বলে।
আচ্ছা,
ব্র্যাক স্কুলে আমি পড়তাম।
ওকে, ঠিক আছে। আমি বয়সটা আন্দাজ করছি এই কারণে যে এই ধরনের কথাবার্তা একটা মেয়েকে আমাদের সমাজে বাবা মার অ্যাবসেন্সে ফেস করতে হচ্ছে, এবং যখন তার আসলে মাকে বুঝে ওঠার বিষয় সেই সময় মাকে নিয়ে এই ধরনের কথাবার্তা, বুঝতেই পারছেন যে তার মেন্টালিটিতে এটা কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে। হ্যাঁ
হ্যাঁ, তারপর হচ্ছে আমার ফ্যামিলি থেকে দেখতাম যে এটা বলা হতো, তো আমার খালারা আবার আমাকে নিতে আসতো, খালারা আমাকে প্রচুর ভালোবাসতো, আমি যেটা এখন বুঝতে পারি আর কি, তখন তো বুঝতাম না, ছোট ছিলাম বললাম। তো আমার দাদি বলতো যে, আমার দাদির কাছে জিজ্ঞেস করলে যদি বলতাম যে আমার মা কেন নাই, মানে কেন চলে গেছে, কেন থাকতে পারে নাই, সে কি আমি যেহেতু জন্ম নিচ্ছি, আমি একটা মেয়ে, মানে আমার কেন জানি না খুব খারাপ লাগতো। সবার মা আছে, সবার মার কাছে মেয়েরা যে দেখতে সে জড়ায় ধরতেছে, আম্মু আম্মু করে ডাকলে মারা খুব খুশি হয়ে যাচ্ছে, আদর করে এটা দিচ্ছে, বাবার কাছ থেকে নিয়ে এটা দিচ্ছে, ওইটা করতেছে, আমার কেন এরকম জানে। তো আমি আমার দাদির কাছে, আমার ফুপুর কাছে, আমার কাজিন মানে আমার বোনরা, আমার বোনরাও তখন বড় ছিল অনেকটা, ওরা জানতো আমার মার সম্পর্কে, আমাদের বাড়ি থেকেই দুইটা কাজিন বড় হয়েছে। তো ওদেরকে জিজ্ঞেস করতাম, ওরাও বলতো যে তোর মা ভালো ছিল না। তো আমি সবার কাছ থেকে, আমার ফ্যামিলি থেকেও শুনছি যে আমার মা নাকি অসম্ভব সুন্দর ছিল।
ওকে,
আমার
নানুবাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না আপনার?
সেটা বলতেছি।
ওকে,
সেটা হচ্ছে যে সবাই বলতো যে আমার আম্মু খুব সুন্দর ছিল, আর সেটার তুলনায় আমি নাকি কিছুই না, গায়ের রংটা মোটামুটি একটু পাইছি কিন্তু ওই তুলনায় কোনো কিছুই পাইনি, মানে তার অর্ধেক জিনিসটা নাকি আমি পাইছি, ওরকম সুন্দর না। তো আমার মা আমাকে খুব আদর করতো, সেটা সবাই বলতো, আমার ফ্যামিলি থেকেও বলতো, কিন্তু আমার ফ্যামিলি অভিযোগ ছিল যে আমার মা ভালো ছিল না। আমার ফ্যামিলি থেকে যতই তাকে মানে কেয়ার করা হতো, সে নাকি দেখা যেত যে অন্য বাড়িতে যেয়ে খাওয়ার চেষ্টা করতো, অন্য বাড়ির ছেলেদের সাথে নাকি কথা বলার চেষ্টা করতো, এগুলো অভিযোগ ছিল। তো তখন আমার মাকে নাকি, আমার মা নাকি চলে যায় এগুলো থেকে, নাকি চলে যায়। আমার ফ্যামিলির কথা হচ্ছে যে ভালো ছিল না সেই জন্য চলে গেছে, এখানে ভালো লাগে নাই আমার আব্বুকে, আর পুরো বাইরের মানুষ বলতেছে যে, মানে পুরো বাইরের মানুষ, আমি বাইরের মানুষের একটা মানুষের থেকেও আমি শুনতে পাইনি যে আমার মা ভালো ছিল না, মানে খারাপ ছিল, সেটা কখনোই বলে নাই, আমি এখনো শুনতে পাইনি। তো ওরা সবাই বলে যে না খুব জ্বালায় তো, সেই জন্য তোর মা থাকতে না পেরে চলে গেছে। সেটা আসলে আমি পরবর্তীতে কিছুটা জাস্টিফাই করে আমার মাটা আসলে কেন চলে গেছে সেটাও আমি বলবো পরে। দেন হচ্ছে মার সাথে আমার বাবার ডিস্টেন্স হয়ে গেছে। তো যখন ডিস্টেন্স হয়ে গেছে আমার মা তখন আর পৃথিবীতে নাই, সে মারা গেছে। তো তাকে নাকি এখান থেকে ডিভোর্স দেওয়া হয়, আমার আম্মু চলে যায়, আমি নাকি আমার বাবার বাড়িতেই থেকে যাই, মানে আমার আব্বুর বাড়িতে থেকে যাই, আমার আব্বু আমার সরি আমার আম্মুকে আবার অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। সেখানে নাকি যার সাথে বিয়ে দেওয়া হয় সে নাকি তাকে মানে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।
এটা আপনি কার কাছ থেকে শুনলেন?
সেটা আমি পরবর্তীতে বড় হইলে সবার থেকেই শুনছি, আমার ফ্যামিলি থেকেও শুনছি,
বিভিন্ন লোকের কাছ থেকে শুনছি,
বিভিন্ন লোকের থেকেও শুনছি।
ওকে,
আমি খুব খারাপ লাগে তখন নাকি, আমি তখনও নাকি আমি বুঝতে শিখছি, মানে একটু মানে কি হাঁটা চলা করতে পারি যখন আমার মা মারা যায়, কিন্তু আমার থেকে ডিস্টেন্স হয়েছে আমি যখন মাস, তখন আমি নাকি আমার দাদির বুকে দুধ খেয়ে বড় হয়েছি আর কি। এরপরে দেখতাম যে আমার খালারা আমাকে নিতে আসতো, তো আমার দাদি আমার আম্মু সরি আমার আব্বু আমার দাদা আমার ফুপুরা বলতো যে তোমার খালারা নিতে আসবে, অনেক আদর দেখাবে, অনেক কিছু নিয়ে আসবে, চকলেট চিপস নিয়ে আসবে, বিস্কিট নিয়ে আসবে, এগুলো দেখে লুপে পড়ে চলে যায় না, তোমার আম্মুকে যেরকম মেরে ফেলছে বা নিয়ে গেছে এরকম কিন্তু তোমাকেও নিয়ে যাবে, আর আসতে দিবে না আমাদের কাছে, তুমি যাবা না কিন্তু। আমি সেরকমটাই যেতাম না, আমার খালারা কয়টা খালা আমি জানি না, মেবি কয়েকটা খালা আছে 4-5টা এরকমটা হবে, সবাই একের পর এক সবাই আমাকে নিতে আসতো, দেখতে আসতো, খুব কান্নাকাটি করতো আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি যেতাম না, ওই যেটা শিখিয়ে দেওয়া হয়েছে সেটাই আমি যেতাম না। এভাবে চলতে থাকে, একটা পর্যায়ে দেখা যায় যে আমার খালারা আর আমাকে দেখতে আসে না।
ওকে,
যখন আমি যাই না একটু বুঝতে শিখিয়ে দিচ্ছি আরো ভালো করে, যখন দেখতেছি আমি ইগনোর করতেছি ওদের কাছে যেতে চাচ্ছি না, তো সবাই সবার সংসার নিয়ে বিজি, আমার কাছে আর আসে না। ওদের সাথে টোটালি কমিউনিকেশন ইয়েপে আর কি। তারপর হচ্ছে আমি একটু পড়াশোনায় ভালো ছিলাম বলে ব্র্যাক স্কুল তখন নতুন আসছে, তা আমি ক্লাস 1, 2, 3 এই তিনটা ক্লাস আমাকে পড়া হয় না, মানে পড়া হয় না। আমি ক্লাস 4 পরে এইগুলো দেখতেছি যে ভালো পারি, আমার হ্যান্ড রাইটিং ভালো, আমি পড়াতে অনেক ভালো, সেই জন্য আমাকে প্রাইমারি স্কুলে যখন দিয়ে দেওয়া হয় আমি ক্লাস 4 অ্যাডমিশন নিয়ে নিই।
ওকে,
তো ওখান থেকে আমি ক্লাস 4 ভর্তি হই, আমাকে ভালো করে পড়ানো হয়, তা আমি অল্পতেই পড়তে পারতেছি। এর মধ্যে থেকে আমি যখন তখন বুঝতে শিখছি তখন থেকে আমার সমস্যাটা শুরু, সেটা হলো যে আমি আবার ছোটবেলা থেকেই দেখতেছি যে মানে অন্যায় জিনিসটা বা খারাপ জিনিসটা চোখের সামনে দেখলে এটার সাথে সাথে আমার রিয়্যাক্ট চলে আসে, রিয়্যাক্ট চলে আসার কারণে এটা সমস্যা হয়। তা আমি স্কুলে যাইতাম, আমার বাবা ইয়া যে এখনো পর্যন্ত আমি এত বড় হয়েছি, আমার আব্বু আমাকে আজ পর্যন্ত মানে একটা টাকা দিয়ে বলে নাই যে মা তুই যা তুই কিছু কিনে খাইতে ইচ্ছে করলে খাস, বা চল তোকে মার্কেটে নিয়ে যাই বা দোকানে নিয়ে যাই, তোর যদি কোনো পছন্দ হয় কিছু জামা কাপড় বা কোনো জিনিস তুই তোর পছন্দ মতো করে নে। এটা এখনো পর্যন্ত আমার বাবা বলেনি বা আমার বাবা দেয়নি, এটা আমার খুব কষ্টের একটা জিনিস।
প্রিয় শ্রোতা, আমাদের বিরতির সময় হয়ে গেছে, জান্নাত রয়েছে আজকের সিক্রেটসে এবং লাখ লাখ শ্রোতা কান পেতে আছেন জান্নাতের সিক্রেটস গুলো জানবার জন্য। প্রতিটি সিক্রেটসই আমাদের নিজের জীবনে যাতে কোনো সিক্রেটসের জন্ম না হয় সেটি শেখায়। আমরা কথা না বাড়িয়ে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি আজকের 39তম পর্বে। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। জান্নাতকে যারা দেখতে চান তাদের সবার জন্য বলছি আমার পেজটিতে একটি ছবি দেওয়া আছে জান্নাতের, ওখানে গিয়ে আপনি জান্নাতকে দেখতে পারবেন। www.facebook.com/kibria.rj আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং একটি সারপ্রাইজ আমি অনেকদিন থেকে বলছিলাম যে আমার পেজে যারা আসবেন তাদের সবার জন্য, সেটি আমি এই পরের বিরতিতে যাওয়ার সময় আপনাদের জন্য ক্লিয়ার করব। তো এ পর্যায়ে আমি কথা না বাড়িয়ে জান্নাতের কাছে আবারও ফিরছি। জান্নাত, আমি যেখানটা ছিলাম তারপর
যাই হোক, তো মানে বন্যার পানি আসছে আমাদের দিকে, ততটা বন্যা আসে না, তো তখন বন্যার পানি আসছে, আমি ছোট দেখতেছি যে মাটি চলে আমার এই মাটা রান্না করতেছে, তো ভাতের চাল বেশি দেওয়ার কারণে আমাদের দিকে বসা ভাত রান্না করা হয়, আর চালগুলো তো আতপ টাইপের হয় আর কি, সরি। তো দেখতেছি যে ভাতগুলো পড়ে যাচ্ছে, অনেকগুলো ভাত চারপাশ দিয়ে পড়ে যাচ্ছে, বললাম যে মানে ভাতের চালগুলো একটু কমাই দিলে তাহলে হয়তো ভাতগুলো পড়তো না, এটা বলার কারণে আমার মা রিয়েক্ট করছে। রিয়েক্ট করার কারণে এটাতে অনেক বড় সমস্যা হয়ে যায়, আমার আব্বু আমার দাদি মানে আমার দাদা সহ সবাই পুরো মিলে একদম পুরো তোমল একটা ঝগড়া শুরু হয়। এটার কারণে দেখা গেছে যে আমার দাদি আমার দাদার হাতে মার খাইতে হয়েছে, কারণ তখন আমার সাপোর্টার শুধুমাত্র ছিল আমার দাদি আর আমার দাদা, আমার আব্বু আম্মু দুজনেই রিয়াক্ট করতো আমার উপরে, তখন ওরাই কিছুটা সাপোর্ট করতো, তো আমার দাদি আমার সাপোর্ট করতে যেয়ে উনি ওই সময়কালে মার খায়, তখন একটা বড় ঝামেলা হয়ে যায় আমার মা এই ঝগড়ার জন্য। আমার এইটুকু বলার কারণে বলতেছি যে আমি নাকি তাকে জ্বালাই, সে বাইরে থেকে চলে যাওয়ার চেষ্টা করে, বাইরে থেকে অনেকটা দূর চলে যায় কাউকে না
বলে।
হ্যাঁ, তো আমরা খুঁজে খুঁজে তারপরে অনেক জোর করে ধরে নিয়ে আসি, সবাই অনেক কথায় বলে যে এরকম করে কেন যাচ্ছ, সব মেয়ে তো থাকতেই পারে, ও কি বোঝে কিছু এরকম বলে, তো আমার মা ওদেরকেও খারাপভাবে কথা শোনায়। এভাবে চলতে থাকে, এরপরে হচ্ছে যে আমি আর একটু বড় হলাম, পরে আমার পড়াশোনার জন্য, মানে আমার ফ্যামিলিতে কোনো কিছু অভাব ছিল না, কিন্তু আমার জন্য কেন জানি না সবকিছু অভাব। আমার আবার আকাশ দেখতে আর প্রকৃতি দেখতে খুব ভালো লাগে, এরপরে ঝিরি ঝিরি বৃষ্টি, এই জিনিসটা ছোটবেলা থেকে আমার খুব পছন্দ। আমার যখন খুব মন খারাপ থাকে তখন আমি দেখা যেত যে জমির মধ্যে যে একা একা চুপ করে আকাশের দিকে তাকাই, তারপরে ভাবতাম আমার মার কথা, ভাবতাম কেন আমার মা নাই, কেন এত অশান্তি, ভালো লাগতো না। তো আমি এইভাবে একদিন টিফিন টাইম আমি বারান্দায় দাঁড়াই, তারপর বৃষ্টি হচ্ছিল ঝিরি ঝিরি, অনেক বড় একটা মাছ আমি দাঁড়াই দাঁড়াই আনমনে দেখতেছিলাম আর কি। হুট করে পেছন থেকে আমার একটা ধাক্কা লাগার কারণে আমি মাঠের মধ্যে পড়ে যাই, মানে পড়ে যাই না মানে চলে যাই আর কি। চলে যাওয়ার সাথে সাথে আমি পেছন ফিরে ঠাস করে একটা থাপ্পড় দিই, বুঝতেছি যে কেউ আমার সাথে চলে আসছে। ঠাস করে থাপ্পড় দেওয়ার কারণে তারপরে চোখে মানে আমি তাকাই যে কে, দেখতেছি যে একটা ছেলে, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের ক্যাপ্টেন ছেলেদের মধ্যে, আমি ছিলাম মেয়েদের মধ্যে ক্যাপ্টেন।
ওকে,
তো ও হচ্ছে যে ছেলেটা, একটু বলি, ছেলেটা খুব ভালো ছিল, মানে শান্ত শিষ্ট ছিল, দেখতেও অনেকটা কিউট ছিল, মানে মেয়েদের মধ্যে, আমি নিজের কথা নিজে বলবো না, সবাই বলতো যে আমি নাকি মেয়েদের মধ্যে কিউট ছিলাম, ছেলেদের মধ্যে ও ছিল, তো আমরা দুজনেই ভালো ছিলাম, সেই জন্য আমাদেরকে এভাবে ক্যাপ্টেন বানায় দেয়। তো আমি চোখের দিকে তাকিয়ে দেখতেছি যে ওর চোখে পানি চলে আসছে আমার থাপ্পড় খেয়ে। তো আমি ভাবতেছি যে এই ছেলে তো কখনো আমাকে ধাক্কা মারার কথা না, তো আমি তারপর রিয়েক্ট করি, আমাকে কেন ধাক্কা মারছো? তো ও চুপ করে আসে, কিছু বলে নাই। তারপরে আমি যখন অনেকগুলো রাগ দেখাচ্ছি তখন ও বলে যে আমি মারিনি। পরবর্তীতে আরেকজন এসে, আমার চাচা হয় সম্পর্কে, আমি নামটা বলবো না, ও এসে বলতেছে যে আরে ও তো ধাক্কা মারে নাই, আমরা দুষ্টুমি করতেছিলাম, ওকে ধাক্কা মারছি, দেন ও তোর গায়ে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার কারণে ও তোর গায়ের সাথে লেগে এরকম হয়ে গেছে। এখন আমি থাপ্পড়টা অনেক জোরে মারছিলাম, থাপ্পড়টা লাগে হচ্ছে প্যাটের বাম সাইডে, মানে বুক আর প্যাটের মাঝখানে লাগে, ডেঞ্জারাস একটা জায়গা। আমি পরে বুঝতে পারি যে এটা আমার ভুল হয়েছে, এখন কি করবো বুঝতেছি না, তাকে তো সরি বলাটা উচিত। এখন আমি মানে এটার জন্য ইয়া হয়ে গেছি, উনি ও তো কান্না করে দিছে, কি করবো বুঝতেছি না, সরি বলতে হবে। তো ওই দিন যখন ক্লাস হয়, শেষ ক্লাস, ইসলাম ধর্ম ক্লাস ছিল, যে ক্লাসটা মানে যে পড়াটা দিছে সেই চ্যাপ্টারের মধ্যে আমি কি করি, খাতার থেকে একটু করে পেজ ছিঁড়ে সেখানে লিখে দিই যে আই এম সরি থাপ্পড় মারার জন্য, তারপর নিচে লিখে দিই আমার নামটা। দেন দেওয়ার পরে দিয়ে আমি জানি যে পড়া শেখার জন্য এটা অবশ্যই পড়বে, চ্যাপ্টারটা খুললে এটাতে দেখে যাবে, এভাবে দিয়ে দিই, সে ভালোইভাবে দেখে। তো পরের দিন আমি খুব এক্সাইটেড হয়ে আছি, আমাকে আমি সরি বললাম, সেটা মেনে নিল কিনা বা স্যারের কাছে আবার কোনো কমপ্লেন করে কিনা, সেই জন্য আমি তাড়াতাড়ি স্কুলে চলে গেছি। দেখতেছি যে না, ও কোনো কমপ্লেন না, মানে আসলো দেরিতে, দেখতেছি ওর মুখে এমনিতে হাসি থাকতো খুব, ওর গায়ে কাতুকুতু ছিল, আমরা কেউ যদি আঙ্গুল হাতটা ইয়া করতাম দেখতাম যে লাফাই উঠতো, এটা নিয়ে আমরা অনেক মজা করতাম। তো দেখতেছি যে ও কিছু বলতেছে না আমাকে, সেম ভাবে আমাকেও ও ক্লাস শেষ করে, আমি বলতেছি কি আমাকে কিছু বললো না কেন, আমি সরি বললাম, ও কি কাগজটা পাই নাই নাকি ইচ্ছা করে এরকম করতেছে। দেন পরবর্তীতে দেখি আমি বাড়িতে আসার পরে দেখতেছি আমাকেও সেম ভাবে সে একটা পেয়েছে, মানে চিঠি টাইপে দিছে, আমি তো দিছিলাম জাস্ট একটু কাগজ একটু করে ছিঁড়ে শুধু আই এম সরি লিখে, কিন্তু আমাকে একটা চিঠি লিখে দিছে পুরো একটা কাগজ। ওখানে দেখতেছি বাড়িতে এসে চুরি করে পড়তে গেছি, যেহেতু আমার কাজিন আছে, আমার বড়, তখন আমার কাজিন ক্লাস এইটে পড়ে, আমি তখন ক্লাস সিক্সে, ও অনেক ভালোই বুঝে। আমি কাগজটাতে দেখতেছি যে লিখছে আমার নামটা ধরে লিখছে যে আমি আসলে কিছু মনে করিনি, বুঝতে পারছি তুমি আমাকে ভুল করে মারছো, তবে থাপ্পড়ের জন্য আমার কিছু হয়নি, তো তোমাকে আমার অনেক ভালো লাগে, যদি কিছু মনে না করো, আমি জানি তুমি অনেক রাগি, তবে আমি এটা বলার কারণে তুমি রাগ করো না, আমি না আসলে তোমাকে অনেক ভালোবাসি। তো সে নিচে লিখে দিছে যে আই লাভ ইউ, এটার উত্তরের আশায় থাকবো। তো আমি এখন কি বলবো বুঝতেছি না, কয়েকদিন যাচ্ছে আমার আমারও কেন জানি ওকে ভালো লাগে, মানে প্রেম জিনিসটা আসলে কি সেটা জানতাম না, এটা বলা ভালো। আর দেখতাম যে বিয়ে হচ্ছে বা কেউ রিলেশন করতেছে, অ্যাকচুয়ালি রিলেশনটা কেন করে সেটা জানতাম না, আমি বুঝতাম কি যে রিলেশন মানে হচ্ছে যে কারোর সাথে কথা বলা, কারোর সাথে কারো কথা ভাবা, এটা ভালো লাগা, এটাই। তা আমার ওকে অনেকটা ভালো লাগে, তো আমি আর রিপ্লাই দেওয়ার জন্য কয়েকদিন পরে আমিও একটু লিখি যে মানে আমিও অনেক ইয়াতে যে সিক্রেট একটা জায়গায় যে মানে আমি খ্যাতের মধ্যে যে যেটাকে বলা হয় জমি, আমি খ্যাত ইউজ করতেছি, বুঝবেন অবশ্যই। তো আমি ওখানে যে চুরি করে আমি ওখানে লিখি যে আচ্ছা ঠিক আছে তুমি যেটা জানতে চাইছো আমারও তোমাকে অনেক ভালো লাগে আর লাভ ইউ টু, এটা লিখছিলাম আর কি, অনেক কিছু লিখে তারপর লিখছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটা দেওয়া হয়নি। আমি এটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে যে ক্লাসে এভাবে যে দিব আমি নিয়ে যাই ঠিক, কিন্তু সারাদিন ক্লাসে আমি দেওয়ার সুযোগ পাইনি, তার যে বইয়ের মধ্যে দিব বা তাকে দিব সুযোগ পাইনি। তো ওইভাবে চলে আসি, চলে আসার টাইমেও আমি এটা যে লুকাবো পেজটা সেই লুকানোর টাইমটাও পাইনি, কারণ সবাই একসাথে যাই আবার সবাই একসাথে আসি, আমাদের বাড়ির সাথে থেকে অনেকেই একসাথে যাই। তো এখন আমাদের বাড়ি থেকে অপোজিট মানে একটা মোড় আছে, মোড় থেকে এটা হচ্ছে চার রাস্তার মোড়, তো আমাদের বাড়ি থেকে আবার আরেকটা যে রাস্তা গেছে পূর্ব দিকে সেটার রাস্তার দিকে আবার পুরোটা দেখা যায়, মোড়ে কিছু না দেখা গেলেও ওই রাস্তাতে কে চলাচল করতেছে কী করা হচ্ছে এটা স্পষ্ট দেখা যায়। তা আমার সাথে যে ছিল বিএসসি মাস্টার যেটা বললাম চাচা, ওরই মেয়ে, আমরা একসাথে লাস্ট ছিলাম, ও যখন বাড়িতে চলে যায় আমি কী করি কাগজটা তাড়াতাড়ি বের করে মানে বইয়ের মধ্যে রাখলে, যেহেতু আমার কাজিন আমাকে পড়াইতে আসলে দেখে ফেলবে সেই জন্য আমি মলাটের মধ্যেই ঢুকাতে যাই। এখন মলাটের মধ্যে ঢুকানোর সময় আমার কাজিন আমাদের বাড়ির সামনে ছিল, যেহেতু রাস্তায় ছিল, তো ও দেখে ফেলে, দেখার পরে যে আমি যখন ওর কাছে আসছি তখন বলতেছে যে তোর বইগুলা দে, তো আমার তো হার্ট বিট বেড়ে গেছে, কেন তুমি বইগুলা নিতে চাচ্ছ?
কি নাম ছিল?
অ্যাকচুয়ালি আমার আপু ছিল, নামটা বলতে চাচ্ছি না,
নাম আপু তো ছিল সম্পূর্ণ একবার আপন তো না,
না কাজিন,
কাজিন ওকে,
ফুফাতো বোন ছিল। তো ও বলতেছে যে মানে আমরা আপন বোনের মতোই ছিলাম, এটা কখনো মনে হতো না, ও বলতেছে যে দে আমার বইগুলা দে, মানে তোর বইগুলা দে। তা আমি অনেক ইয়া করে না দেওয়ার মতো করে হলো, তারপর বইগুলো দিতে হয়েছে, ও আমার বইগুলো সব মালাগুলো খুলে দেখতেছি যেখানে লিখা। তো আমি যখন লিখছিলাম নেভির কিছু বই আছে নৌ পরিক্রমা, চিনবেন হয়তো, ওগুলার উপরে নিউজ প্রিন্টের যে তখন নিউজ প্রিন্টে বেশি চল ছিল নিউজ প্রিন্ট খাতাগুলো, ওগুলোর উপরে লিখে মানে রেখে কাগজগুলোতে লিখলে লেখাগুলো বেশি সুন্দর হতো, তা আমি ওইটার উপরে রেখে লিখছিলাম, লেখাগুলো পুরো কপি হয়ে গেছে, আমার কাজিন এটা আগেই দেখে ফেলে। তারপরে যখন দেখতেছে যে আমি চিরকুটটাও লিখছি সেটাও নিয়ে সে এখন বলতেছে তুই স্কুলে যাওয়ার কথা বলে প্রেম করিস, দাঁড়া আমি এখনই মামাকে আর নানুকে বলে দিব। আমি ওকে অনেক রিকোয়েস্ট করি কিন্তু হয় না, ও ঠিকই বলে দেয়। বলে দেওয়ার পরে তো আমার আব্বু আমার দাদু খুবই ফায়ার আপ, এমনিতেই বাড়িতে এরকম নিয়ে অবস্থা, এরপরে দিয়ে যখন বলে দেয় আমার আব্বু বলতেছে ঠিক আছে তোর আর পড়াশোনা করা দরকার নেই, তুই আর স্কুলে যাবি না। আমি এর আগে এরপরে দিই হচ্ছে এক্সাম, মানে সিক্সের এক্সাম আর কি, সেভেন উঠতো, তা আমি তারপরেও যাই, তারপরে দিয়ে এদিকে ওর জন্য আমার একটা খারাপ লাগা থাকে, মানে ভালো লাগা কাজ করে আর কি, আমি দেখতে পাবো না সেই জন্য আমি চলে যাই। আমার আব্বু ওই দিন আবার পিছু পিছু যায়, বৃষ্টি ছিল, আমার আব্বু নাকি ছাতা নিয়ে পিছু পিছু পর্যন্ত যায়, আমি কী করি আসলে সেটা দেখার জন্য, অর্ধেক রাস্তে এসে তারপরে যায় নাই। ওই দিন বাড়িতে আসার পরে যে আমাকে বলতেছে তুই আর টোটালি স্কুলে যেতে পারবি না, এর মধ্যে দিয়ে আমাদের মানে এই কথাগুলো চলার মধ্যে দিয়ে আমার এক্সামও শেষ হয়ে গেছে, এক্সামটা তেমন একটা ভালো হয়নি, পাস করছি তবে রেজাল্টটা এমন ভালো আসে নাই, যেটা আসার কথা ছিল সেটা আসে নাই, বলতে তুই আর আজকে দিকে স্কুলে যেতে পারবি না। তো আমার কাজিনকে বললাম দেখো আমি তো ভুল করছি ঠিক আছে, কিন্তু তুমি এটার জন্য তো এরকম করতে পারো না, আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। পরেও আবার বলে যে ঠিক আছে মামা আপনি এক কাজ করেন তাহলে ওকে গার্লস স্কুলে দিয়ে যান, যেহেতু এটা হাই স্কুল তো আমাকে গার্লস স্কুলে দিয়ে দেয়। তখন আমার মাথার মধ্যে একটা রাগ কাজ করে যে এই ছেলের জন্য আমাকে মানে স্কুল চেঞ্জ করতে হয়েছে, আমার আব্বুর হাতে মার খাইতে হয়েছে, তখন আমি মার খাই, আর হচ্ছে যে আমার দাদুর হাতে মার খাইতে হয়েছে, আমাকে স্কুল চেঞ্জ করতে হলো, কতগুলো কথা শুনতে হলো, এই ছেলের সাথে আমি জীবনেও কথা বলবো না। এর মধ্যে শুনতে পাই যে ওর নাকি পা কেটে যায়, ওরও বাবা ছিল না মানে বাবা নাই আর কি, শুনতে পাই স্কুলে মানে ক্লাসে সবাই আমাকে বলতো যে তুই তো ওর বউ, এরকম করে আমাকে বলতো, মানে দুষ্টামি করতো সবাই। তা আমি আর ওর সাথে কথা বলি না, আমাদের বাড়ির সামনে ও অনেক দূরের থেকে, আমাদের বাড়িটা ওদের থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, সেখান থেকে ও মানে পা কাটা নিয়ে আমাকে দেখতে আসতো, আমি ওকে দেখতাম কিন্তু অন্যদিকেও হয়ে থাকতাম, ও যাতে আমাকে দেখতে না পায়, ওর সাথে যেন আমাকে কথা বলতে না হয়, জেদ আমার ভিতরে ছিল। আর আমি খেলাধুলায় খুব এক্সপার্ট ছিলাম, গানেও এক্সপার্ট, তারপরে হচ্ছে যে নৃত্য টৃত্য এগুলোতে খুব ভালো থাকি, আমাকে স্কুলে যখন দিয়ে দেয় আমি এগুলোতে ভালো জয়েন করি লিডার হিসেবে আর কি। তো আমি স্পোর্টস গুলো দেখাই, তারপর নৃত্যটাও দেখাই লিডার হিসেবে, তারপর শপথটা আমি নিজে করি ভালো, আমার প্রনাউন্সিয়েশন ভালো বলে, তারপরে গান টান এগুলো ভালো বলে আমি এগুলোতে অংশগ্রহণ করি। তা আমার স্কুলে স্পোর্টস বলে ও ওইখানেই আসে, আমি যখন নৃত্য করতেছিলাম পাশে দিয়ে যখন চোখটা যায় দেখতেছি যে ও আমার খেলা, মানে আমার এগুলো দেখার জন্য ওখান থেকে চলে আসে আমার স্কুলে, তবুও আমি ওর দিকে তাকাই না। যাই হোক, শেষ হয়ে গেল ওই দিন খেলাধুলো, আমি অনেকগুলো প্রাইজও পাই, লিডারের প্রাইজটাও পাই আর অনেকগুলো খেলাধুলাতেও পাই, এভাবে যায়। আমি ক্লাস 7 উঠছি তখন আমার ছোট ভাই, এই মার ঘরে যে ছেলে, তখন ও অনেক ছোট, মানে দৌড়াইতে পারে একটু করে, ওকে নিয়ে আমি মানে ছোট বুঝতাম না কিছু, রাস্তায় খেলতেছিলাম, তো এর মধ্যে দিয়ে আমার বিয়ের প্রপোজাল আসে
প্রথম।
হ্যাঁ,
ওকে।
তো প্রপোজাল আসে, সেটা আসার কারণ
আপনার তখন বয়স কত?
বয়স কত হবে, 10 এরকম হবে, 10+।
ওকে।
তো প্রপোজাল আসে, সেটা আসার কারণ হচ্ছে যে আমার মানে লোক দিয়ে যে কাজ করায় সেটাকে কামলা বলে বুঝেন। তো তো আমার আম্মু তো ওই দিন ব্যস্ত ছিল কাজের জন্য, তা আমি ওই দিন একটু রান্না করি, তা আমার রান্না নাকি এখনও সবাই বলে আমার রান্না নাকি খুব ভালো, মজা হয়। তো ওই দিন আমি রান্না করি, রান্না খেয়ে নাকি যে মানে কাজ করতে আসছিল সে খুব স্যাটিসফাইড হয়, তো আমাদের ফ্যামিলিটাও ভালো, আমাদের বংশটাও ভালো বলে সে একটা বিয়ে প্রপোজাল নিয়ে আসে, সেটাই হচ্ছে। তো আমি রাস্তায় খেলতেছিলাম, ওই টাইমে এসে ছেলেটা আমাকে দেখে যায়, এরপরে বিয়ের প্রপোজাল দেয়। তো যখন ওপেনলি এরকম কি ইয়া করে, আমি পড়তেছিলাম রাতে, দেখি যে আমার আব্বু আম্মু আর আমার দাদু তিনজনে কথা বলতেছে যে বিয়ের ঘর আসতে বলে। তখন আমার স্বপ্ন আমি দেখতে না পারলেও তখন বলতেছিল যে হ্যাঁ মেয়ে এত ছোট এখন বিয়ে দিবে, যে বোঝে না কিছু না, রাস্তায় খেলতেছে, তার এখন বিয়ে দিলে মান সম্মান থাকবে, কিছু করতে পারবে, বুঝতে পারবে, যাই হোক এভাবে কথাটারে ইগনোর করে দেয়। এরপরেও তারা ছেলেরা আমাকে দেখতে আসে, দেখতে আসার কারণে বলে যে আচ্ছা ঠিক আছে দেখে যাক। আর দেখতাম যে যখন জিজ্ঞেস করা হয় উত্তর দিতে হয়, আমি মাঝে মাঝে ভাবতাম যে কি মেয়েটাকে জিজ্ঞেস করতেছে নাম কি, তো এত লেট করে কেন অ্যান্সার দিচ্ছে, জানা জিনিস সাথে সাথে বললেই তো হয়ে যায়। তো আমি আমাকে নাকি দেখতে আসবে, আমি তখন মাথায় কাজ করে আমাকে নাকি দেখতে আসবে, আমি আবার শাড়ি খুঁজতে যাবো কেমন। তো তারপরও আমি যাই, যে বলে যে আমাকে নাকি আমাকে নাকি দেখতে আসতেছে, আপনার থেকে একটা শাড়ি নিয়ে যেতে বলছে। তো দাদিটা একটা শাড়ি বের করে দেয়, ওই শাড়িটা আমাকে পরাই দেয়, পরাই দেওয়ার পরে কি আমাকে ঘরে দেওয়া হয়, বলে সালাম দেওয়ার কথা, আমি সালাম দিই। তো আমাকে জিজ্ঞেস করে যে মা তোমার নাম কি, আমি ঠাস ঠাস করে আমার নাম বলে দিচ্ছি, কোন ক্লাসে পড়ো সে সব বলে দিচ্ছি। পরবর্তীতে শুনি যে আমাকে দেখে তারপরে মেবি 300 টাকা দেয়, তো তখনকার কথা। তারপরে আমি আবার ছেলে দেখে চলে গেছে, আমি আবার ক্ষেতের মধ্যে দৌড়াই খেলতে চলে গেছি, আমাদের ছাগল ছিল, আমার এগুলো আবার খুব পছন্দ ছিল, ছাগল গরু তো এগুলো খুব পছন্দ ছিল, আমি আমার ছাগল নিয়ে চলে গেছি ক্ষেত্রের মধ্যে। সবাই বলা বলি করতেছে যে ওকে দেখতে আসছিল কি পাকা মেয়ে, দেখো যে এমনি জিজ্ঞেস করছে এমনি সাথে সাথে উত্তর দিচ্ছে। তা আমি চিন্তা করতেছি আমাকে জিজ্ঞেস করছে আমি পারি এটা কেন করবো না, তা আমি তো পারছি সেটা পৌঁছে সমস্যা কি। পরে আমি আমার একটা দাদি থেকে জিজ্ঞেস করি, আচ্ছা দাদি, আমি যে দাদিটাকে আমি খুব পছন্দ করতাম, আমার পাশে বাড়ি ছিল, ওনার সাথে আমি মাঝে মাঝে যে একটু খারাপ লাগতো যখন, তখন ওনার সাথে যাই শেয়ার করতাম, উনি আমাকে অনেক কিছু বোঝাইতো যে দেখতো বাবাটা এরকম মা নাই কি করবি, ওনাকে দেখতাম ওনার মেয়েদেরকে খুব আদর করতো সেই জন্য। তো বললাম যে আচ্ছা দাদি, আমি এরকম বললাম যে সেই জন্য এরকম করে কেন, সবাই বলতেছে বলে যে আরে পাগলি, যখন মেয়ে দেখতে আসে সাথে সাথে উত্তর দিতে হয় না, একটু দেরিতে উত্তর দিতে হয়, যদি সাথে সাথে উত্তর দেয় তাহলে মনে করে যে মেয়েটা বেশি পাকনা, মানে কি বলে ঝনঝনে বেশি, মানে ঝগড়াটে হবে এরকম। তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, এভাবে যায়। তো আমার দাদু হঠাৎ করে একদিন রাতে দেখতেছে যে মানে সেন্সলেস হয়ে গেছে, আমার দাদি চিল্লানি দিয়ে উঠছে, সবাই আমরা উঠে গেলাম, উঠার পরে দিয়ে কী হয়েছে কী হয়েছে দেখতেছে যে আমার দাদু এই অবস্থা। পরে অনেক কিছু করে জ্ঞান ফিরে আসে, দেন ভালো হয়ে যায়। তখন আমার দাদু আমার চাচাকে সবাইকে নিয়ে এসে বলে যে যাই হোক, আমি তো এখন হয়তো বেঁচে গেছি আর কতদিন বাঁচবো জানি না, সবাইকে বসায়, বসানোর পরে যে আমার কথা আমাকে ডেকে নিয়ে এসে বলে, আমার দাদ আমার আব্বু আর আমার চাচাকে নিয়ে এসে বলে, দুই পাশে দুজনকে রেখে আমাকে মাঝখানে রেখে বলে যে মানে আমাদের চারজনের হাতে একসাথে রেখে বলে যে তোর আজকে কথা দে আমার মানে মাইরা বলে, এতিম কথাটা গ্রামের বাড়িতে মানে মাইরা মেয়ে বলে আর কি, মাইরা মানুষ বলে আর কি। হ্যাঁ, তো বলে যে ওকে তোরা কখনো কষ্ট দিস না, আমার কথা দে তোরা ওকে কখনো ফেলে দিবি না, যত যাই হোক না কেন তোরা দুই মানে তোরা ভাইরা যদি আলাদাও হয়ে যাস কখনো ওকে ফেলে দিস না, অবহেলা করিস না, ওকে দেখিস। তো তখন ওরা কথা দেয় আমার দাদুকে যাই। আচ্ছা ভুলে গেছি একটা কথা বলতে, আমি যখন ক্লাস সিক্সে, একটু ব্যাকে যেতে হচ্ছে, ক্লাস সিক্সে যখন তখন একদিন খুব অশান্তি হয়, অশান্তি হওয়ার কারণে তো আমার আব্বু আমাকে খুব মারধর করে, মারধর করার পরে দিয়ে প্রতি মানে ম্যাক্সিমাম টাইমেই ঝগড়া হলে আমাকে বলতো যে বাড়ি থেকে চলে যায়, আমাকে বাড়ি থেকে বের করে দিত। ওই দিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমার খুব খারাপ লাগে কি আমি এত ছোটো কাজ করতেছি, আমি তো বসে থাকতেছি না, স্কুলে যাচ্ছি, সারাক্ষণ বললো যে পড়ি না কেন পড়ি না কেন, পড়ার জন্য কোনো খরচ দেয় না। ওই দিন ওই রকমটা করতেছে আমার আব্বুকে, আমি ওই দিন মেবি মনে পড়তেছে যে আমি বলছিলাম আমাকে কেন পড়ার খরচ দেয় না, সবার বাবারা কত কিছু করে আর আমার বাবা আমাকে কিছু দেয় না, সারাক্ষণ আমার দেখতে পারে না, শুধু আমার সাথে মানে চিল্লাচিল্লি করে এটা বলতেছিলাম। এইটা আমার মা রিয়াক্ট করে, কেন আমি আমার বাবাকে বলছি। তো আমি বলি যে দেখেন আমি আমার আব্বাকে বলছি, আপনি কেন রিয়াক্ট করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন। উনি বলতেছে যে তোমার বাপকে বলছো না আমারে বলছো, সেটা আমি বুঝি না, কিছু এটা নিয়ে অনেক অশান্তি করে, অশান্তি করার কারণে এমন পর্যায়ে যায় যে আমাকে আমার আব্বু এসে যখন চিল্লানিটা শুনে ভাবে যে আমারই ভুল, আমার আম্মু কোনো ভুল ছিল না। এটার কারণে অনেক অশান্তি হয়, অশান্তি হওয়ার কারণে আমাকে ঘাট ধরে বলে যে তুই যা বাড়ি থেকে থাক, বাড়িটা থাকতে পারবি না, বের হয়ে যায় সন্ধ্যাতে, মাগরিবের আজান দিয়ে তো এশার আজান দিবে, মাগরিবের এশার মাঝামাঝি টাইম। আমাদের বাড়িটা হচ্ছে চারপাশে গেট, মানে গেট সিস্টেম, গেটের বাইরে বের করে দেয়। তো আমার ওই দিন খুব খারাপ লাগে কি আমি কিছু করলাম না, বাবার উপর রাগ করে একটা কথা বললাম, সেটা উনি এরকম করলো, সবাই এসে বোঝাইলো যে দেখো মেয়ে এরকম বলতেই পারে, তুমি কেন চিল্লাচ্ছ, তারপরে এরকম করলো, আমার আব্বার কানে লাগাই দিল। তা আমি ওই দিন কী করি, আমি চলে যেতে নি যে যা আজকে আর বাঁচবই না, আমি এত কিছু করি, আমি একটা ছোট মানুষ, আমাকে বোঝাইলেই পারতো। আমার ভিতরে সারাক্ষণ প্রশ্ন থাকতো, আমি আসলে কি কারো গর্ভে জন্ম নিচ্ছিলাম, আমার কি আসলে মা ছিল, সবাই তো বলে আমার নাকি মা ছিল, আমাকে অনেক আদর করছে, তাহলে আমার মা নেই কেন, আর যদি মা থাকতো তাহলে আমি দেখি নাই কেন, আমাকে কখনো কেন স্বপ্নে দেখা দেয় না, আমার কেন এত দুঃখ, আমি তো কখনো মার আদর পাই না, আমি তো এই মাকে কত মা বলে ডাকি, সবাই মাকে যে ডাকে আদর করে আমাকে কেন করে না, যে আমি আর বাঁচবই না, আমি গাড়ি নিচে পড়ে মরবো, বাড়িতে মরলে সবাই এসে ধরাধরি করবে, তার থেকে বড় আমি গাড়ি নিচে পড়ে মরলে কেউ কিছু করতে পারবে না, অ্যাক্সিডেন্ট বলে ইয়ে করবে। আমাদের বাড়ি থেকে মেন রোড ছিল 2 কিলোমিটারের মতো দূরে, আমি হাঁটা দিই চলে যাই মরার জন্য।
ওকে, আমি এখান থেকে ফিরবো। তার আগে প্রিয় শ্রোতা, আপনাদেরকে যেটা বলেছিলাম একটু আগে যে আমার পেজটিতে যারা আসবেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হলো আমার পেজটিতে প্রায় 14 লাখের মতো ফ্যান ফলোয়ার্স আছেন, তারা অনেকেই কমিউনিকেট করতে পারেন না, আমার পেজে ইনবক্স করলে আমি অনেক সময় দেখতে পারি না, এবং অনেকেই বিরক্ত হন, হতাশ হন, কমিউনিকেশন বন্ধ করে দিয়েছেন। তো সবার জন্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা গ্রুপ ওপেন করেছি, সেই গ্রুপের মডারেটর কিংবা অ্যাডমিন হচ্ছে শুধুই আমি, এবং ওখানে আপনারা আপনাদের কথাগুলো মন খুলে বলতে পারবেন। গ্রুপটার নাম হচ্ছে কি শোনাইলা কি প্রিয়া ভাই, এবং এই গ্রুপটি শুধুই আমার পেজের পেজটি হচ্ছে অ্যাডমিন, এবং সেটার এখানে শেয়ার দেওয়া আছে। যারা এই গ্রুপটির মেম্বার হতে চান, আপনি রিকোয়েস্ট পাঠালে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, এবং এই 3টা প্রশ্নের উত্তর স্যাটিসফ্যাক্টরি হলে শুধু এই গ্রুপে আপনারা অ্যাড করতে পারবেন। এটা একটা ক্লোজ গ্রুপ, এবং এই গ্রুপের প্রত্যেকটি মেম্বার আমার সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে পারবেন, তারা ওখানে স্ট্যাটাস দিতে পারেন, এবং যাবতীয় কমিউনিকেশন সরাসরি আমি নিজে করে থাকি। সো পেজটিতে যারা আসেননি আমি তাদেরকে আবারও বলবো পেজটিতে চলে আসবার জন্য। আমার পেজটির ঠিকানা www.facebook.com/kibriya.rj kebria.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অবশ্যই আমার পেজটিতে আগে লাইক দিয়ে মেম্বার হতে হবে, তারপর আপনি আমার এই গ্রুপে মেম্বার হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ওকে, ছোট্ট একটা বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.
secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন সিক্রেটস। আজকে হচ্ছে 39তম পর্ব, গেস্ট হচ্ছে জান্নাত, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি, শুনছেন ঢাকা এফএম 90.4। জান্নাত, আমি যেখানটায় ছিলাম,
আমার দাদি আমাকে খোঁজার চেষ্টা করে খুঁজতে খুঁজতে দেখতেছে যে আমি অনেকটা দূরে চলে গেছি, আমাকে দৌড়া যায় ধরে ধরে বলে যে তুই কোথায় যাচ্ছিস, আমি আর বাঁচবো না, আমি মরে যাবো। তো উনি আমার সাথে খুব চিল্লাচিল্লি করে কোথায় যাবি, মানে একটু বৃষ্টি বাদ দিয়ে চিল্লাচিল্লি করে আমি বলছি আমাকে ছাড়েন, আমি বাড়িতে যাবো না। তো উনি বলে যে কই যাবি, কোন ছেলের সাথে যাবি, আমি বলি যে কি বলেন এটা, আমি ছেলের সাথে যাবো না, আমি বলতেছি না যে আমি মারা যাবো। বলে যে কি তুই ছেলের সাথে যাবি না কি কি তোর নানার বাড়ি যাবি, নানার বাড়ি যা চাইছে আছে, নানার বাড়ি তোরে ইয়া করবে, আশ্রয় দিবে, তোর মনে হইতেছে চল দাঁড়ি চল, এরকম করে ইয়া করতেছে। আমি তো আমার গায়ে তো অবশ্যই শক্তি ছিল, আমার দাদি তো একটু বয়স্ক টাইপের ছিল, তো উনি আমার সাথে বাড়তে ছিল, আমার একটা দাদা এসে তারপর আমাকে আটকায় বলে যে চল এরকম করিস না, পাগলামি করিস না, যাই হওয়ার হয়। পরে উনি বাড়িতে এসে কি করে আমার দাদি আমাকে নিয়ে এসে বাড়িতে এসে বলে যে আমার আব্বুকে আমার দাদাকে বলে যে দেখো তোমাদের মেয়ে ছেলে কোন ছেলের সাথে ভেঙে যেতে গেছিল, এইটার জন্য আরো অশান্তি শুরু হয়, যাই হোক এটা এরকম করে গেলো। আমি বললাম যে আমি যাইতে চাইলাম কিছু জন সেটা বুঝলো না, আবার এইটা অশান্তি হইলো, এভাবে এটা কিছুদিন থাকতে থাকে। পরে ওই আমার দাদার কাছে চলে আসতেছি, আমার দাদা হুট করে ওই দিন মানে হাত ধোয়ার জন্য পানি দিই, পানি দেওয়ার পরে হাত ধোয়, ধোয়ার পরে দিয়ে আমার দাদা বিছানায় যেয়ে বসে, বসার পরে দেখতেছি যে প্রচুর ঘামাচ্ছে, প্রচুর, বাইরে বৃষ্টি হচ্ছে তেমন একটি গরম নাই, বাতাসও আছে যথেষ্ট পরিমাণ, কিন্তু প্রচুর ঘামাচ্ছে। আমার দাদিও নাই হাতে মানে ইয়া দিতে গেছে, এই ফুল টু দেয় যে ঝাড়ফুঁক দেয় যে ওই টাইপের কিছু একটা দিতে গেছে, আমার দাদি একটা দেয় এটা ভালো হয় বলে সন্ধ্যের টাইমে, আমি দেখেছি প্রচুর ঘামাচ্ছে। আমি বলি যে কি বাতাস করব, বাতাস করতে থাকি, উনি বলে যে তোর দাদি কোথায়, আমার দাদু বলে, আমার দাদি বলতেছে যে এরকম কেন করতেছেন, ঘামাচ্ছে কিন্তু হাতটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, ইনহেলার দেওয়ার কারণে উনি আমার আব্বু তাড়াতাড়ি নিয়ে আসে, যেহেতু বৃষ্টি হচ্ছিল রাস্তায় কাদা হয়ে গেছে, আমার আব্বু আস্তে আস্তে ইনহেলার দিয়ে কাজ দেয় না। আমার দাদি আর আমার জেঠিটা আমার দাদুকে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়াচ্ছিল, কোত্থেকে চার পাঁচজন লোক চলে আসলো আমাদের পুরান বাড়ি থেকে, আরও কয়েকজন চলে আসে, আসার সাথে সাথে বলতেছে কী হয়েছে কী হয়েছে, এর মধ্যে দিয়ে আমার দাদু মারা যায়। তারপর আমার দাদু মারা যায়, এরপরে দিয়ে আমি এরপর ক্লাস 9 উঠলাম, এভাবে চলতে থাকে আমার দাদুর পরে দিয়ে, আমাদের বাড়িতে সেই অশান্তি আমাকে নিয়ে অশান্তি চলতেই
থাকে।
আমি ক্লাস 9 উঠলাম যখন, তখন তো রেজিস্ট্রেশন করতে হবে, অনেক মানে টাকা বই অনেক কিছু দরকার, কিন্তু আমার আব্বু কিছুই দিচ্ছে না। আমি মানে আমার দাদু মারা যাওয়ার কয়েকদিন আগে, কয়েক মাস আগে থেকে আমি টিউশন করাইতাম, যেহেতু আমাকে টাকা দিতে না বলে, সেটা দিয়ে আমি আমার নিজের বই খাতাটা কিনতাম টুকটাক, তখন তো তেমন একটা দরকার ছিল না। যখন 9 উঠলাম তখন রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু টাকা দিতে চায় না, বইও কিনে দিতে চায় না। এইদিকে ভাবে যে আমার চাচাও তো আমাকে অনেক আদর করে, তাহলে একটা কাজ করি, এই টাইমে আমার চাচার আবার বেবি হবে, মানে আমার চাচি বেবি হবে, সরি,
ফার্স্ট টাইম,
হ্যাঁ ফার্স্ট টাইম বলতে ওনার তিনটা বেবি হয়ে মারা যায়,
ও
এই জন্য মানে উনি খুব রিস্কের মধ্যে আছে, এখন একটা মানুষ চাচ্ছে, যাতে কোনো আর রিস্ক নিতে চাচ্ছে না, যেহেতু তিনটা ওনার মিসম্যাচ হয়ে গেছে, সেই জন্য আমি ভাবি যে ঠিক আছে আমি আমার চাচার আদরটাও পাবো, আর বাবা মার জ্বালা যন্ত্রণা থেকে অ্যাটলিস্ট অন্যের জ্বালা যন্ত্রণাটা অনেক ভালো, আমাকে অ্যাটলিস্ট এখান থেকে মুক্তি পাইতে পারবো, থাক পড়াশোনাটা করতে হবে না, যেহেতু খরচ দিতেছে না, স্কুল থেকে এত অপমান নিতেও পারতেছি না। আমি মানে আমার কাকাকে বললো যে ঠিক আছে আমি কাকা আমি আপনার কাছে আপনাদের এখানে চলে আসবো, আমি আমার কাকার কাছে চলে যাই, আমি বলি যে আপনারা মেয়ে খুঁজিয়েন না, কাজের মেয়ে আমি থাকবো, আমি থাকলে তার সমস্যা নেই, আমি তো আপনাদের মেয়ে। এরপর আমি আমার চাচার কাছে চলে আসলাম, মাসখানেক গেছে খুব ভালো, মাসখানেক যাওয়ার পরে দেখতেছি যে আমার চাচি চেঞ্জ, আমার চাচার মানে একটা ছেলে হলো, হওয়ার পরে দিয়ে আমি ওকে সব দেখাশোনা করি, মানে আমি আমার চাচিকে কিছুই করতে দিই না, সব কাজ আমি করি, রান্না থেকে শুরু করে একটু যে ধোয়া টোয়া থেকে মানে কাপড় কাচা থেকে শুরু করে সব আমি করি, কিন্তু দেখতেছি যে আমার চাচা মানে আমার চাচা আবার কী করতো, আমার চাচির জন্য যেটা নিয়ে আসতো আমার জন্যও সেটাই নিয়ে আসতো, এরকম আদরটা ছিল আর কি, এক্সট্রাও নিয়ে আসতো আবার তখনও নিয়ে আসতো, এমন আমার মনে হচ্ছিল যে আমার চাচি আমার এই মানে আদরটাকেই হিংসা করতেছিল, সেই জন্য আমার চাচি আমার এটাকে আমার চাচার কাছে কালার করার জন্য অনেক সময় অনেক ধরনের কথা বলে, তো এটার জন্য দেখতেছি যে আমার চাচার ফ্যামিলিতে অনেক অশান্তি হয়ে যাচ্ছে আমাকে নিয়ে, আমি কি করব বুঝতেছি না। অনেক অশান্তি যখন হচ্ছে আমার চাচা যখন দেখতেছে যে না আমি আসলে ভুলটা করিনি জাস্টিফাই করার পরে, তখন আমার চাচির গায়ে হাত তোলে মারতে যায়, মারামারি করতেছে, আমি কি করবো বুঝতে পারি না। কি যেখানে যাচ্ছি আমি সেখানে কেন এত অশান্তি, আমি কান্নাও করতে পারি না, কি করব। ওয়াশরুমে যেয়ে আমি পানি ট্যাপ ছেড়ে দিয়ে কান্না করি যাতে কেউ বুঝতে না পারে যে আমি কান্না করতেছি। গোসলখানা থেকে বের হইতে দেরি হইলে আমার চাচি বলতো কি ব্যাপার গোসলের মধ্যে যে কি করতেছিস, কিন্তু আমি যে কান্না করছি সেটা বুঝতে দিতাম না। তো এভাবে যাইতে থাকে আর চলা যায় না। কিছুদিন পরে আমি আবার কি করি, তখন নতুন নতুন সিটিসেল ফোনগুলো নামছে, তো বাসায় ফোন থেকে রেখে যায় একটা, যেহেতু আমার চাচার ছেলের জন্য খোঁজ নিতে হয় আমি থাকি, ফোন করে খোঁজ নিত। এর মধ্যে দিয়ে একটা ছেলের সাথে আমি রং নাম্বারে কথা বলি, জাস্ট এমনিতেই কথা বলি। তো আমি তখন একদম টোটালি কিছু বুঝি না, এতটাই মানে বোকা ছিলাম বলার বাইরে। ছেলেটার সাথে দেখতাম যে খুব সুন্দর করে ছেলেটা কথা বলতো, পুরো স্বপ্নের মতো করে আর কথা বলতো আর কি, যে মানে থাকে না স্বপ্নের মতো কিছু গল্প কাহিনী, কাউকে নিলে লাইফে অনেক ভালো রাখবে। তো আমি ওইটা ভুলে যাই, ভুলে যেয়ে আমিও ওরকম করে তার প্রতি উইক হয়ে যাই। সে আমাকে একটা কালীন বলে যে মানে তুমি যে আমার সাথে রিলেশন করতেছো, তোমার চাচা যদি কখনো জানতে পারে তুমি তখন কি করবা, তুমি কি জানো মানে প্রেম মানে হচ্ছে কি বলে গয়নাকে কয়লা করে অলংকার বানায় তারপরে সেটা গলায় পড়তে হয়, তুমি কি এটা পারবা পড়তে। তো আমি আবার কথা মানেগুলো না অনেক সহজে বুঝে ফেলতাম। তো এটা যখন আমাকে বলছে আমি বলি, আমাকে বলে যে এটা মানে বুঝছো, আমি বলি হ্যাঁ বুঝতে পারছি। তো মানে একটা সময় আমার চাচি এটা দেখে ফেলে, দেখে ফেলে হচ্ছে যে আমার এখানেও আরেকটা কাজিন থাকে, বা আমি বাড়িতে চলে আসবো রমজানে ঈদে সবার বাড়িতে আসবো, আমি চলে আসবো করে ওর সাথে একটু কথা বলতে চাই, যেহেতু গাড়িতে কথা বলতে পারবো না। তো আমি মানে আমার কাজিনের মোবাইল থেকে মাঝে মাঝে কথা বলতাম, আমার চাচার মোবাইল থেকেও কথা বলতাম, আমার যেহেতু ফোন ছিল না কেনা আপনাদের মেয়ে ওয়াশরুমে যেয়ে কথা বলতেছে, গিয়ে দেখি যে আমি হ্যাঁ কথা বলতেছি, বলে যে মোবাইল কোথায় দেই। আমি মোবাইল দিতে চাই না, ওই দিন আমাকে আমার কাকা খুব মারে, খুব আমার কথা শুনতে চায় না, আমাকে প্রচুর মারে, মানে রুটি বানানোর যে ব্যালান্সটা আছে যে।
তখন আপনি কোন ক্লাসে পড়ছেন?
ইন্টারমিডিয়েট? না না আমার তো পড়াশোনাই বন্ধ হয়ে গেল।
ওই জায়গাটা বন্ধ হয়ে গেল, পরে ওখানে কি আর পড়া ভর্তিও করেনি আপনাকে? ওকে, তারপর?
তারপর আমার চাচা আমাকে অনেক মারে, আমাকে বাড়িতে রেখে চলে যায়। তো আমি বাড়িতেই থাকি, আমি বলি যে না আমি বাড়িতে থাকবো না, আমাকে নিয়ে যান। তো নিয়ে আসে না, তো আমি বাড়িতে থাকতে চাইলে বলি যে তাহলে আমাকে স্কুলে ভর্তি করা দেন, আমি আবার পড়াশোনা করতে চাই। আমার বাড়িতে আমার যে টিচার দাদি আপুটা ছিল উনিও বলে যে পড়াশোনা স্কুলে ভর্তি করা দেওয়ার জন্য দেয় না, আমি কিছুদিন বাড়িতে থাকি টাকা পরে দিয়ে। আমার মানে একদিন হুট করে আমার চাচা আমাকে কল করে বলতেছে যে তোমার জন্য বিয়ে ঠিক করছি, আমরা বিয়ের সব দেখে ফেলছি, ছেলেও দেখে ফেলছি, তো তুমি যদি বলো মানে ছেলেটা এই করে তোমাকে হয়তো বিয়ের পরে চাকরি করতে হতে পারে।
আমি এখানে একটু থামাচ্ছি আপনাকে, আপনি তখন বাড়িতে কি একেবারে বসা পড়াশোনা করছেন?
বসা না,
ওকে,
আমি পড়াশোনা করতে যাচ্ছি কিন্তু দেয়নি, এর মধ্যে মানে বিয়ে ঠিক করে ফেললো। আমাকে আমার যে চাচার কথা আমি কখনো অবাধ্য হতে পারি না, সে চাচার মুখের উপর তো আমি বলতে পারি না যে না আমি বিয়ে করবো না। আর ওই যে আমার একটা প্রেমের ফল্ট পাইছে সেটার জন্য আরো ইয়া করতেছে, ভাবতেছে। আমি আবার কি ছিলাম, খুব মুডি টাইপের একটা মেয়ে ছিলাম, সহজে কোনো ছেলের সাথে কথা বলতাম না। আমার চাচা কল করে বলতেছে যে তোমার জন্য বিয়ে ঠিক করছে, ছেলে এই করে তোমাকে হয়তো মানে বিয়ের পরেও চাকরি করতে হতে পারে। আমি কি বলবো বুঝতেছি না, পরে বললাম যে যেহেতু আপনারা দেখছেন তো আপনাদের যদি পছন্দ হয় আমার কিছু বলার নাই, ঠিক আছে বলে যে এখনো দিন তারিখ ঠিক করিনি, আমাদের সব ঠিক হয়েছে, হয়তো খুব শীঘ্রই বিয়ে দিন তারিখ ঠিক হয়ে যাবে। এক তারিখে কলটা করে, জানুয়ারির এক তারিখ। তো
কত সালের
এটা? 2011 সাল।
2011 সাল, ওকে।
তো কয়েকদিন পরে শুনি যে 16 তারিখ মানে জানুয়ারি 16 তারিখ আমার বিয়ে ডেট ফিক্স, মানে ডেট ফিক্স করছে।
মানে বিয়ের মাত্র 5 দিন আগের ঘটনা আপনাকে জানানো হয়েছে?
না, 1 তারিখ থেকে 16 তারিখ।
ও আচ্ছা, রাইট, তার মানে বলতে পারি আমরা 15 দিন আগে।
হ্যাঁ ঠিক আছে। তখন আমি ভাবতেছি কি যে যাই হোক মানে চাচার এখানেও থাকতে পারি না, বাবার এখানেও থাকতে পারি না, এত অশান্তি হয়, তাহলে বিয়ে হলে দেখতেছি যে সবাই শ্বশুরবাড়ি যেয়ে থাকে, আমার অ্যাটলিস্ট একটা জায়গা যাওয়ার মানে থাকার জায়গা হবে, যে আমি অ্যাটলিস্ট একটা জায়গায় যেয়ে আমি থাকতে পারবো, আমার আর কোনো অশান্তি হবে না, ফ্যামিলি থেকে আমাকে আর কোনো প্রেশার নিতে হবে না। তো বিয়ের 3 দিন আগে ওই যে ছেলেটা ক্লাস 6 এ থাকতে ইয়া ছিল, ও মাঝে মাঝে আমাকে নাকি খোঁজ করতো। তো ওকে আমি আবার খবর পাঠাই যে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, অনেক ইয়া করে একজনের মাধ্যমে পাঠাই, সে আমাকে আবার দেখতে আসে। তারপরে আমি বলি যে আমার তো বিয়ের দিন ঠিক হয়েছে, আমি হেসে হেসে বলতেছি, ও কথাটা শুনেই চোখে পানি টলটল করতেছে, বলে যে কি বলো তুমি আমার সাথে দুষ্টুমি করতেছো কেন? তো আমি বলি যে না সত্যি, তো আমি ওদেরকে আগা দিতে যাচ্ছি, আমি বলতেছি তুমি কিন্তু বিয়ের দিন আসবা, সোমবার ছিল বিয়ের দিন, তো আমি বলতেছি 16 তারিখ সোমবার আসবা, কিন্তু তোমাদেরকে মানে আসতে হবে, তোমাকে আসতে হবে এটা বলছি। ও বলে যে মানে ফাজলামি করো না, সত্যি করে বলো। তো আমি আমার একটা দাদি ওখানে ছিল, আমি দাদিটাকে ডেকে বলি যে আচ্ছা দাদি বলেন তো আমার এদিন বিয়ে না? বলে হ্যাঁ, মানে উনিও প্রুফ দিয়ে গেলো, তো কান্না করে দিছে আমার সামনে, বলে যে তুমি এটা করতে পারলা, তোমাকে যে আমি এতটা ভালোবাসি সেটা তুমি বুঝো না। তো আমি বলি যে তুমি যে আমাকে ভালোবাসো, এতটা দিনের মধ্যে তোমার সাথে কোনো কমিউনিকেশন হয় না, আমি কি করে বুঝো তুমি আমাকে লাভ করো? তো যাই হোক, এটা ভুলে যাও, এর দিন আসিও। দেন হচ্ছে আমার বিয়ের দিন, আমার চাচা দাদি সবাই আসছে, আত্মীয় স্বজনরা আসছে, সাজানো হয়েছে, অনেক বড় করে ডেকোরেটর করা হয়েছে। আমি ঘুরতেছি, ভাবতেছি যাক আমার একটা জায়গা থেকে নিশ্চিন্ত মনে আমি অন্য জায়গায় যেতে পারবো। তো আমাকে সাজানো হয়েছে, ওই ছেলেটা আসছে আর কি, তারপরে দিয়ে আমাকে সাজানো হচ্ছে। আমি কেন জানি না ওকে আমার আমার কাছে আসতে বলি, আমি বলি মানে দেখা করার জন্য বলি আর কি। তো ও আসে, আসার পরে দিয়ে আমাকে কাগজের মধ্যে করে একটা জিনিস দেয় আমার হাতে, দিয়ে বলে যে এটা রাখো আর তোমাকে সুন্দর লাগতেছে, মানে মন খারাপ করেও আমাকে বলে যে তোমাকে সুন্দর লাগতেছে এটা বলে। বলার পরে যে চলে যায়, ওকে আমার আব্বু আমার কাজিনকে বলি যে ও আসছে একটু খেয়াল রাখিও, ওদের মধ্যে দিয়ে ব্যস্ত হয়। আমাকে যারা সাজাচ্ছিল ওই আমার টিচার আপুটাও ছিল, আমার ওনার ভাইয়ের বউও ছিল আমাকে সাজাচ্ছিল, ওরা বলে যে দেখি তো তোকে ছেলেটা কি দিল রে। আমি ভাবতেছি মনে মনে যে কাগজের মধ্যে এটা আমাকে কি দিল আমি না জানি, আবার লজ্জা পেয়ে যাই।
ওকে জান্নাত, ছোট্ট একটা বিরতি নিব এই পর্যায়ে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। আর যে কিপি আছে আপনার সঙ্গে, শুনছেন সিক্রেটস 90.4 FM এ। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আর চিকি ব্রিয়া রয়েছে আপনার সঙ্গে। যারা অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আমাদের ইউটিউব চ্যানেলে এসে পুরো অনুষ্ঠানটি শুনতে চান, তাদেরকে বলবো যে এই মুহূর্তে সাবস্ক্রাইব করবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। এখানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখুন, নইলে অনেক কিছুই মিস করবেন। ওকে, আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি গেস্টের কাছে। জি, যেখানটা আমি ছিলাম, তারপর
আমি ওনাদেরকে দিলাম, দেওয়ার পর দেখতেছে যে ওখানে একটা লকেট,
লকেট
গোল্ডের লকেট।
ওকে,
লকেটটা হচ্ছে যে লাভের মধ্যে ওর মানে লেটারটা দেওয়া আর কি, বর্ণটা দেওয়া আর কি। তো ওরা ওরাই আলোচনা করতেছে কিভাবে একটা ছেলে মানে পড়াশোনা করে এই এইজের একটা ছেলে ওকে লকেট গিফট করলো, তা আবার গোল্ডের, ওই টাইমটাতে তো এটা অনেক কিছু নিগা ছেলেটা মেবি ওকে ইয়া করে। আমি ওগুলো বিষয়ে ইগনোর করে গেছি। যাই হোক, আমি বিয়ের ইয়াতে বিয়ে টিয়ে পড়ানো শেষ, ঝামেলা হয় কিছুই ঝামেলা হয়নি, আমার খুব তাড়াতাড়ি বিয়ে পড়ানো হয়ে গেলো, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইটা একটু মানে গ্রাম, বেশি গ্রাম সাইডে ছিল, বিয়ে শেষ, আমাকে নিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাড়িতে পৌঁছাইলাম, দেখতেছি কেমন যেন, তো ওখানে শ্বশুরবাড়ি গেলে যে ইয়াগুলো হয় না নিয়মনীতিগুলো, ওগুলো করা হইলো, আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হইলো। রুমটাতে আমি ভাবছি যে হয়তো এখানে এমনি ড্রেস আপ চেঞ্জ করার জন্য নিয়ে আসছে, আমি বুঝি না কিছু। তো আমাকে ছেলে মানে আমার হাজবেন্ড যিনি ছিল, তার ভাবি, উনি আমাকে অনেক কিছু বোঝাচ্ছে শিখাচ্ছে। আমার দাদি মানে আমার নানির সাথে গিয়েছিল, আর আমার নানিটাও অনেক কিছু শিখা দিচ্ছে। আমার হাজবেন্ড যে আমি তখনও তার চেহারা দেখি নাই, সে আসলো রুমে, আসার পরে দিয়ে আমাদেরকে অনেক কিছু বলে তারপরে বললো যে ওকে সালাম করো। আমি সালাম করলাম, দেন হচ্ছে আমাকে বসাইলো খাটের উপর। বসানোর পরে দিয়ে ওরা সবাই চলে আসলো, বললো যে যা বলে আমার দাদি আমার নানিটা অনেক কিছু শিখিয়ে দিছে, ওইভাবেই আমি বসে আছি। তা আমার যে হাজবেন্ড সে দরজা বন্ধ করে এসে খাটের উপর, আমি খাটের এক কোনা সে আরেক কোনায় এসে বসলো। বসার পরে আমার সামনে, আমি তখনও নিজদিক হয়ে আছি, ঘুমটা দেওয়া বড় করে নিজদিক হয়ে আছি, দেখলাম যে ফোন বের করলো। ফোন বের করে কাকে যিনি কল করলো, কণ্ঠটা আমি একটু করে শুনলাম যে একটা মেয়ের সাথে কথা বলতেছে। তা আমি বেশ বিষয়টা ইগনোর করে যাই। তো একটা মেয়ের সাথে কথা বলে, সে একটু পার্সোনাল টাইপেরই কথা বলে, কোথায় আছে কি করতেছে, এ ও দুজনের কমিউনিকেশন নিল। দেন হচ্ছে যে আমার সাথে যে হাজবেন্ড সে অনেক কিছু বললো, আমি বুঝি না, ওভাবেই গেল। তখন আমি তার চেহারা দেখি নাই। পরের দিন যখন আমাকে মানে আবার রেডি করানো হয়েছে বৌভাতের জন্য, তখন দেখতেছি উঠানের এক কোণে একটা ছেলে দাঁড়ানো আমাকে, মানে আমার যে ননদ ছিল সে বলতেছে দেখো দাদু দাঁড়ায় আছে, মানে ওরা দাদু সম্বোধন করতো। আমি তাকাই এসে দেখতেছি যে হ্যাঁ একটা ছেলে মুচকি হাসি দিচ্ছে, আমি তাকানোতে মুচকি হাসি দিতে, তার মানে এই ছেলে। তা আমি ভাবি যে মানে এরকম একটা ছেলে,
মানে বিয়ের আগে আপনি তাকে দেখেনি
না?
ভেরি ইন্টারেস্টিং।
তারপরে আমি দেখি, আমি ভাবি যে এরকম একটা ছেলেকে কিভাবে ইয়া করলো। যাই হোক, আমি এটার ভিতরে নিয়ে আসি না, আমি আমার মতো করেই থাকি, সব মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। ওই দিন আমাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসা হয়, অনেক ঝামেলাও হয় খাওয়া দাওয়া নিয়ে। এরা একটু মানে প্রচুর কিপটা টাইপের ছিল, অনেক আছে কিন্তু কিপটা এই টাইপের ছিল। তো আমাদের বাড়িতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে দিয়ে তো আমি তো আমার বাবাকে, আমার চাচা যেহেতু আসতে, একটু পার্সোনাল মানে কি বল একটু সিক্রেট বিষয়টাও শেয়ার করতেছি। তো সব আমি বুঝতাম না যে আসলে একসাথে থাকা জিনিসটা, যেহেতু আমি আমার বাবার বাড়িতে আসছি, একসাথে থাকতে গেলে কি বিশ্ব একটা লজ্জার ব্যাপার। আমি তাকে বলি যে প্লিজ আমি এখানে, আমি যতটুকু জানি যে একসাথে থাকতে হয়, আমি কিন্তু এখানে একসাথে থাকতে পারবো না, কারণ আমার বাবা আছে আমার চাচা আছে, এদের সামনে আমি কখনোই এইভাবে থাকতে পারবো না। তো ওকে যখন আমি বলি তখনও সে এটা মেনে নেয়, ঠিক আছে থাকতে হবে না। এভাবে সকালে আমাকে বলতেছে সবাই কি ব্যাপার এরকম করে কেন আসবি, যাই হোক এটা যাইতে থাকে। এরপরে সে থাকে মাত্র তিন রাত, চার দিন তিন রাত। তো চার দিনের দিন সে চলে আসে, আমি আমাদের বাড়িতে চলে আসি শ্বশুরবাড়ি থেকে। আসার পরে দিয়ে সে শহরে চলে যায়, আসার সময় আমাকে বোঝায় যে মানে আমার শাশুড়ি যিনি, সে বোঝাচ্ছে তার ছেলেকে যে বিয়ে তো করতো বাবা, বিয়ে করাই দিছি, দুজনে একসাথে মিলেমিশে থাকবা, কখনো ঝগড়াঝাটি করবো না। তো আমি মনে মনে ভাবতাম কেন ঝগড়া হবে, আমি দেখতাম যে বউরা খারাপ হইলেই সংসারে অশান্তি হয়, মানে জামাইদের সাথে ঠিক মতো থাকতে চায় না, শ্বশুর শাশুড়িকে খরচ দিতে দেয় না, সেই জন্য অশান্তি হয়। আমি তো এগুলো কখনোই করবো না, তাহলে কেন অশান্তি হবে, এরকমটা ভাবি আর চলে আসি। আসার পরে দিয়ে বাড়িতে আসার পরে দিয়ে শুনি যে ক্লাস সিক্সে যে ছেলেটা আমাকে যে লকেট গিফট করলো, সে নাকি প্রচুর কান্নাকাটি করে আমার বিয়ে হয়ে যাওয়ার কারণে, সে সারা রাত নাকি কান্নাকাটি করে অনেক কিছু বলে। আমি ওই যে দাদিটার সাথে আমি অনেক কিছু শেয়ার করতাম, তার কাছে যাই, যাওয়ার পরে দিয়ে আমি বলি আচ্ছা দাদি এটা কি হইলো, আমি তো আসলে বিয়ে জিনিসটা বুঝি না, এখন না আমার খুব কষ্ট হচ্ছে, সবাই ওর কোথাও বলতেছে, আর আমার কীরকম একটা হাজবেন্ড হইলো দেখেন না, আমার এরকমটা কেন হইলো, আমি তো এরকমটা চাইনি। আড়াই মাসের মতো হয়ে গেছে আমার যার সাথে বিয়ে হয়েছে সে আমাকে খোঁজ খবর নিচ্ছে না ভালো করে। এর মধ্যে যে একদিন আমি শ্বশুরবাড়ি কাজ করতেছি, উঠান ঝাড় দিচ্ছি, একটা কল আসে, তার মোবাইলটা আমাকে আবার দিয়ে যায়, যেহেতু আমার ফোন ছিল না বলে, সে আবার যে মোবাইল নেয়, একটা মেয়ের ফোন নাম্বার থেকে কল আসে, আমাকে কল করে বলে যে আপনি কি ওর ওয়াইফ? আমি বলি হ্যাঁ, আপনি কে? বলে যে আপনি আমাকে চিনেন না, আমি তো ওর গার্লফ্রেন্ড ছিলাম, ওর সাথে আমার রিলেশন ছিল, তবে আমাকেও অনেক ভালোবাসে ভালোবাসতো, আমি তো বাসতাম না, আমি ওকে দুলাভাই বলে ডাকতাম, সম্বোধন করতাম, এরকম বলে। আমার মন খারাপ, মানে আমি অতটাও বুঝি না, তবে কিছুটা মন খারাপ হয়। আমি আমার একটা চাচি শাশুড়ির সাথে শেয়ার করি, সে আবার এটা যে ঘটক ছিল সে আবার আমার হাজবেন্ডের কাজিন ছিল, তার সাথে বিষয়টা বললে আমার হাজবেন্ডের কানেও যায়, উনি ওই মেয়েটাকে তখন মানে বলে যে এটা কেন আমাকে বলতে, এটা নিয়ে তখন ঝামেলা মিটমাট করে দেয়। তো আমি আমাদের বাড়িতে যখন এসে থাকি আমার নানির সাথে, আমার দাদির সাথে, আমার আম্মুর সাথে বলি যে আমার মানুষ বলে বিয়ের পরে নাকি অনেক খোঁজ খবর নেয়, তাহলে আমার কেন খোঁজ খবর নেয় না? ও কই ফোন টোনও দেয় না, আমার হাতে টাকা পয়সাও দেয় না, এতদিন হয়ে গেছে না আমার একটা কাপড় চোপড় দেয় না, টাকা পয়সা দেয় না, একটু ভালো করে ফোন করে খোঁজ খবর নেয়, কেন এরকম? আমার নানি আর আমার দাদি আমার আম্মারা বলে যে নতুন বিয়ে হয়েছে তো সেই জন্য, দূরে থাকিস তো এই জন্য মনে হয়। তবে একটা কথা সত্য যে মানে আমার হাজবেন্ডকে দেখে আমার সৎ মারও পছন্দ হয়নি, সে নাকি কান্না করে দিছিল।
ওকে,
তাদের একটা স্বপ্ন ছিল আমার হাজবেন্ড হিসেবে একটু মানে দেখতে শুনতে যোগ্যতায় একটু ভালো টাইপের একটা ছেলে হবে, তাদের টোটালি কোনোটাই ছিল না আমার হাজবেন্ডের, না যোগ্যতা ছিল না দেখতে ছিল না অন্য কিছু ছিল, কোনোটাই ছিল না। যাই হোক এটা যায়, কিছুদিন পরে আমি শহরে চলে যাই, একসাথে থাকি। একসাথে থাকার 20 দিনের মতো ভালো ছিলাম, খুব ভালো ছিলাম, খুব আমাকে কেয়ার করতো। তারপরে দিয়ে দেখি যে মানে এরপরে দিয়ে আস্তে আস্তে অশান্তিটা শুরু হয়, দেখতেছি ও আমাকে আর আগের মতো কেয়ার করে না, মানে বাসায় আসলে খুব খিটখিটে হয়ে থাকে। পরে দিয়ে আমি ভাবতেছি কি ব্যাপার, এরকম কেন করতেছে? আমি তো যত ভালো করার চেষ্টা করতেছি, ওর বাবা মার সাথে কমিউনিকেট ভালো করতেছি, টাকা পয়সা দেওয়ার জন্য বলতেছি, যেগুলো যদি অশান্তি হওয়ার কথা সেগুলো তো হচ্ছে না, তাহলে এটা কেন হচ্ছে? তো আমি আস্তে আস্তে ওর ফ্রেন্ডের থেকে খুঁজে চেষ্টা করি, ও আমাকে আবার মানে ইপিজেডে জবের জন্য ইয়া করে দেওয়া হয়, জয়েন করে দেওয়া হয়। আমাকে শহরে নিয়ে আসার পরে আমাকে গার্মেন্টসে জব দিয়ে দেওয়া হয়। যাই হোক জব করতে থাকি, তারপরে তো একদিন হুট করে ও আমাকে হাত তুলে মানে থাপ্পড় মারে।
কি কারণে?
সেটা হচ্ছে যে মানে ছোট একটা বিষয়, ও আমি সচরাচর যাতে ও আমার আমাকে দেখে পছন্দ করে সেই জন্য আমি একটু মানে ভালোভাবে থাকার চেষ্টা করতাম, সেজে গুজে মানে গোছায় থাকার চেষ্টা করতাম। ওই দিনে ওরকম করে ছিলাম, ও হুট করে বাসায় আসার পরে দিয়ে দেখিস মুড খুবই খারাপ। আমি বলি যে হেসে আমি বলি যে কি ব্যাপার, কি হয়েছে, মন খারাপ, কোনো ঝামেলা হয়েছে অফিসে? আমাকে বলে যে তুই জিজ্ঞেস কর আর কি, তুই কেন আমাকে জিজ্ঞেস করিস, তোকে জিজ্ঞেস বলতে হবে? আমি বলি যে আমি তো নর্মাল ভাবে জিজ্ঞেস করছি, এটা তো কোনো কিছু করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে বাদ দাও, ও ওইটা নিয়ে খুবই আছে, এটা থেকে আস্তে আস্তে দুই এক কথা বলতে আমাকে থাপ্পড় মারে,
মানে অন্যের রাগ আপনার উপর তোলে আর কি। হ্যাঁ,
সেটা পরবর্তীতে জানতে পারি যে ওই মেয়েটা ওই অফিসে জব করতো, মেয়েটাকে যখন দেখতো সে তখন আমার উপরে এসে আমাকে ভালো লাগতো না, আমার উপরে এসে এসে
লাইক করতো,
হ্যাঁ লাইক করতো বলতো। পরবর্তীতে জানতে পারি মেয়েটাকে নাকি ভালো আছে আর বিয়ে করতে চায়, ফ্যামিলি থেকে দেয় না, আমার সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। চলতে থাকে একদিন মানে এইভাবে মারামারি, তখন থেকে মারামারি শুরু, আমাকে খুব মারধর করে। একদিন আমাকে সাগরপাড়ে বেড়াতে নিয়ে গেছে, সাগরপাড়ের পাথরগুলো তো খুব খাড়া খাড়া, যেদিক দিয়ে নামা যায় সেদিক দিয়ে মানে একটু দুই হাত পরে হচ্ছে সিঁড়ি দেওয়া আর দুই হাত পরে হচ্ছে ইয়াগুলো পাথরগুলো খাড়া খাড়া। তো আমি বুরকা পরা হাই হিল, তো আমাকে বলতেছি ও নামছে, ছেলেদের প্লাট জুতা তো নামতেই পারে, আমাকে বলতেছে তুমি এদিক দিয়ে নামবো। আমি বলছি আমি এদিক দিয়ে কীভাবে নামবো, বোরকা পরা চাপা বোরকা, আমি হাই হিল নিয়ে এদিকে কীভাবে নামবো, এদিক দিয়ে না আমি সিঁড়ি দিয়ে নামতে পারবো, এদিক দিয়েই নামতে হবে। আমি নামি নিয়ে আমি কি করছি মানে ওই সিঁড়ি দিয়েই নামছি, কারণ ওই দিক দিয়ে আমি নামতে গেলে নির্ঘাত আমি মানে অ্যাক্সিডেন্ট একটা হবেই।
আচ্ছা,
বা ও আমি আর নামি নাই, না নেমে ওই দিক দিয়ে যখন নামতে গেছি ঘুরছি এর মধ্যে দিয়ে ও ভ্যানিস, মানে ও কোথায় গেছে আমি জানি না। নিচে নেমে খুঁজতেছি পুরো আমার চোখে পানি চলে আসছে, আমি পাচ্ছি না ওকে, দাঁড়া আসে আমার হাতে না টাকা আছে না ফোন আছে, ওর সাথে কীভাবে যোগাযোগ করবো? অনেকক্ষণ পর মানে আমি ঘুমটা দিয়ে চোখগুলো ঢেকে কান্না করতেছি, অনেকক্ষণ পর কোথেকে এসে আমাকে বলতেছে তুই কোন ছেলের সাথে দেখা করতে গেছিলি, তোকে আমি খুঁজে পাইলাম না কেন? আমি বলে আমি তো এইখানেই দাঁড়াইছিলাম, এদিক দিয়ে নামলাম বলতে, তাহলে আমার এদিক দিয়ে নামলি না কেন? আমি বলছি আমার কথা শুনলি না কেন? ঠিক আছে চল বাসায় চল, বাসায় নিয়ে যাচ্ছে। আমি সিগারেট জিনিসটা খুব মানে অপছন্দের, গন্ধটি নিতে পারি না, দম বন্ধ হয়ে আছে এরকম। পাশে একজন সিগারেট বাসে করে যাচ্ছি, সিগারেট খাচ্ছিল, আমি নাক ঢেকে আসি আর বলছি উফ গাড়িতেও কেন যে সিগারেটটা খায় এটা বুঝছি। ও আমাকে এটার জন্য রিয়েক্ট করতেছে, সিগারেট খাচ্ছে তোর টাকা দিয়ে খাইছে, ও ওর মধ্যে সিগারেট খাচ্ছে তোর সমস্যা দিয়ে, বাসের মধ্যে দিয়ে রিয়েক্ট করে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে দিয়ে আমাকে বলতেছে তুই ওদিকে নামলি না কেন? আমি ওদিকে আমি কীভাবে নামবো তুমি বলো তো, আমি না আমি তো খুঁজলাম ওই তুই ওদিকে কোথায় কোন ছেলের সাথে ঘুরতে গেছিলি। আমি বলি যে দেখো আমি কোনো ছেলের সাথে দেখতে যাইনি ঘুরতে যাইনি, আমি কাকে চিনি, আমার কাছে কিছু ছিল আমি ওখানেই দাঁড়ানো ছিলাম তোমাকে খুঁজে পাইনি। এই কথায় কথায় আস্তে আস্তে আমাকে কি করে মানে পেছন থেকে হাত দুটা ধরে জানালার কিছু শীত থাকে, কিন্তু ওইটাতে ছিল লাঠি টাইপের কাঠের, ওগুলো নামায় নামায় আমাকে ঠাস করে দুইটা বাড়ি মারে। বাড়ি মারার পরে দিয়ে আমি কি করবো বুঝতেছি না, আমাকে তারপরে দিয়ে আরো অনেকগুলো মারে হাতটা বেঁধে। আমি বলি যে দেখো আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি ওইদিকে নামিনি, আবার পরে কখনো গেলে ওইদিক দিয়ে নামবো যাও। অনেক কিছু করে ক্ষমা ক্ষমা চেয়ে আমাকে দেখা যেতে যে মানে আমাকে ক্ষমা করবে না, বাজে ধরনের শর্ত দিত, শর্ত দিয়ে তারপর বলতে যদি শর্ত,
বাজে শর্ত বলতে
মানে বাজে শর্ত বলতে মানে দেখা যেত না যে পর্ন ভিডিও যেগুলো দেখা যেত আমি তো ওগুলো বুঝতাম না তেমন একটা, আর ওইটা আমার খুব মানে নোংরা মনে হতো, তো আমাকে দেখা যেত যে ওগুলোই করতে বলা হইতো। আমি শর্তগুলো পূরণ করতে না পারলে আমাকে আবার মারধর করা হতো, এই টাইপের ছিল। এভাবে আস্তে আস্তে চলতে থাকে। তো 2014 সালে ২০১৪ সালের জানুয়ারি 30 তারিখ খুব খারাপ অবস্থা। ও কি, আমি তখন আর গার্মেন্টসে জব করি না, আমি তখন একটা স্কুলে জব করি। সেটা হচ্ছে যে সব পেশাটাই আমার কাছে মানে সমান, তবে আমার খুব খারাপ লাগতো ওই পেশাটাই জব করতে, কারণ আমার খুব স্বপ্ন ছিল যে আমি টিচার হব। টিচার হতে পারি না পড়াশোনা না করার কারণে, কারণ আমি অবশ্যই পড়াশোনা করতে চাইছিলাম, আমার ভাগ্যের কারণে আমি পড়াশোনা করতে পারিনি। তো আমি একটা স্কুলে আমি যেটা বলে যে স্টাফ হিসেবে জব করি, তো স্টাফ হিসেবে জব করি, ওখানে যেহেতু ফর্মালিটি সব চলে, কোনো মানে খারাপভাবে কোনো ক্যাজুয়াল ওয়ার্ড ইউজ করা হয় না, অনেক নিয়ম নীতি শেখা যায়। তো গার্মেন্টসের বিষয়টা আমি যেটুকু দেখছি যে ওইটাতে খুব বিশৃঙ্খলা অবস্থা, আমি যে করি মানে 6 মাসের মতো জব করি ওইখানে, আমি ওকে কি করি মানে আমার প্রিন্সিপাল ম্যাডামটা আমাকে খুব আদর করতো মেয়ের মতো করে। তো উনি বলতো যে মানে উনি যদি ঠিক বয়সে বিয়ে করতো তাহলে নাকি আমার মতো একটা সিরিয়াসলি মেয়ে থাকতো, এই জন্য আমাকে খুব আদর করতো। আর আমি অনেক এক্সপার্ট ছিলাম, ভালো কিছু ছিলাম, সবার মধ্যে থেকে আমি একটু অন্যরকম ছিলাম সব কিছুতে, এই জন্য আমাকে খুব আদরও করতো, কাজেও ভালো ছিলাম। আর আমি ভাবি যে ওকেও তাহলে এখানে দিয়ে দিই, দিয়ে দিলে তাহলে হয়তো মানুষের সাথে অ্যাটলিস্ট ব্যবহার কিরকম হতে হয় সেটা বুঝতে পারবে, তো ফর্মালিটি কেমন সেটা বুঝতে পারবে, সেজন্য আমি কথা বলি। তো আমি আমার একটা কলিগকে, আমার সিনিয়র কলিগকে আসতে বলি আমার বাসায়, যার সাথে পরিচয় করা দিলে ওর মাধ্যমে ওর রেফারেন্সে ঢুকতে পারবে জবটাতে, আমার জবে। তো ওনাকে আসতে বলার কারণে তো আমি যেহেতু বাসায় আসবে অবশ্যই নাস্তাটা দিতে হবে, কী নাস্তা দিব সেটা ওর সাথে আলোচনা করি, ওর থেকেও পারমিশন নিয়ে নিই যে তুমি এখানে এই জবটাই করো, এটা ভালো হবে, স্যালারিটা তো খারাপ না, ভালোই আসছে। কতক্ষণই আর জব করতে হয়? 8টা থেকে 3টা পর্যন্ত, এটা অনেক ভালোই বলে দিচ্ছি, ঠিক আছে যাও করবো। ওনাকে আসতে বলি, উনি রাস্তায় দাঁড়ায় আছে, তো নুডলস টুডলস এগুলো সব নিয়ে আসা হয়, আমি রান্না করব। এর মধ্যে আমি বলি যে আচ্ছা তুমি একটু, ও আবার কী করতো খুব মানে ফর্মালিটি এটা বুঝতো না, ওই যে একটু ইয়া টাইপ আনকালচার টাইপের ছিল, কিভাবে মানুষের সাথে মিশতে হবে মানে ফর্মালিটি করতে হবে এটা কম বুঝতো। তারপরে দেখা যেত যে কাপড়ের দোকানে গেছি দাম দর করতে হবে, সেটাও আমাকেই করতে হতো, ও করতে পারতো না, এরকমটা ছিল। তা আমি ওকে জিজ্ঞেস করে নিচ্ছি যাতে পরবর্তীতে কোনো অশান্তি না হয়, এমনিতেই অশান্তি হচ্ছে। সেই জন্য আমি বলি যে তুমি কি মানে ভাইয়াটার সাথেই খাবো নাকি তোমাকে নাস্তা আলাদা করে দিতে হবে নাকি আমি শুধু ভাইয়াকেই দিব, যাতে জিজ্ঞেস করে নিচ্ছি পরে যাতে কোনো সমস্যা না হয়। এত কথা জিজ্ঞেস করতেছিস কেন, যে আসতে সে কি তোর জামাই লাগে?
ওকে
আমি তো বুড়াই হ্যাং, আমি বলি যে কি বলতেছো, তোমাকে ভালোর জন্য জিজ্ঞেস করলাম যাতে পড়া অশান্তি না হয়, সেই অশান্তিটাই তুমি করতেছো। এদিকে ভাইয়াটা রাস্তায় এসে দাঁড়ায় আসতে আমার বাসায় ঢুকবে বলে কল দিচ্ছে আমার নাম্বারে, একের পর এক আমি কল ধরতেছি না, কারণ উনি আমি বলছি বের হওয়ার জন্য, সেই জন্য বের হয়েছে, আমার বাসার সামনেও চলে আসছে, আমি শুধু জাস্ট নিয়ে আসবো, আমি কল ধরতেছি না। এর মধ্যে তো আমরা একটা মানে ফ্ল্যাটের একটা রুম সাবলেট নিয়ে থাকতাম একটা আন্টিদের সাথে, তো আন্টি মানে ও যখন এরকম করে বাজেভাবে বলতেছে তখন আমি আন্টিটাকে বলি, আন্টি দেখেন না এগুলো মানে কি বলে, আন্টিটাকে আমি শেয়ার করছিলাম যে আন্টিটা দেখতো তো সবসময় এরকম অশান্তি, সেজন্য উনিও সাপোর্ট করতো আমাকে যে হ্যাঁ একটা ভালো ফর্মালিটি জায়গায় দিয়ে দাও, কিছু নিয়ম কানুন কথাবার্তা শিখুক ভালো হবে। তো আমি আন্টিকে বলি দেখেন না আন্টি, দরজাটা হাফ খুলে তারপরে আন্টিটাকে বলতেছে আন্টি দেখেন না কি বলে, আমি এইটুকু জিজ্ঞেস করছি আমার সাথে দেখেন খারাপ মানে খারাপভাবে কথা বলতেছে, হাসতেছি আর বলতেছি দেখেন তো কি করা যায়, মানে আগে গেলেও দোষ পেছে গেলেও দোষ, এরকম হচ্ছে। ও কী করছে, আমাদের বাসায় একটা রড ছিল, রডটা দিয়ে ঠাস করে আমাকে ডান পাশে মানে বাড়ি দিচ্ছেন। আমি
লেখাপড়া কত দূর ছিল?
মাত্র 8 পাস ছিল। এইট পাসও ছিল কিনা আমি জানি না, শুনছি 8 পাস। খুব জোরে শব্দ হয়েছে, অনেক জোরে দিচ্ছে, তো আমি কি ব্যাপার কোথায় শব্দ হলো ওকে জিজ্ঞেস করতেছি শব্দ হলো কোথায়। আন্টিকে বলতেছে আন্টি আপনাদের কিছু ভাঙলো নাকি? আন্টি বলতেছে কই না তো। উনিও আগায় আসছে আমার রুমের দিকে, আমি ওর দিকে চোখ নজর করতে ওর হাতে দেখতেছি রড। আমি ফিল করতেছি আমার হাতে ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে। পরে বুঝতে পারলাম যে ও আমাকে রড দিয়ে এখানে বাইরে দিছে।
মাই গডনেস।
প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমি আরেকটা বিরতি নেব এবং যে কথাটি আমি বারবার বলেছি আজকের এই অনুষ্ঠানে, আমি সরাসরি কমিউনিকেট করছি আপনাদের সঙ্গে। একটি নতুন গ্রুপ ওপেন করেছি, গ্রুপটির নাম হচ্ছে কৃষ্ণ ইলাকি প্রিয়া ভাই, এবং এই গ্রুপটি অথেন্টিক গ্রুপে যদি আপনি জয়েন করতে চান তাহলে আমার পেজের মাধ্যমে জয়েন করতে হবে। আমার পেজটি হচ্ছে www.facebook.com/ অগণিত, আসলে 1000 হবে না। তো এরকম অসংখ্য ফেক পেজ এর মধ্যে যে পেজটির URL বললাম এটাই হচ্ছে আমার আসল পেজ। আনফর্চুনেটলি এত ফেক পেজ থাকার কারণে আমার পেজটি এখনো ভেরিফাইড হয়নি, খুবই দুঃখ লাগে। প্রথম দিকে খুব ভালো লাগতো যে মানুষজন এত ভালোবাসে আমাকে, কিন্তু এখন আমার খুব কষ্ট লাগে। যাই হোক, এই পেজটিতে আসলেই আপনি আমার ব্যক্তিগত আইডি এবং একই সাথে যে গ্রুপটির কথা বলছি সেই গ্রুপটির খোঁজ পাবেন। বাকি যা আছে দুনিয়াতে আমার নামে সব ফেক। ওকে, ছোট্ট একটা বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। জান্নাতকে যারা দেখতে চান তাদের সবার জন্য বলছি আমার পেজটিতে একটি ছবি দেওয়া আছে জান্নাতের, ওখানে গিয়ে আপনি জান্নাতকে দেখতে পারবেন। www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আর জি কিব্রিয়া নামে। এবং একটি সারপ্রাইজ, আমি অনেকদিন থেকে বলছিলাম যে আমার পেজের যারা আসবেন তাদের সবার জন্য, সেটি আমি এই পরের বিরতিতে যাওয়ার সময় আপনাদের জন্য ক্লিয়ার করব। তো এ পর্যায়ে আমি কথা না বাড়িয়ে জান্নাতের কাছে আবারও ফিরছি। জান্নাত, আমি যেখানটা ছিলাম, তারপর
তো বাড়ি দেওয়ার পরে আমি তারপরে আমি বলি যে তুমি আমাকে এটার জন্য মারলা কেন? ফোন টোন সব আছা মেরে দরজারে তালা লাগাই দিল, তখন সিটকানি না লাগাই তালা লাগাই দিল যাতে খোলা না যায়। এরপরে আমাকে কি করলো, হাত পা বাঁধলো, বেঁধে আমাকে মানে ছুরি নিয়ে এসে বলতেছে যে মানে আমি কান্না করতেছি, কি বলবো বুঝতেছি না, কান্না করতেছি আর বলতেছি যে মানে তুমি এটা কেন করতেছো, আমি কি করলাম, আমাকে অনেক মারতেছে আর আমার মুখের পা রেখে বলতেছে যে কান্না করবে চোখের পানি ফুলতে এক ফুটা তোরে ছুরি দিয়ে মারবো আর মুখের উপরে একদম লাথিও মারবো, তো প্যাটে নাই হয়ে সব বের করে দিব। তুই কি ভাবছিস, আমাকে এমনভাবে মারছে আমি বোঝাইতে পারবো না, মানে আমার দুই পার মধ্যে দিয়ে হাত দিয়ে মানে পা তো আগে বাঁধতো এরপরে দিয়ে আমার হাত মানে হাতে দুইটার মধ্যে দিয়ে হাত দিয়ে তারপরে আবার বাঁধতো, মানে আমি পুরো গোলের মতো মানে বলের মতো হয়ে যেতাম, এরকম করে বেঁধে তারপর আমাকে মারতো চোখে পানি ফেলে।
এটা বিয়ের কয় মাসের মধ্যে ঘটনা?
এটা হচ্ছে 2011 সালের জানুয়ারি 16 তারিখ বিয়ে হয়, আর এটা হচ্ছে মারপিটটা হচ্ছে যে মার তো কিছুদিন পর থেকে শুরু হয়, লাস্টে মারটা ছিল সেটা হচ্ছে যে 2014 সালের জানুয়ারি
মানে মারপিট কিছুদিন পরে শুরু হলো আপনাকে যে হাত পা বাঁধার শুরু ঘটনাটা কি বিয়ের কয় মাসের মধ্যে
এটা হচ্ছে যে দেড় বছর পরে থেকে এরকমটা করতো লাস্ট পর্যায়ে এটা ছিল
ওকে
তো ও যখন এরকম করতেছে তখন বলতেছে তুই কান্না করতে পারবি না কান্না এক ফোঁটা চোখের পানি ফেলবি তোকে আরো মারবো আওয়াজ করতে পারবি না আমার মোবাইল সব ভেঙে ফেলছে তারপরে বলতেছে এরকম করে এখন আমার মারটার দেওয়ার পরে দিয়ে আমার হাত পা খুলে দিছে খুলে দেওয়ার পরে দিয়ে আচ্ছা একটু বলতে বলি দেখে যাচ্ছি এরকম আরেকদিন ছিল আমি বলি যে তোমার আমি কিছু করলাম না তুমি ওই মেয়ের জন্য কেন আমাকে এরকমটা করতেছো তোমার যদি এতটাই ওই মেয়েকে পছন্দ ছিল ওর ফ্রেন্ড আমাকে বলতো তখন তারপর মেয়েটার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি তো মেয়েটাকে বলি যে আসলে কি আপনাকে ও ইয়া করে বলি যে হ্যাঁ আমি তো দেখি ও আমার দিকে তাকায় থাকে মেয়েটা আবার মানে গার্মেন্টসের সব মেয়েকে আমি খারাপ বলবো না মেয়েটাকেও দেখতাম যে ওর সাথে কথা বলার চেষ্টা করতো আর কি আমি মেয়েটাকে বোঝাই যখন তখন মেয়েটা মনে হয় আস্তে আস্তে সরে যায় ও হচ্ছে যে বাসায় এসে সেই আমাকে সেম রিয়াক্ট ওই দিনে আমাকে হাত পা বেঁধে মারে ওই দিন আমি আর না পারতে বলি যে তোমার যদি মেয়েটাকে অতটাই পছন্দ ছিল তুমি ফ্যামিলি পছন্দ আমাকে কেন বিয়ে করছো বিয়ে করছো ভালো কথা পরে আমাকে বলতেই পারতো বোঝায় আমি চলে যেতাম বা কিছু একটা করে দিতাম তো তুমি কেন এটা করতেছো আমার সাথে তোমার যদি এখন আমার সাথে থাকতে ইচ্ছা না করে আমাকে বলে দাও তুমি কেন এরকমটা ইয়া করতেছো তোমারও ভালো হচ্ছে না আমারও ভালো হচ্ছে না বলে যে আমি কি বলছি তোর যদি ভালো না লাগে তুই চলে যা আমি তো বলিনি যে আমি তোর সাথে থাকবো না ও এটা বলতো আর ও কমিউনিকেট এমনভাবে করতো যখন কোনো ফ্যামিলির জন্য বিচারে আসতো তখন দেখা যেত যে ও হাজার ভুল করা সত্ত্বেও মানে আমি আবার কি হয়েছে মানে কচ্চুপ করে থাকতে পারতাম না যেটা হয়েছে সেটা বলার চেষ্টা করতাম তার মানে আমার কথা বলা বেশি হয়ে যেত সবাই বলতো যে আমি বেশি কথা বলি তার মানে দোষটা আমারই
আচ্ছা
এটা আমার উপর ব্লেম করা হতো তারপরে ওদিন কি করি মানে ও যখন আমার সাথে এতটা করে আমি ওই দিন মানে একটা ভুল করি সেটা হচ্ছে যে ও যখন আমাকে এতটাই মারে ওই দিন আমাকে মারছিল অনেক মার দিছিল আমার ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছিল ফেটে তো আমি বলি যে যা আমি আর বাঁচবই না তোমাকে মানে আমি মরবো ঘরের মধ্যে তো তোমাকেও ফাঁসাই যাবো যে তুমি ভালোই হবার না এতটা চেষ্টা করলাম তোমার বাবা মাকে তো বোঝাই দিলাম আমি নিজে প্রচুর চেষ্টা করছি ওকে বোঝানোর জন্য ওর ফ্রেন্ডদেরকে দিয়ে বোঝানোর জন্য ও বাবা মাকে ডেকে নিয়ে এসে বোঝানোর জন্য বুঝলে না তো আমি মরে যাবো এরপরে আমি মরলে তো তুমি ফাঁসবা তা আমি কি করি উনা নিয়ে আমি গলায় মানে বেঁধে ফেলি বসে বসে আমার মানে শ্বাসরোধ অনেকটাই চলে আসে তা আমি ভাবতেছি যে ও আমাকে ধরতেছে না দেখতেছি আমার পুরো আসলে অবশ্যই গেছে এরপর দিয়েও আমি বুঝতেছি যে আমাকে ধরতেছে না আমাকে আটকাচ্ছে না ও কি করতেছে মোবাইল দিয়ে ছবি তুলতেছে আমি নিজে নিজে উন্নাটা পাচায় ধরছি আমার গলায় মরতে চাচ্ছি সেটা ও ছবি তুলতেছে যাতে মানে ও ফেসে না যায় আমি নিজে নিজে মরতেছি যে সেটা ও মানে প্রুফ করবে তখন আমার এতটা কষ্ট লাগে আমি কান্না করেছি চিল্লাইনে বলি যে তুমি এতটা এরকম বেইমান কেন এতটা খারাপ কেন মানুষ কাফের হয় এতটা তো এরকম হতে পারে না একসাথে থাকছি তোমার তো একটু হইলেও ইয়া করার কথা ছিল আমি মরতে যাচ্ছি তারপর তুমি আমাকে না বাঁচায় মানে প্রুফ রাখার জন্য তুমি ছবি তুলতেছো তো ও শুয়েছিল অর্ধ শুয়া অবস্থায় ছিল আমি কি করি আমার বলবো কিনা বুঝতেছি না
নিশ্চয়ই
আমি ওর চেপে ধরি আমি ওকেও মেরে ফেলবো বলি আমি বলি যে তুমি যদি ভালোই হবে না আমি মরবো কেন একা তোমাকেও মেরে ফেলবো আমি তোমাকে মেরেই দেন আমি মরবো তারপরে হচ্ছে যে ও তখন আমাকে ছাড়ায় ছাড়ানোর পরে দিয়ে ও তখন আমার কাকা কাকির কাছে ফোন দেয় ফোন দিয়ে বলে যে দেখছেন আপনাদের মেয়ে কি পরিমাণ খারাপ ও আমাকে এভাবে মেরে ফেলতে চাইছে এত কিছু হয়েছিল যে আমি যে মরতে চাচ্ছি সেটা কিছু বললো না ও আমাকে এরকম বললো তো আমাকে তো আমার ফ্যামিলি থেকে আমার কথা মানে সাপোর্ট বুঝলেও ওরা দেখতেছে যে আমাকে সবসময় ব্লেম করতেছে যে আমারই দোষ আমি কেন ভালোভাবে থাকতেছি না দেখ এভাবে ওই চ্যাপ্টারটা ইয়া হয়ে গেল তখন আমি ভাবলাম যে হ্যাঁ আসলে মনে হয় আমার দোষ ছিল মানে নেওয়ার চেষ্টা করি এখন আমি যদি আমার ফ্যামিলিতে চলে যাই বিয়ের আগে যখন ছিলাম তখন কি পরিমাণ কষ্ট পাইতে হয়েছে এখন বিয়ে হওয়ার পর একটা মেয়ে কি পরিমাণ একটা সমাজে মানে হ্যারেজ হয় সেটা তো আমি জানি আমাকে গেলে এখন না পারবো বাপের বাড়ি থাকতে না পারবো কোথাও চাচার এখানে থাকতে কিভাবে আমার তাহলে দিন যাবে সেই জন্য আমি ওর সাথে ওকে বোঝানোর চেষ্টা করি যাতে ও ভালো হয়ে যায় থাকতে চাই যেহেতু একবার বিয়ে হয়ে গেছে মেয়েদের লাইফে বিয়ে একবারই এটাই ভাবি আমি তো শেষ যখন মারপিটটা হলো তখন আমি যখন হাত পা খুলে দেয় তখন রাতের তিনটা মেবি বাজে আড়াইটা তিনটা আমার চাচা চাচি একটা আমার চাচির এক্সামের জন্য আমার চাচা চাচি দুইজনে ঢাকায় আসে। ঢাকায় আসলে ওদিনই আবার গাড়িতে থাকে, তো আমার কলটার সাথে সাথে পিক করে। পিক করার পর আমি আমার ফোন দিয়ে ভেঙে বসতে আমি আন্টিদের ফোন থেকে চুরি করে কল করি। কল করার পরে দিয়ে আমার কাকি চাচা বলে যে ঠিক আছে তুমি ওকে কিছু বুঝতে দিও না, আমরা আসতেছি, তোমাকে তোমার এখানে যাব, তুমি কিছু বুঝতে দিও না, ওভাবে থাকো, আমরা আসলে দেখবো, তবে তোমাকে নিয়ে এসে পড়বো, তুমি এর মধ্যে যদি থাকতে চাও তাহলে তোমার ব্যাপার, আমরা কোনোদিনও তোমাকে নিতে যাব না, কারণ এর আগে দিয়ে অনেক মার খাইছো, অনেক কিছু হয়েছে, তোমাকে আমরা নিয়ে এসে পড়তে চাইছি, ওকে শাস্তি দিতে চাইছি, কিন্তু তুমি চলে গেছো বলে শাস্তি দিতে পারি নাই। এখন যদি তুমি ওরকমটা করো তাহলে আর আমরা কিন্তু পরবর্তীতে তোমার দিকে আর যাবো না, কারণ বারবার একই জায়গায় যে লজিকটা আমরা হতে চাই না। আমার চাচার কথাটা লজিক্যালি ছিল, তো আমি ভাবি যে ঠিক আছে আর যাবই না, এবার চলেই যাই, কারণ যাকে আমি এতটা কিছু করে দিই এত বছর হওয়ার পরে দিয়ে আমি বোঝাইতে পারলাম না, 3 বছরের বেশি হয়ে গেল, তাকে আর কি করে কি করব। যাই হোক আসলে চলেই যাব আমি। আমার চাচাচাচি আসে, ওই যে ঘটকটা ছিল সেও আসে, আসার পরে দিয়ে সব শেষে পরিণতি কি হলো, দোষটা আমারই ছিল, আমার কাছেই দোষটা চলে আসলো। যাই হোক, তো আমার চাচি বলে যে ঠিক আছে আমার মেয়ে যেহেতু দোষ বুঝলাম, তো ঠিক আছে আমাদের মেয়েকে আর রাখতে চাই না, তুমি কি বলো আমার মেয়ের দোষটা মেনে নিয়ে তুমি কি রাখবা? তো তখন বলে যে আপনাদের মেয়ে আমি কেন রাখবো না, আপনাদের মেয়ে থাকবে কিনা সেটা দেখেন। তখন আমার কাছে প্রশ্ন করা হলো যে আমি থাকবো কিনা, আমি বলি না আমি থাকবো না চলে যাবো। দেন অনেক কিছু করে তারপর আমাকে নিয়ে চলে আসলো। তো আমি ঘরে সব কিছু সংসারের যাবতীয় যা লাগে শুধুমাত্র ফ্রিজটা ছাড়া সব করছিলাম, মানে খুঁটিনাটি যা লাগে অনেক কষ্ট করে করছিলাম। তো আমি চলে আসি, আমাকে নিয়ে চলে যায়, 10 দিন হয়ে গেছে আমাকে কোনো ফোন করে না, কোনো খোঁজ খবর নেই। তো আমি ভাবতেছি যে কি যে হয়তো আমি চলে আসছি সেটার জন্য ওর খারাপ লাগতে পারে, 10 দিন হয়ে গেছে এরকম তো কখনো দূরে থাকিনি, তো ও হয়তো আমাকে খোঁজ নেবে, খোঁজ নেয় না। তো আমি কান্নাকাটি করি, খাওয়া দাওয়া করি না, স্কুলে জব করতেছি, ওভাবেই যা আসা করতেছি। তো আমার কাকির সাথে বিষয়টা নিয়ে, মানে যদিও আমার কাকি আমাকে ইয়া করে না, তো পরামর্শ চাইতেই পারি, কার কাছে আর পরামর্শটা চাইবো উনি ছাড়া। তো ওনাকে বলি যে আমি এখন কি করতে পারি কাকি, আসলে কি আমার দোষ ছিল, আমি কি এখানে আবার যাবো ব্যাক করবো? তো আমার কাকি বলো যে দেখ আমার সংসারে তো অশান্তি হয়, অশান্তি বিয়ে হইলে অনেক অশান্তি হয়, অনেক অশান্তির পরে দিয়ে সুখ আসে। এই যে আমি গোছাই নিয়েছি, তোর কি মনে হচ্ছে যে আমি অনেক শান্তির মধ্যে দিয়ে গোছাই নিয়েছি, অনেক অশান্তি তো হয়েছে, সংসার মানেই হচ্ছে অনেক অশান্তি, তুই যদি মানানোর চেষ্টা করিস তাহলে যাইতে পারিস। তো আমি কাকি যখন এটা বললো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বুঝছে, হয়তো একদিন ঠিক হয়ে যাবে। এটা ভেবে আমি বলি যে তাহলে আমি চলে যাই কাকি। তো বলে যে ঠিক আছে যাইতে পারিস, তো কাউকে জানাস না, তুই একা চলে যাইস। আমি চলে যাই, আবার ফিরে যাই, ভাবি যে ওকে আবার ভালো করতে পারবো, আমি গেলে হয়তো ঠিক হয়ে যাবে, খুঁজবে না তাতে কি হয়েছে। যাই, যাওয়ার পরে দেখি যে দরজা লক, আন্টিদের রুমে বসে থাকি, ওর রাতে আসে 8:30-9:30 দিকে আসে, আসার পরে দিয়ে আমাকে দেখে বলে যে আন্টি বলে যে দেখছো মানুষের বেটি আবার চলে আসছে, আমাকে একটু মানে ওনার কাছে ইয়া করার জন্য, যাতে ও আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে কিনা সেটা শোনার জন্য এভাবে বলে যে লজ্জা নাই আবার চলে আসছে। তো বলে যে ও কিছু বলে না, দরজা খুলে বলে যে আন্টি আমি তো ওকে ঘরে ঢুকাবো না। আন্টি বলে যে তো ঘরে ঢুকাবো না, ও কখন থেকে সেই বিকেলে থেকে এসে বসে আসে, ও কোথায় থাকবে, ও তো বাড়িতে না বলে চলে আসছে। আমি বলি যে আমি তো বাড়িতে না বাসায় না বলে চলে আসছি, কোথায় যাবো তাহলে? আমি বলি যে আর কোথায় যাবো, এবার আমার তো মাফ করে দাও, এরপরে দিয়ে তুমি যা ইচ্ছে তাই করো, আমি কখনো তোমার কাছে আর কিছুই বলবো না, যাও তোমার পায়ে ধরে মাফ চাচ্ছি, এবার আমি ওর পায়ে পড়ে যাই মাফ চাই। তো আমি সিরিয়াসলি ওর পায়ে ধরে মাফ চাই, বলে যে আচ্ছা ঠিক আছে পায়ে ধরতে হবে না, উঠাই, তারপরে একটু হাঁক করে তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে থাকো। তো দেখি যে আমার জিনিস যা ছিল কিছুই নাই, একটা ভাঙা সুকেস ভেঙে ফেলছে, যে ভাঙা সুকেসটা পড়ে আছে, খাটটা পড়ে আছে, সব জিনিস নাই কিছুই। তো আমি বলি যে আমি কিছু বলি না, ওই দিন ছিল 9 তারিখ ছিল, তো আমি যাওয়ার পরে দিয়ে আর কিছু বলি না, ওই দিন যায়। পরের দিন 10 তারিখ শুনিলেও স্যালারি পাই নাই, আমার হাতে টাকাও ছিল না, আমিও স্যালারি পাইনি, স্যালারি পাইলেও আমি ওকে দিয়ে দিতাম, ও খরচ করতো বা যেটাই করতো ঘর ভাড়া টাড়া দিয়ে, ও ওর ভাইয়ের কাছে জমাইতো। তো আমি 10 তারিখ ছিল, 10 তারিখ হইলে ওদিন ওদের স্যালারি দেয়, স্যালারি দেওয়ার পরে দিয়ে ও বলে যে ঠিক আছে তুমি বাসায় রেডি হয়ে থাকো, ভাত টাত রান্না করে রাখো, আমি আসার সময় বাজার করে নিয়ে আসবো। আমি বলি আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আসিও। তো বাজার থেকে মানে আমি জানি যে স্যালারি পেলে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসবে, কিন্তু আসে হচ্ছে যে 9:30 রাতের। আসলে পরে দেখি যে ওর হাত পুরো ফাঁকা। তো ফাঁকা দেখে আমি বলি যে কী ব্যাপার, বাজার নাই যে? ও বলে যে বাজার আনতে বসিলা। আমি বলছি কী বলো, বাজার আনতে বসি না। তো বলে যে ঠিক আছে তাহলে আমাকে বাজারের ব্যাগটা দাও, আমি বাজারে যাচ্ছি বাজার নিয়ে আসি। আমি বলি যে আমি তো শুধু ভাত রান্না করে রাখছি, বাজার বাসায় তো কিছুই নাই, আর তুমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসলে আমি খেতে পারি, কারণ আমার প্রচুর খিদাও লাগছে, কিছু খাইও নেই, আমি ভাত রান্না করে সেই বসেই আছি। তো বলে ঠিক আছে বাজারের ব্যাগটা দাও। তো আমি বাজারের ব্যাগটা দেওয়ার পর ও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে থাকো। তো আমাকে শুয়াই দেয়, শুয়ায় তারপরে মানে কাঁথা গায়ে দিয়ে আমার কপালে ইয়া করে দেন। ও বলে যে ঠিক আছে তুমি থাকো, আমি তাড়াতাড়ি চলে আসতেছি, এটা বলে তারপর বাজারের ব্যাগটা নিয়ে চলে যান। তো ব্যাগটা নিয়ে চলে যায়, এখন আমি ভাবছি যে খুব তাড়াতাড়ি আসবে, 11:30 বেজে গেছে তখনও আসতেছে না। কি ব্যাপার, বাজার করতে এতক্ষণ কেন লাগতেছে? আমার কাছে ফোনও নেই যে আমি ফোন করবো। তো আন্টি পাশে আন্টিটাকে বলতেছি, আন্টি মানে হাসতেছি আর বলতেছি কি ব্যাপার আন্টি, ও এখনো কেন আসতেছে না, ওকে আবার চলে চলে গেলো নাকি? এটা বলছি, আন্টি বলে যে তোর মেয়ে কি বলে পাগলের মতো, উল্টা পাল্টা কেন কথা বলো, কেন যাবে, ও তো বাসে এইটা। আমি তারপরে বলি যে আচ্ছা ঠিক আছে, 10:45 বেজে গেছে তখন আসতেছে না। পরে আন্টিকে বলি আন্টি একটু কল দিতে দিবেন, বলে হ্যাঁ দাও না। তো আমি কল দিই, কল দেওয়ার পরে দিয়ে ও বলে যে আমি হ্যালো বললে, হ্যালো বলার পরে বলি যে তুমি কোথায়, বলে যে ওর সাথে সাথে কথাটা হচ্ছে যে তোর মতো তুই থাক, আমার মতো আমি, তোর সাথে আমি আর সংসার করতে চাই না, তুই বাসায় একাই থাক, তুই কী করবি, তুই তোর মতো করে থাক, তুই থাক তোর তোর চাচাকে নিয়ে, আমি আর তোর সাথে, হ্যাঁ তোর চাচাকে নিয়ে তুই থাক, আমি আর তোর সাথে সংসার করতে চাই না, এটা বলে। বলার পরে দিয়ে আমি বলি যে এটা কী বলতেছো, বললা বাজার করতে যাবো, এটা কি ফাজলামি করতেছো? ফাজলামি না করে অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আসো, রান্না করবো না। ও বলে যে তোর কি বিশ্বাস হচ্ছে না আমি যে চলে যাচ্ছি, দেখতেছিস না যে আমি গাড়ির মধ্যে ট্রেনের আওয়াজ পাচ্ছিস না, আমি তো চলে যাচ্ছি, তুই থাক তোর মতো। আমি আন্টিকে বলি আন্টি দেখেন না ও কী বলতো, সোনাকে চলে যাচ্ছে। তা আন্টি মোবাইলটা আমার থেকে নিয়ে বলে যে আই ছেলে কী বলতেছে এইগুলা, চলে যাচ্ছ মানে? তো ও তোমার বউকে কোথায় রেখে যাচ্ছ, কার কাছে রেখে যাচ্ছ, ও কোথায় থাকবে, আর এগুলো পাগলের মতো কী বলতেছো, বাসায় আসো তাড়াতাড়ি। বলে যে না আন্টি আমি চলে যাচ্ছি, ওর মতো মেয়ের সাথে আমার থাকা সম্ভব না, আমি আর ওর সাথে সংসার করতে চাই না, এইটা বলে ইয়া করলো। দেন হচ্ছে যে আর কোনো ওর সাথে যোগাযোগ হয় না, আমি তো পুরা মানে হ্যাং পাগলের মতো হয়ে আছি, কী বললো এটা, এটা কী করলো, ও এরকম করে কীভাবে চলে গেলো, আমার জন্য কিছু খারাপ লাগলো না, আমি ব্যাক করলাম, ওর পা ধরে মাপ চাইলাম, যাওয়ার সময় আমাকে এত সুন্দর করে ইয়া করে গেল, ও যদি চলেই যাবে যাওয়ার সময় আমাকে এতটা ভালোবাসা কীভাবে দিয়ে গেল, ও এটা কীভাবে করতে পারলো, কি একটু ভিতরে কাঁপলো না যে আমাকে রেখে চলে যাবো, আমি কানতেছি পুরো চিৎকার দিয়ে দিয়ে কানতেছি আর ইয়া করতেছি, আন্টিটাকে জড়ায় ধরে ধরে ওকে বোঝানোর চেষ্টা করতেছি, হলো না, বল ফোন টোন সব বন্ধ করে দিছে। তারপরে পরের দিন সকালে ওর বাবা মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমার ফ্যামিলিতে জানাই, ওর বাবা মা বললে যে আমাদের বাড়িতে তো আসে নাই, আসলে ওকে বোঝায় পাঠাই দিব, কিছুই হয় না, আসলে ওগুলো সব মিথ্যা ছিল। একটা সময় দেখা যাচ্ছে যে ওর বাবা মা আমাকে বেশি পছন্দ করে বলে ওর বাবা মার কাছে আমাকে কালারিং করে, বলে যে আমি নাকি ওর বাবা মার সাথে ওকে মানে যোগাযোগ করতে দিই না, টাকা দিতে দিই না, এগুলা বলে মিথ্যা বলে আর কি, যেটা পুরোটাই এই জন্য মানে কোনো বাবা মা তো চায় না যে বৌমা এরকম হোক, বউ যদি ছেলে থেকে দূরে সরাই দেয় কখনোই তারা মেনে নিতে চায় না, সেই জন্য ওনারাও আমাকে দেখতে পায় না পরবর্তীতে, তারপরেও এরকম হয়, আমি আর কন্ট্যাক্ট করি না, আমি কী করবো বুঝতেছি না। আমার ফ্যামিলি থেকে বলে যে দেখো যে গেছে সে গেছে, ওর জন্য আর ইয়া করিও না, স্কুলে জব করি সবাই বলতো যে মানে ওকে দেখছে তো ম্যাক্সিমাম মানুষ, ওরা সবাই বলে যে মানে টিচাররা সবাই বলতো যে দেখো তুমি ছিলা কাকের মুখে একটা কদম ফুলের মতো, ও তো কি ও তো কাওয়ার থেকে মানে কাওয়ার থেকেও অসুন্দর, কাকের দিকেও তাও মানুষ তাকাইতে চায়, ওর দিকে তো কেউ তাকাইতেও চায় না, তোমার মতো একটা বউ পেয়ে যে এরকম ফেলে চলে গেছে তার জন্য কেন কান্নাকাটি করতেছো, কেন এরকম করতেছো? আমি ওদেরকে বোঝাইতে পারতাম না আসলে যে কেন কান্নাকাটি করতেছি, মানে সংসার করাটা হচ্ছে একটা যন্ত্রণা, কিন্তু আমি যে এখন যে লাইফটাতে যাচ্ছি সেই লাইফটা কী পরিমাণ যন্ত্রণা দেয় সেটা ওদেরকে আমি বোঝাতে পারতেছি না।
ওকে, আমি এখান থেকে ফিরবো। তার আগে প্রিয় শ্রোতা, আপনাদেরকে যেটা বলেছিলাম একটু আগে যে আমার পেজটিতে যারা আসবেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হলো আমার পেজটিতে প্রায় 14 লাখের মতো ফ্যান ফলোয়ার্স আছেন, তারা অনেকেই কমিউনিকেট করতে পারেন না, আমার পেজে ইনবক্স করলে আমি অনেক সময় দেখতে পারি না, এবং অনেকেই বিরক্ত হন, হতাশ হন, কমিউনিকেশন বন্ধ করে দিয়েছেন। তো সবার জন্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা গ্রুপ ওপেন করেছি, সেই গ্রুপের মডারেটর কিংবা অ্যাডমিন হচ্ছে শুধুই আমি, এবং ওখানে আপনারা আপনাদের কথাগুলো মন খুলে বলতে পারবেন। গ্রুপটার নাম হচ্ছে কি সোনাইলা কি ব্রিয়া ভাই, এবং এই গ্রুপটি শুধুই আমার পেজের পেজটি হচ্ছে অ্যাডমিন, এবং সেটার এখানে শেয়ার দেওয়া আছে। যারা এই গ্রুপটির মেম্বার হতে চান, আপনি রিকোয়েস্ট পাঠালে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, এবং এই তিনটা প্রশ্নের উত্তর স্যাটিসফ্যাক্টরি হলে শুধু এই গ্রুপে আপনারা অ্যাড করতে পারবেন। এটা একটা ক্লোজ গ্রুপ, এবং এই গ্রুপের প্রত্যেকটি মেম্বার আমার সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে পারবেন, তারা ওখানে স্ট্যাটাস দিতে পারেন, এবং যাবতীয় কমিউনিকেশন সরাসরি আমি নিজে করে থাকি। সো দেশটিতে যারা আসেননি আমি তাদেরকে আবারও বলবো যে পেজটিতে চলে আসবার জন্যে আমার পেজটির ঠিকানা www.facebook.com/kibriya.rj kebria.rj পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অবশ্যই আমার পেজটিতে আগে লাইক দিয়ে মেম্বার হতে হবে, তারপর আপনি আমার এই গ্রুপে মেম্বার হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ওকে, ছোট্ট একটা বিরতি। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন সিক্রেটস। আজকে হচ্ছে 39তম পর্ব, গেস্ট হচ্ছে জান্নাত, আমি আজকে কিবরি আপনার সঙ্গে রয়েছি, শুনছেন ঢাকা এফএম 90.4। জান্নাত, আমি যেখানটা ছিলাম
কিছুদিন যায়, মানে ফেব্রুয়ারি 19 তারিখ 14 তারিখ আমাকে ওই যে বলছিলাম চিটাং থাকে একটা ছেলের সাথে আমি কথা বলতাম, ওই ছেলেটার সাথে আবার মাঝে মাঝে আমার কথা হইতো। ছেলেটা আমাকে আমার ফোন নাম্বার ম্যানেজ করে আমাকে মাঝে মাঝে কল দিত, বলতো মানে ও সরি বলার জন্য যে আমি আসলে তুমি একটা মানে হাতের মধ্যে মুখটাকে রেখে যেরকম মানুষ চিনতে পারে না, তুমি ছিলে ওরকম একটা আমার হাতের মুখটা, সেই মুখটাকে আমি চিনতে পারিনি, না চিনে তোমাকে এরকম একটা ছেলের হাতে দিয়ে আমি খুব ভুল করছি, তুমি আমাকে পারলে মাফ করে দিও, এরকম করে মাঝে মাঝে ক্ষমা চাইতো আর কি, অন্যদের দিয়ে এরকম করে বলাই ক্ষমা চাইতো। তো তখন আমি বিষয়টা শেয়ার করি যে আমার সাথে এই হয়ে গেছে, তো আমাকে একটা মোবাইল গিফট করে 14 তারিখ, ফেব্রুয়ারি 14 তারিখ, ছোট একটা ফোন আর কি। তো ওই ফোনটা দিয়ে বলে যে যখনই খারাপ লাগবে আমার সাথে তুমি কথা বলিও, কান্না করবা না, ঠিক মতো খাওয়া দাওয়া করো।
তখন কি আপনি হাজবেন্ডের বাসাতেই থাকেন নাকি বাড়িতে থাকেন? তখন ও বাসাতেই থাকে না।
হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে কমিউনিকেট করছি যে ও তো চলে গেছে, তা এখন ওরা বলতেছে যে দেখো তুমি যদি এখন আমার বাসায় চলে আসো, ওরা তখন ব্লেম করবে যে আমরাই নিয়ে এসে পড়ছি, ওখানেই থাকো, তো কি লাগে না লাগে সেটা আমরা দেখবো পরে, তুমি ওখানে মিনিমাম এই মাসটা থাকো, তাহলে বুঝবে যে তুমি ও চলে যাওয়ার সাথে সাথে তুমি চলে আসো নাই, বা তুমি চলে আসো নাই ও চলে গেছে, এরকমটা কোনো দোষারোপ করতে পারবে না। তো আমি এখানেই থাকতে থাকি, দেন হচ্ছে যে আমি এভাবে চলতেছি, মানে এটাকে কোনো বেঁচে থাকার মতো বলে না, যা আশা করতেছি শুধু মানে কাজ করতেছি যেটুকু দেওয়ার ওইটুকু করতেছি, আর পরে পরে কান্না করতেছি এরকম। 19 তারিখ, ফেব্রুয়ারি 19 তারিখ দুপুর 2:13, আমি এখন নতুন একটা মানে হিস্টোরিতে যাচ্ছি। এখানে আমার একটা প্রশ্ন, মানে আপনাকে সহ করতেছি, আমি একটা বিষয় জানতে চাই। প্রশ্নটা হচ্ছে যে এই যে আমার এত কিছু হয়ে গেছে, আমি পড়াশোনা করতে পারিনি, আমার এই যে লাইফটা আসলো, এটা কি আমার আসলে কোনো হাত ছিল এর পিছনে?
না, ইনফ্যাক্ট আপনি যেভাবে বলেছেন সেখানে আপনার কোনো হাত ছিল না।
আমি টোটালি কোনো মিথ্যা কথা বলিনি, যেটা হয়ে আসছে সেটাই বলছি।
ফাইন, তারপরে আপনার কোন চ্যাপ্টারে যেতে যাচ্ছেন বলেন।
সেটা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার। 2014 সালের 10 তারিখ 10 ফেব্রুয়ারি তো আমার হাজবেন্ড আমাকে রেখে চলে গেল, আবার 2014 সালের 14 তারিখে আমাকে একটা ফোন গিফট করলো, যে আমার মানে যেটাকে বলে XDF, সে আমাকে একটা ফোন গিফট করলো আমাকে মেন্টালি একটু সাপোর্ট দেওয়ার জন্য। তার সাথে তো আমার একটা কথা হয় না, কিন্তু আমি আবার একটা নিউ নাম্বার নিই যাতে মানে আমি একটু ওর থেকে বিরত থাকতে পারি, যেহেতু আমাকে ফ্যামিলি থেকে বলা হয়েছে যে ওকে তুমি ভুলে যাও। আর সবাই বলতেছে যে তুমি ওর জন্য আর কোনো চেষ্টা করিও না, এতদিন চেষ্টা করছো তুমি পারো নাই, এখন আর পারবাও না। তো আমার ভিতরে একটা জেদ চলে আসে যে যে মানুষ আমাকে এইভাবে রেখে চলে যেতে পারছে সে তো আমাকে কখনো ভালোই বাসে না, আর যে ভালোবাসে নাই তার সাথে আমি থাকবো কি করে। আর এইভাবে ইয়া করি, তো আমি একটা নিউ সিম কিনি, দুপুর 2:13 একটা কল আসে আমার নিউ নাম্বারে। তখন তো রেজিস্ট্রেশনের কোনো কিছু ছিল প্রসেস ছিল না, তখন চাইলেই সিম নেওয়া যেত, নতুন কোনো সিম। আমি একটা বাংলালিংক সিম নিই, সিমটা নেওয়ার পরে দিয়ে আমি সন্ধ্যার দিকে সিমটা নিয়ে আসি। তো আমি নতুনভাবে ইয়া করবো, ইউজ করবো বলে, যাতে এগুলো নাম্বার আর কেউ না জানে। তো সিমটা নিয়ে আসার সময় আমাকে দোকানদার ছেলেগুলো আমার দিকে তাকাই ছিল অন্যভাবে, আমি ভাবি যে হয়তো বা ওই নাম্বার থেকে ওরাই হয়তো বা আমাকে কল করছে ডিস্টার্ব করার জন্য। তো আমি রাস্তার মধ্যে থাকার কারণে কলটা দেখতে পাইনি, বাসায় এসে দেখার পর আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করার সময় আমি অপর প্রান্ত থেকে আমি হ্যালো বলার আগেই মানে কি বিষয়ে আমি কি বলবো, অবিকল আপনি মাইন্ড করিয়েন না আমি আপনাকে হেল্প করতেছি না, আপনার মতো করে বলার স্টাইল, তার থেকেও আরো সুন্দর ভয়েস, পুরো স্টাইলটা আপনার মতো করে বলা কিন্তু তার থেকে আরো সুন্দর আপনার, হয়তো এই যে কারণে তো ওরকম করে আমাকে কেউ বলতেছে যে আমি এক বছর এত মাস এত দিন এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড পরে কাউকে কল করছি, প্লিজ কলটা কাটবেন না, আপনি যেই হন না কেন আমার সাথে কাইন্ডলি একটু কথা বলবেন।
ওকে, ফার্স্ট কথা ছিল এরকম?
হ্যাঁ এইটা ছিল। তো আমি তো পুরাই ইয়া স্তব্ধ, সম্ভবত জি বলেন দেন হচ্ছে যে সে বলে যে তারপরে আস্তে আস্তে আমাদের সাথে কথা হয় আর কি, বলে সে এতদিন পরে কল করছে, এতদিন কারোর সাথে কথা বলে নাই, সে একটা রিলেশনে ছিল, ওখান থেকে ব্রেকআপ হয়ে যায়, খুব মানে ডিপ্রেশনে ছিল, এরপরে দিয়ে ভাবছে যে এখন কারোর সাথে কথা বলবে। তো আমিও যেহেতু ডিপ্রেশনে ছিলাম তো ওনার সাথে তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি বারবার তাকে ব্লেম করি যে আপনি নির্ঘাত তাহলে দোকানদারের সেই ছেলেগুলো নিশ্চয়ই আমাকে ইয়া করতেছেন হ্যারেজ করার জন্য। তো বলে যে না দোকানদারে কেউ না। তো আমি এটা প্রুফ করার জন্য তো দুই দিন না 19-21 এই দুদিন কথা বলি। কথা বলার পরে দিয়ে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমাকে যদি ট্রাস্ট না হয় তাহলে চলে মিট করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি পুরাই একদম বোকা টাইপে ছিলাম, আমি সব রাস্তাঘাট কিছুই চিনি না, তখনও কিছু চিনি না, যদিও আমি 2007 থেকে চিটাঙে থাকি, তখন 2014, তবুও আমি কিছুই চিনি না। তো আমাকে এসে বলে যে কীভাবে কীভাবে যেতে হবে, আমাকে ওইভাবে বলার পরে আমি যাই। তো তখন হচ্ছে যে তার আগে দিয়ে আমি ভালো গান পারতাম বলে তাকে গান শোনাইতাম, আর সে ভালো মানে ইংরেজি কবিতা শোনাইতে পারতো, মানে ভালোভাবে ইয়া করতো আর কি, ইংলিশ গানগুলো খুব সুন্দর করে গাইতো, আমাকে ইংলিশ গানগুলো শুনাইতো, আমি বাংলা গানগুলো শুনাইতাম, এরকম ছিল। তো আমরা
22 তারিখ আপনারা কি দুজন দুজনের সম্পর্কে জেনেছেন যে আপনার স্ট্যাটাস কি, ওনার স্ট্যাটাস কি?
এর মধ্যে আমাদের সাথে
কথা উনি আসলে কে ছিল দেখা করার আগে আমি যেটুকু জানতে চাই, ওনার সম্পর্কে কতটুকু জানতে পেরেছেন দেখা করার আগে?
দেখা করার আগে জানতে পারছি যে তার নাম বলে তার নাম বলার পরে দেশে পড়াশোনা করতেছে, কি বলে সরি ভার্সিটিতে পড়ে, প্রাইভেট ভার্সিটিতে, সে মেবি তখন সেকেন্ড ইয়ারে, ভার্সিটি সেকেন্ড সেমিস্টারে মেবি এরকমটা। আমার সম্পর্কে আমি সব রিয়েল টাইম বলছি, স্টাডি সম্পর্কে কিছু বলিনি তখনও।
আপনি এরকম একটা লাইফ লিড করছেন, আপনার হাজবেন্ড
থেকেও
নেই এক ধরনের,
এগুলো সব বলা হয়,
ইন্ডিভিজুয়াল বলেছেন।
হ্যাঁ
ওকে, তারপর
তারপর আমরা মিট করি, আমি শুধুমাত্র জানার জন্য যে অ্যাকচুয়ালি ছেলেটা কে, হয়তোবা আমার নাম্বারটা এভাবে নিয়ে আমার হাজবেন্ডও এরকম ইয়া করতে পারে, সেই জন্য আমি মিট করতে যাই। তো যাওয়ার পরে দিয়ে এ আবার একটু মানে ইয়া অ্যাস্ট্রোলজি টাইপের ছিল, আমি জানি না আসলে কীভাবে এটা বুঝতো, সে মানে বলে দিতে পারতো যে আমি দেখতে কেমন হব, বা কারো কণ্ঠ শুনে বুঝতে পারতো যে সে দেখতে কেমন হবে, সে কেমন হবে এরকম বুঝতে পারতো। তা আমি বাস থেকে নামার পরে তাকে খুঁজি পাই না, তাকে সে আমাকে আগে থেকে দেখে, আর আমি তখন প্রচুর বোকা টাইপের ছিলাম, সে আমাকে আগে থেকে দেখার পরে দিও পরবর্তীতে আমার সামনে আসে, কিন্তু সে যখন সামনে আসে আমার পছন্দ হয় না। পরে জানতে পারি যে সেও আমাকে পছন্দ করে নাই, আমার তার পছন্দ হয় না, কারণ হচ্ছে তার চলাফেরাটা ছিল পুরোটাই বলতে গেলে মাস্টার টাইপের।
আপনাকে পছন্দ হয় না নাকি তার, মানে
আমি তাকে পছন্দ করিনি, আমি মনে মনে জানি এটা যে তাকে আমার পছন্দ হয়,
সে আপনাকে পছন্দ করেছে
তখনও জানা হয় নাই, মানে যখন সামনাসামনি করলাম তখন তাকে দেখে আমার ভালো লাগেনি, আর আমি একটু ফর্মাল টাইপের বেশি পছন্দ করি আগের থেকেই। তো তাকে আমার যেহেতু পছন্দ হয়নি, তার হাঁটার ধরন থেকে শুরু করে তার কথা বলার স্টাইলটা ভালো, খুব পছন্দ হয়েছে, কিন্তু মানে তার আর বাকি কিছু আমার পছন্দ হয়নি, কেমন মাস্টান টাইপের লাগে আর কি। তো আমাকে বলতেছে ঠিক আছে চলেন আমরা একটু কোথাও বসি, পাশে পার্ক ছিল মার্কেটের পাশে, তো আমাকে বলতেছে চলেন কোথাও বসি একটু। আমি ভাবতেছি যে কি করব, মানে ভাবলাম, তারপরে সে রাস্তা পার হয়ে রিক্সা নিল, আমি বুঝতে পারিনি যে রিক্সা উঠব, তারপর বলতেছে যে রিক্সা উঠেন, সমস্যা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নাই। তো ফার্স্ট টাইম আমি অন্যান্য একটা পার্সনের সাথে এভাবে রিক্সায় উঠি, রিক্সা ওঠার পরে পার্কে যাই, পার্কে যাওয়ার পরে দুজনে কথা বলি, দেন আমাকে বলে যে আপনাকে তো আমার তেমন একটা, আমি ওপেনলি কথা বলতে পছন্দ করি, আপনাকে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু আপনার দুইটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আপনার চোখগুলো আর আপনার চুলগুলো।
এটা আপনাকে বলে?
আমাকে বলে ডিরেক্টলি। আর আপনার ফেসটা আমার বোনের মতো আসে অনেকটা, মানে আপনি যেরকম দেখতে আমার বোনটাও অতটা কিছুটা ওরকম দেখতে, সেটা আমাকে বলে। আমি আর তখন কিছু বলি না, আমি আবার মানে সাথে সাথে কোনো রিপ্লাই দেওয়া তখন পারতাম না, আমাকে অনেকগুলো অপমান করে গেল, মানে মানে খোঁচা দিয়ে কথা বলা, খোঁচা দিয়ে কথা বললে আমি বুঝতে পারলেও ইগনোর করে যেতাম। তো আমি বাসায় চলে আসার পরে দিয়ে আস্তে আস্তে কথা হইতে থাকে, দেখতাম যে মানে আমি গান শুনতাম, তারপর আমার কখন খারাপ লাগতেছে, তার কখন খারাপ লাগতেছে, এভাবে কথা চলতে থাকে। সে ইউনিভার্সিটিতে ক্লাস করে, ক্লাস থেকে বের হয়ে আমাকে কল দিচ্ছে, আমি অফিসে মানে স্কুলে জব করতেছি, আমিও সময় পাইলে কল দিচ্ছি, এভাবে চলতে থাকে। তো আমাদের ফার্স্টেই কথা পরে দিয়ে কথা হয় যে আমরা কথা বলবো, যেভাবে কথা বলতেছি বলতেছি, কিন্তু যদি কোনো রিলেশনে যাই, কোনো রিলেশনের এক্সপেক্ট করবা না আমার কাছ থেকে, মানে ওর কথা ছিল। আর হচ্ছে যে আমি কখনো আমার ফ্যামিলিতে কোনো মেয়েকে আমার পছন্দে নিতে পারবো না, যার জন্য আমি কোনো রিলেশনে যেতে পারবো না।
কে বলছে এটা?
ও বলতেছে আমাকে। তো আচ্ছা ভুল হয়েছে, আমি যেদিন ফার্স্ট দেখা করি সেদিন আমার নামটা শুনে সে আমাকে একটা নাম দেয়, সেটা হচ্ছে আরজে।
সম্বোধন
করে আমি ওইটাতেই স্যাটিসফাইড, ও আরজে ছাড়া অন্য কিছু আমার নাম ধরে ডাকলে আমি আমার ভালো লাগে না, ওইটাতে আস্তে আস্তে অভ্যস্ত, যেখানেই যাই না কেন আমাকে ওই নামেই ডাকে, ওইটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। দেন আমাকে এইভাবে ডাকে আর হচ্ছে এভাবে চলতে থাকে। একটা সময় দেখতেছি যে মানে ও যেহেতু আমাকে বারবার মনে করায় দিচ্ছে যে আমি ওর ফ্যামিলিতে যেতে পারবো না, রিলেশনে জড়াইলে প্রবলেম হবে, এখন ও আমাকে মন খারাপ থাকতে দিচ্ছে না, আমাকে প্রচুর হাসানোর চেষ্টা করতেছে, আমি যে ডিপ্রেশনে ভুগতেছি সেটার জন্য আমাকে প্রচুর মেন্টালি সাপোর্ট করতেছে, বলতেছে যে ছেলেটা তোমাকে এইভাবে ফেলে চলে গেছে সেই ছেলের কাছে কেন তুমি যাবা, ও তো তোমাকে ভালোই বাসে নাই, তুমি তো চেষ্টা করছো অনেকটা তাকে রাখার জন্য, কি দরকার আছে তাকে রাখার। এর মধ্যে আমি আবার যখন এর থেকে চলে যাই, মানে আমার হাজবেন্ড যখন আমাকে রেখে চলে যায় পরবর্তীতে, এর সাথে কথা হয়, এর সাথে তো আমি আমার স্টাডি সম্পর্কে কমিউনিকেট করি নাই, তো তখন আমি আবার ভাবি যে আবার পড়াশোনা করব, আমি পড়াশোনা করার জন্য আমি ওপেন থেকে মানে ক্লাস নাইনে অ্যাডমিশন নিই এক্সাম দিব বলে, ভাবতেছি যে আমি আবার পড়াশোনা করব, কারণ আমি জানি আমি পড়াশোনা ভালো করতে পারি, আমার অল্পতে মুখস্থ হয়ে যায় বা আমি ক্র্যাকটা করতে পারি। তো আমি এর মধ্যে অ্যাডমিশন নিয়ে নিই, আর ও যখন বলে যে আমি তোমাকে নিতে পারবো না, তো আমার ভিতরে একটা কাজ করে, ওর প্রতি ভালো লাগা কাজ করে, যে মানুষটা আমাকে এত হাসাচ্ছে প্রচুর, তারপর আমাকে মন সম্পর্কে বুঝতেছে, আমি কখন কি বলতে চাচ্ছি আমার মুখে কথাটা কেড়ে নিয়ে ও বলে দিচ্ছে, মন খারাপ থাকলেও আমাকে হাসাচ্ছে, কী জন্য মন খারাপ করতেছে সেটাও বুঝে যাচ্ছে। তো এতটা ভালো লাগা থাকলে আমি এতদিন পর্যন্ত যার মন মতো হতে পারিনি কারো, আর কেউ আমাকে একটু মানে স্নেহ করেনি বা ভালোবাসেনি, এখন হঠাৎ করে এরকম একটা মানুষ পেয়ে গেলে তার প্রতি উইক হওয়ারই কথা, এখন আমি আস্তে আস্তে দেখতেছি যে ওর প্রতি উইক হয়ে যাচ্ছি। আর এখানে পুরোটাই অন্যরকম, আমি আপনাকেও বলবো যে কাইন্ডলি মাইন্ড করবেন না আমি যে বিষয়গুলো বলবো, একটু ভেবে নেবেন যে আমি আসলে, আমি জানি আমি ভুল করছি, এখন যে বিষয়গুলো বলবো,
ফার্স্ট অফ অল আমি আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইউ আর থিংকিং অ্যাবাউট কে কি ভাববে, কে কি মনে করবে, সেটার কথা অনেক পরে চিন্তা করা উচিত। আপনার লাইফে যা ঘটেছে সেটা আপনি বলেন এখানে, আর আপনার এখানে আপনাকে নিয়ে ভাবার কোনো সুযোগ নাই, বিকজ আমাদের স্টোরির লেসনটাই থাকে হচ্ছে আপনার জীবনে যেগুলো হয়েছে সেগুলো শুনে কেউ যদি কোনো লেসন নিতে চায় সেটা তার মতো করে নেবে। সো অ্যাকচুয়ালি ইউর স্টোরি বাট ইউ আর নট আওয়ার কনসার্ন। ওকে বলেন।
তো আমি এর মধ্যে দিয়ে আমাদের চলতে চলতে কিছু মানে কয়েক মাস পর ও আমাকে অফার করে যে আমাদের মানে ও আমার সাথে ফিজিক্যাল করতে চায়।
ওকে জান্নাত, ছোট্ট একটা বিরতি নিবো এই পর্যায়ে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। আর জি কিপি আছে আপনার সঙ্গে, শুনছেন সিক্রেটস 90.4 FM এ। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আর চিকি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে। যারা অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আমাদের ইউটিউব চ্যানেলে এসে পুরো অনুষ্ঠানটি শুনতে চান তাদের বলবো যে এই মুহূর্তে সাবস্ক্রাইব করবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। এখানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখুন, নইলে অনেক কিছুই মিস করবেন। ওকে, আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি গেস্টের কাছে। জি, যেখানটায় আমি ছিলাম তারপর।
তো মানে আমরা অনেকটা ডিপলি চলে যাই রিলেশনের দিক থেকে, মনের ব্যাপার থেকে অনেকটা ডিপলি চলে যাই, সেটা ও বুঝতে পারে, আমিও বুঝতে পারি। তো আমি যখন ফিজিক্যাল অফারটা করে আমি অ্যাকসেপ্ট করি না, আমি বলি যে না, এটা আমার দ্বারা সম্ভব না, আর তুমি কি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ, মেবি আমি ম্যারিড পার্সন বলে তুমি এটাতে আমাকে দুর্বলতার সুযোগ নিচ্ছ, আমি যদি একটা মানে যেটা ন্যাচারাল কথা ভার্জিন মেয়ে হতাম বা অন্য একটা মেয়ে হতাম তাহলে কি তুমি এটা বলতা? তো আমাকে বলতেছে দেখো এখানে তুমি না শুধু অন্য একটা মেয়ে হইলো, যে কোনো একটা পার্সন হইলো, আমি এখন যদি কথা বলতাম তাকে এই অফারটাই করতাম, আমি এইটাই করতাম আমি।
ওকে,
তো এটা বলে তো আমাকে অনেক ইয়া করার পরে দিয়ে আমি আস্তে আস্তে কেমন জানি উইক হয়ে যাই, সিরিয়াসলি উইক হয়ে যাই। তো আমি ফিজিক্যালি ওইভাবে না, মানে দেখা যেত যে আমরা আমরা সিনেমা হলে যেতাম, সিনেমা হলে যাওয়ার পরে যে আমরা কথা বলতাম, কথা বলার সময় এটা মানে অন্যভাবে আমরা ইয়া করতাম।
ওকে, আমি বুঝতে পারছি যে যে জিনিসগুলো আপনাদের মধ্যে হওয়া উচিত ছিল না সেগুলো গ্রো করছিল সেই সময়টাতে। ওকে,
তারপরে দেখতেছি না আসলে ওর প্রতি আমি বেশি উইক হয়ে যাচ্ছি, আমি ভাবলাম যে যাকে আমি পাবো না তার প্রতি উইক হওয়ার দরকার নাই, আমি ওর থেকে মানে ডিস্টেন্সে চলে যাই। আমি যেহেতু পড়াশোনা করতেছি ওখানে আমার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে, ওদের সাথে আমি টাইম পাস করতে পারবো, ওকে ভোলার জন্য আমার এটাই অনেক যথেষ্ট। এর মধ্যে আমি আবার আমার হাজবেন্ডের খোঁজটা নেই যে ও কেন চলে গেলো আমাকে রেখে, পরে শুনতে পারি যে ও ওই মেয়েটার জন্যই চলে যায়। ওই মেয়েটা হচ্ছে যে যখন আমার থেকে চলে যায়, চলে যাওয়ার পরে নাকি মেয়েটাকে হুমকি দেয় যে তুই যদি আমাকে বিয়ে না করিস তোকে আমি উঠে নিয়ে যাবো, নাহলে তোকে আমি গুন্ডা দিয়ে কিছু একটা করবো, এরকম নাকি।
এটা আপনার হাজবেন্ড হুমকি দিয়েছে মেয়েটাকে?
মেয়েটাকে, মেয়েটার সাথে আমি যখন কমিউনিকেট করি মেয়েটা আমাকে বলে আর কি। তো মেয়েটা নাকি যায় না আর কি, মেয়েটা ফোন টোন বন্ধ করে দিয়ে ওর সাথে অনেক দূরে নাকি চলে গেছিল আর কি, এটা বলছেন। যাই হোক, এটা চলতে থাকে। এরপরে বছর খানেকের পরে আমি এর সাথে রিলেশনটা মানে বন্ধ করে দিই, আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে মানে আমি যাদের সাথে পড়াশোনা করতেছি এখন ওপেনে তাদের সাথে টাইমটা বেশি দিচ্ছি। এভাবে চলতে চলতে এখানে একটা ছেলের সাথে, একটা ভালো স্মার্ট ছেলে ছিল, তো দেখতেছি ও একটু ভালো আমার প্রতি একটু কীরকম যেন, এখানে আমি ওর সাথে একটু বেশি টাইম দিই যাতে আমার ওকে মনে না পড়ে, মানে এখন যে প্রেজেন্ট আসছিল তাকে যেন কম মনে পড়ে, ভালো লাগার বিষয়টা এর সাথে আমি একটু শেয়ার করি। তো এর সাথে শেয়ার করতে যে এর সাথে আমি বেশি টাইম স্পেন্ড করতেছি, তারপরে হচ্ছে
ছেলেটার নাম কি ছিল?
ছেলেটার নাম
আপনি বলতে যাচ্ছেন
না?
ওকে, ঠিক আছে, বলেন। তারপর
তারপরে হচ্ছে আমার আরো দুইটা, একটা মেয়ে একটা ছেলে, দুজনই ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু দুজনই আমার খুবই ক্লোজ হয়ে যায়, একদম ইকুয়াল ইকুয়াল দুজনে। তো ওদের সাথে আমি বেশি মিশতাম, ওরা রিলেশন করতো যেখানে যেত সেখানে আমাকে নিয়ে যেত, আমাকে না নিয়ে গেলে নাকি ওদের রিলেশনটা ভালো থাকতো না আরকি, এরকমটা ছিল।
এদের সাথে রিলেশনশিপ কি আপনার ফোনের মাধ্যমে হয়েছে?
না, স্টাডি করতে গিয়ে।
স্টাডি করতে গিয়ে, স্টাডি বলতে
মানে আমি ওপেনে যখন ভর্তি হলাম,
পরবর্তীতে আপনার হাজবেন্ডের সঙ্গে যখন এই সমস্যাটা, তখন আপনি ওপেনে ভর্তি হয়ে গেছেন, তখন আপনি ওর ওখানেই থাকতেন, হাজবেন্ডের ওখানেই থাকতেন?
না, এটা হচ্ছে যে আমি যখন ও চলে গেল, চলে যাওয়ার দুই মাস আমি ওই বাসাটা দিয়ে থাকি, দুই মাস ওই বাসাটা থাকি, আমার ফ্যামিলি থেকে বলা হয়, আর আমার মেম্বার যারা,
দুই মাস পরে কি কোথায় থাকেন আপনি?
দুই মাস পরবর্তীতে আমি আমার চাচা বাসায় চলে যাই।
চাচা বাসায় চলে যান, ওকে, ঠিক আছে।
চাচা এখানে থাকি,
তখন ওখানে থেকে আপনি ওপেনে ভর্তি হয়েছেন?
হ্যাঁ,
ওকে।
আমার কাকার সাথে
আমি একটু সামারি করছি, ওখানে থেকে আপনি ওপেনে ভর্তি হয়েছেন, পাশাপাশি আপনি যেটা করছেন, এই ছেলে যার সঙ্গে আপনার ফোনে পরিচয়, তার সঙ্গে টাইম স্পেন্ড করছেন যতটুকু করা সম্ভব।
আমি জব করতেছি, তারপরে
আপনি জবেও জয়েন করেছেন, কোন একটা জায়গায় জয়েন করেছেন?
হ্যাঁ, ওইটা আগের জবটাই ছিল, আমার স্কুলের জবটাই ছিল, যেটা স্টাফ হিসেবে আমি জব করতেছি।
তাতেই হলো আপনি কিছু ফ্রেন্ড জমিয়েছেন যাদেরকে আপনি টাইমও দিচ্ছেন। সো মোটামুটি যেটা বুঝতে পারছি যে আপনার লাইফটা একটা মোটামুটি একটা স্কেচের মধ্যে আছে,
হ্যাঁ, যাতে আমার আমি একটু মানে কিছু করতে পারি,
ভালো থাকতে পারি না,
হ্যাঁ, সেই জন্য। তো ওদের সাথে টাইম দিই, তো ওরা আমাকে নিয়ে একদিন একটা ইয়াতে গেছে, জায়গাটার নামটা বলবো না, সবাই পরিচিত। ওখানে যাওয়ার পরে দেখতেছি যে কিছু বাচ্চাদেরকে নিয়ে মানুষ পড়াচ্ছে, আমাদের মতোই ছেলেমেয়েরা পড়াচ্ছে। তো ওখানে আমি আবার বাচ্চাদের প্রতি বেশি উইক, তো আমার নিজের স্বভাবটা অনেকে বাচ্চাদের মতো, আর আমি সহজে সবাইকে মানে বিলিভ করে ফেলি, এগুলোর জন্য প্রচুর বকা খাই, এখনও বকা খাই, আর বাচ্চাদের স্বভাবের জন্য এখনও প্রচুর আমাকে অনেক অপমানিত হতে হয়, তবুও স্বভাবটা যায়নি। তো ওদের কাছে আমি চলে যাই, যে আমি দেখতেছি যে কী করতেছে। শুক্রবার ছিল, শুক্রবার দিন এখানে খোলা ইয়ার মধ্যে, এটা একটা ইয়া এলাকা, এর মধ্যে কী করতেছে জিজ্ঞেস করলাম, যে তো বলতেছে যে পথ শিশুদেরকে নিয়ে ওদের যে একটা মানে লাইফ আছে ভালো, ওরা তো লাইফটা বুঝতেছে না, ড্রিম সম্পর্কে বলছে না, কিন্তু ড্রিমটা ওদেরকে দেওয়া।
কে বলছে, কি করছে
যারা পড়াচ্ছে?
ওকে,
ওদের এক, ওরা বলে, ওদের একজনের সাথে আমি কথা বলি কতক্ষণ, বলার পরে আমি ভাবলাম যে আচ্ছা আমিও তো চাইলে এদের সাথে এসে থাকতে পারি, আমার আমার তো হিউজ টাইম থাকে, আমার ক্লাস করি সপ্তাহে কি বলে বছরে 20টা ক্লাস ওপেনে, তা আমি মাঝে মাঝে এসে প্রতি শুক্রবারে এসে যদি আমি এদের সাথে একটু টাইমটা দিই, আমি তো এমন নয় যে আমি পড়াতে পারি না, আমি তো পড়াতে পারি, তারপর আমি গান ভালো করতে পারি, আমি এদেরকে এসে দুইটাই দিতে পারি, সমস্যা কি, আমার টাইমটাও কাটলো, আমি ভালো থাকতে পারলাম, কোনো সমস্যা হবে না। তা আমিও ভাবলাম যে পরের সপ্তাহ থেকে আমি আসবো, আমার ফ্রেন্ডরা ওরা বলতেছে যে তুই এত দূর থেকে কেন এখানে আসবি, এটা তো ঠিক না। তা আমি তারপরও আসি, এসে ওই বাচ্চাদেরকে গান শেখাই, তারপরে পড়াচ্ছি, তো এইভাবে আস্তে আস্তে ওই গ্রুপটার সাথে আমি অনেকটাই মিশে গেলাম। ওরা আমাকে এখন ভালো টাইম দিচ্ছে, আমি আসলেই বাচ্চাদের পড়ানো শেষ, আমরা সবাই মানে মিলে বসবো। তো আমার একটা গান ওদের খুব ফেভারিট ছিল, যে গানটা আমার নিজের খুব পছন্দের, আমার লাইফের সাথে অনেকটা ইয়া হয়, যেটা আমার গাইতে খুব ভাল লাগে, ওই গানটা ওরা আমি আসলেই সেদিন মিনিমাম দুই তিনবার শুনতে চাইতো আমার এই একই গানটাই, আমার কণ্ঠে বলতো যে তোমার এই গানটা তোমার মুখে কেন জানি না ভাল লাগে, শুনতে ভাল লাগে, এভাবে টাইম চলতেছিল। তো এর মধ্যে দিয়ে ওই ছেলের সাথে আমার কমিউনিকেশন নাই, গ্যাপ। ও কি করে, আমাকে মাঝে মাঝে ফোন দিচ্ছে, বলতেছে আর যে তুমি আমার সাথে কথা বলতেছো না, তুমি আমি বলি যে দেখো আমাকে কল দিও না, আমার তো মানে আমি ঘুমাবো, রাতে কল দিত, দিনে কল দিত, আমি স্কুলে থাকতাম, দিনে ধরতে পারতাম না, রাতে যখন কল দিত কলের পর কল, আমি রিসিভ করতাম, বলতাম যে এত রাতে কেন কল দিস, আমি ঘুমাবো। তো ওর এক্সপ্রেশনটা হতো যে আর যে আমি কল দিছি আর তুমি বলছো যে তুমি ঘুমাবা, তোমার মাথা ব্যথা, আমি বলতাম যে দেখো রাখো আমার ঘুম আসতে মাথা ব্যথা করতেছে, আমি কল দিলে যে আর যে মানে মাথা ব্যথা বা কিছু থাকতো না, সেই মানুষ এখন বলতে যে মাথা ব্যথা করতেছে, তুমি তুমি আমাকে বুঝতেছো না, এরকমটা ইয়া করে। তবু আমি ইয়া করি না, এদের সাথেই টাইম কাটাতে থাকি প্রায় 8-9 মাসের মতো, আমি এর থেকে কথাই বলি না ঠিক মতো, মাঝে মাঝে কল দিত, ওইটুকুই আমি ওকে প্রচুর ইনসাল্ট করতাম,
মানে আমি ওকে অ্যাভয়েড করছি।
হ্যাঁ, তো এর মধ্যে একদিন আমি দেখতেছি যে মানে যে ছেলেটার সাথে আমার মানে সরি স্টাডির যে গ্রুপটা আছে ওখান থেকে আমি একটু ইয়া হয়ে যাই, আমার কেন যাই না একজনের কারো হতে ইচ্ছা করে, আমি ভাবতেছি যে কি আমি এতটাই এরকম লাইফ কেন, আমি কি করব, আমার তো আসলে সবাই দেখতেছি যে অনেক ভালো আছে, রিলেশনে ভালো আছে, ফ্যামিলিগত ভালো আছে। আচ্ছা, মাঝখানে ভুলে গেলাম, এই যে ছেলেটা আমাকে আর যে নামটা দিয়েছে, ওর সাথে একদিন আমি মিট করতে যে ও বলে যে এই ইপিজেটের জব নিবে, তো আমাকে বলে যে তুমি যেহেতু এদিকে থাকো আমি তো চিনি না, আমাকে নিয়ে একটু ইপিজেটটা ঘুরে দেখো, আমি একটা জব নিতে চাই এক্সপিরিয়েন্সের জন্য, এক্সপিরিয়েন্সের জন্য। তো আমি ওকে ওর সাথে ঘুরতে যেয়ে ওই দিন আমি ফ্যামিলি থেকে মানে আমার চাচা চাচির কাছে আমি ধরা পড়ি। কারণ হচ্ছে যে মানে ওই দিন আমার স্কুল খোলা ছিল না, আমি ওদের কাছে মিথ্যা বলি যে আমার স্কুল খোলা আছে, স্কুলে ডিউটির জন্য যেতে হবে, কিন্তু ওরা খোঁজ নিয়ে পরে দেখে যে আমার স্কুলে ডিউটি নাই, আমি নাই স্কুলেও নাই। তো ওই দিন আমাকে আমার কাকা খুব বকা দেয়, তো ওর জন্য আমি অনেক বকা খাই। পরবর্তীতে আস্তে দেখা যায় যে এটার জন্য আমাকে খুব খারাপভাবে কথা বলে, আমি টিউশন করাইতাম তখনও, স্কুলে জব করতাম, টিউশন করাইতাম, পড়াশোনা করতাম আর ফ্রেন্ডদের সাথে টাইম দিতাম। তো এখন আমাকে বলতেছেন যে আমি নাকি টিউশন করানোর কথা বলি আমি নাকি ছেলেদের সাথে শুধু ঘুরতে যাই, খারাপ কাজ করি। আমার চাচা এটা অপেনলি বলতেছে। এটা কিভাবে লাগছে সেটা হচ্ছে আমার চাচি কোথায় কোথায় কিভাবে আমার কাকার কাছে ইনফরমেশন দিচ্ছে, যার জন্য আমার চাচা আমাকে এইভাবে ব্লেম করতেছে। এখন আমি কি করবো বুঝতেছি না। পরে আমার আব্বুর সাথে শেয়ার করলাম বিষয়টা, যে দেখেন এভাবে তো চলা যায় না, আমি তো বিয়ে করতে চাইনি, এরকম একটা ইয়া করে দিচ্ছেন, লাইফ করে দিচ্ছেন আমার, আপনারা নিজেরা পছন্দ করে বিয়ে করে বিয়ে দিয়ে দিয়েছিলেন, আমি সংসার করতে চাইছি সেখানে এরকমটা হয়েছে, তা আমি কি করতে পারি, আমি পড়াশোনা করতে চাই, টিউশনই করি, সব টাকা আপনাদের কাছেই দিচ্ছি, তারপরেও কেন আমাকে এরকম ইয়া করা হচ্ছে। তো আমি বললাম যে আমি আর এই বাসায় থাকতে পারবো না, কারণ আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, কাজ করতেছি, এরপরে দিয়ে আমাকে ব্লেম করা হচ্ছে, এরকম কেন। পরে আমার আব্বার সাথে যখন শেয়ার করলাম উনি অনেকটা সফট হয়ে গেলো, তারপর বললো যাচ্ছে ঠিক আছে তোর যেখানে ভালো লাগে সেখানে চলে যায়, তারপরে বাদ বাকি দেখতে চাই আমি। এটা বলার পর আমি আমার স্কুলের টিচার একটার বাসায় চলে যাই, ওখান থেকে আমার চাচার বাসা থেকে ওখানে চলে যাই।
বাই দ্য ওয়ে আপনি তো শ্বশুর বাড়ি যেতে পারতেন, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখে শুনে বিয়ে করিয়েছিল, ওখানে কোথাও
না, আমার ফ্যামিলি থেকে ইয়া ছিল যে ওখানে তুমি আর যাও না, ওখানে তুমি কখনোই ভালো থাকতে পারবে না, কারণ তিন বছরের মধ্যে তুমি জাস্ট কয়দিন ভালো ছিল সেটা মনে করে দেখো, আর ভালো ছিল না কয়দিন সেটা মনে করে দেখো। তো আমি আসলে বুঝলাম যে না, ওখানে গেলে আমি জীবনেও ভালো থাকতে পারবো না, কারণ ও ভালো হওয়ার কথা না। এরপরে দিয়ে আমাদের ডিভোর্স হয়ে গেল।
ডিভোর্সটা আপনি দিলেন?
না,
ওই দিল।
ডিভোর্সটা হচ্ছে যে দেখতেছি যে এক বছরের মতো হয়ে গেছে, কারণ ছয় মাস না গেলে নাকি ডিভোর্স দেওয়া যায় না। তো আমাকে বললো তুমি যদি যোগাযোগ না করো ওকে আর না চাও, তাহলে আমরা ডিভোর্স দিয়ে দিতে পারি, তারপরে কি করা যায় সেটা দেখবে, তুমি তো পড়াশোনা করতে চাচ্ছ করতেছো, এরপরে দেখা যাবে যে ভালো কিছুই আসবে, খারাপটা গেলে ভালো কিছুটা আসে, দেখো না কি হয়। তো আমার চাচা দেখা যেত যে আমাকে নিয়ে মাঝে মাঝে কান্না করতে আর বলতো যে মানে শুনছি এতিম মেয়েদের নাকি মানে আল্লাহ তাআলা কিছু একটা দিয়ে তারপর দেয়, এতিমের দোয়া নাকি অনেক কবুল করে। তখন উনি কষ্ট থেকে বলতেছে, কান্না করতেছে আর বলতেছে যে আমাকে কাছে বসাই, তোর লাইফে কেন এরকম, তোকে আমরা বিয়ে দিয়ে দিলাম, তোর মা নাই, এত কিছু করে দিয়ে তোকে কেন এরকম আল্লাহ এরকম কষ্ট দিচ্ছে, তুই এরকমটা কীভাবে চলবি, মানে এটার জন্য কষ্টকর ছিল। পরবর্তীতে আমার চাচার বাসায় থাকা অবস্থাতেই আমার ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, তারপরে দেড় বছর মানে ডিভোর্স হওয়ার আরও ছয় সাত মাস পরে শুনি যে একদিন তখন আমার এর সাথে যে নিউ ছেলেটা বললাম আমাকে আর যে নাম দিচ্ছে এর সাথে কারোর সাথেই যোগাযোগ নেই, আমি আমার মতো করে চলতেছি, তো আলাদা বাসায়। তো হঠাৎ একদিন খবর পাই যে আমার যিনি হাজব্যান্ড ছিল সে নাকি মারা গেছে।
ওকে,
তো আমি মানে আমার খুব খারাপ লাগে যে আমি তো চাইনি এরকমটা হুট করে মারা যাক, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে তাই বলতে মারা যেতে পারে না, সে তো বুঝলোই না, আর আমার মানে খুব জানার ইচ্ছা ছিল যে আমার সাথে এতটা খারাপ ব্যবহার কেন করছে, আমার এরকম একটা লাইফ দেওয়ার তো তার দরকার ছিল না, সে নিজেও ভালো থাকতে পারলো না আমাকেও ভালো রাখলো না, সে মারা গেল কেন। আমার তখন থেকে আমি ওকে প্রচুর খুঁজতাম, এখনও রাস্তায় হাঁটতে গেলে আমি খুঁজি, এই বুঝি সে সামনে আসবে আমি তাকে জিজ্ঞেস করতে পারবো কেন এরকম একটা লাইফ দিল। যাই হোক মারা গেল। এরপরে যে আস্তে আস্তে কিছুদিন পর সেই ছেলেটা আমাকে একদিন কল দিছে, আমি খুব ওই দিন খুব মন খারাপ, আমার মন খারাপ থাকলেই ওই ছেলেটা কল দিত আমাকে সবসময়, ওই দিন আমার প্রচুর মন খারাপ। তো কল দিয়ে বলতেছে যে আর যে আমি না আর পারতেছি না, খুব কষ্ট হচ্ছে, বুকে বাতাসটা খুব ব্যথা করতেছে, আমার সাথে একটু কথা বলবো, তোমাকে জাস্ট আমি একটু দেখবো, ইমোতে নক করছে, ভিডিও কল দিচ্ছে, আমি রিসিভ করতেছি না, তারপরে এইভাবে বলছে। তো আমি আর পারিনি, আমি নিজেও ইমোশন হয়ে যাই, দেন কথা বলি, ওখান থেকে আবার কথা বলা শুরু, দেন আমি আবার আস্তে আস্তে কথা বলতে বলতে ও আমাকে সবসময় কী করতো, ব্লেম করতো যে আমি নাকি ওকে ভালোবাসি না, ওকে না ভালোবাসার কারণে ওর থেকে আমি জাম করছি না, ও আমাকে যে পরিমাণ ভালোবাসে আমার ভালোবাসাটা নাকি ওর থেকে কোনো মানে কোনো পরিমাণেই এক না, অনেক পরিমাণ কম। আপনাকে ওকে ভালোবাসি না এটা বলতো সবসময়। তো আমাকে সবসময় হ্যাপি রাখতো। তারপরে একদিন ও ঢাকা থাকতো, চিটাং ছিল, চিটাং থেকে ও ঢাকা চলে আসে। তো ও ঢাকা চলে আসে, এরপরে দিয়ে কিছুদিন যাইতে থাকে। একদিন ও বলতেছে যে ঠিক আছে, এভাবে তো রিলেশন রাখা যায় না, তো ক্লোজ করে দিই। আমার তখন আমি ওর প্রতি এতটাই
রিলেশন ছিল ছেলেটার সঙ্গে, তাহলে এক পর্যায়ে রিলেশনশিপ হয়ে যায়।
হ্যাঁ, যেহেতু ব্যাক করায় আমাকে, তো তখন আমি আবার ওর প্রতি উইক হয়ে যাই। আমি খুব কান্নাকাটি করতেছি, কেন তুমি এরকমটা করতেছো? আচ্ছা ঠিক আছে, রিলেশন ব্রেক করবে তাহলে একটু দেখা করো, তুমি আসো। তো ওর সাথে ও আসে। এর আগে দিয়ে ও যখন ঢাকা যাইতো, তখন আমার সাথে বাড়ি থেকে এসে আমার সাথে দেখা করতো। ওদের বাড়ি হচ্ছে চিটাংয়ে, তো এসে দেখা করতো। আমি ওর সাথে দেখা করতে চাইতাম না, আমাকে বলতো যে মানে কান্না করতে, আর বলতো যে বাড়ি থেকে আসি, আসার পরে যে তোমার সাথে কোথায় একটু, তুমি একটা হচ্ছে আমার রিফ্রেশমেন্ট, তোমার সাথে দেখা করলে আমার সব ভালো লাগে, তুমি আমার পুরো পৃথিবীর মতো লাগে। সেই তুমি আমাকে যে মানুষটা বোঝো, আমি তোমার কাছে এসে শান্তি পাবো, সেই মানুষটা তুমি যদি এরকম আমাকে ইগনোর করো কেমন লাগে বলো? কান্না করতে আর বলতো, আর একটু থাকো না, এরকম বলতো। ওর মার সাথে একদিন আমি কথা বলছি, তো এভাবে যায়। তো আমি ও যখন ঢাকা ব্রেক করে দিতে চাই, আমি বলছি ঠিক আছে, তাহলে আমার সাথে একটু দেখা করো, তারপরে যাও ব্রেক আপ, আমি তোমাকে একটু দেখবো। দেন আমি ভাড়া টাড়া সব আমি দিই, ও আসে। আসার পরে দিয়ে আমি প্রচুর কান্না করতেছি, পুরো রাস্তা কান্না করছি। তো বলতেছে কোথায় যাবা? আমি বললাম ঠিক আছে কোথায় যাবে আমি জানি না, ও রাঙামাটি যাই। রাঙামাটি যাওয়ার পর ওখানে কী করবো বুঝতেছি না, হুট করে ওর মাথায় আসে যে আমরা একটা রুম নেই, কারণ সারাদিন কোথায় থাকবো, ঘুরবো, কথা বলবো, একটু নিরিবিলিতে বসে কথা বলতে হবে। তো একটা ওখানে যে একটা রুম বুক করে, মানে একটা হোটেলে উঠি। হোটেলে ওঠার পরে দিয়ে আমরা তো এর আগে দিয়ে ওভাবে ইয়া করিনি ডিরেক্টলি, এখন বাসায় যাওয়ার পরে দিয়ে আমাদের পুরো মাইন্ড চেঞ্জ। ও আমাকে মানে খুব ভালোভাবে ইয়া করে, ওদিন আমার সরি ওদিন আমাদের পুরো ওপেনলি ফিজিক্যাল রিলেশনটা হয়ে যায়, যাই হোক দুজনের মতেই। তো তখন বলতেছে যে সরি, তোমাকে আসলে ছেড়ে দেওয়াটা আমার পক্ষে আর সম্ভব না, কারণ তুমি আমার ভিতরে এমনভাবে গেঁথে গেছো। ঠিক আছে, রিলেশন চলতে থাক, তোমাকে লাইফে পাই আর না পাই সেটা পরের ব্যাপার, যতদিন চলতে থাকে চলুক, ফ্যামিলি থেকে বিয়ে যখন করাবে তখন দেখা যাবে, যতটুকু পরিমাণ ট্রাই করা করবো, এভাবে চলতে থাকে। মাঝে মাঝে ও ঢাকা থেকে আসে, এভাবে সারাদিন মানে সকালে এসে নামে, সারাদিন থাকার পরে সন্ধ্যার দিকে চলে যায়, বা একদিন থেকে আগের দিন আসে পরের দিন চলে যায়, এভাবে। আর পুরোটাই খরচ আমি দিই, কারণ হচ্ছে ও তো পড়াশোনা করতেছে, টাকা ওর বাবার টাকাটা কেন আমি খরচ করবো? এভাবে চলতে থাকে। শেষের দিকে একদিন মানে কুরবানি, গত কুরবানি ঈদের আগে কুরবানি ঈদে আমি বাড়ি যাচ্ছি না, আমার প্রচুর মন খারাপ, ওরও মন খারাপ, কি ব্যাপার আমরা দুজন দুই জায়গায় থাকবো, আমি এখানেই থাকবো, অথচ বাইরে যেতে পারতেছি না, ওরও আমাকে ছাড়া মন খারাপ লাগবে না। এর আগে মানে ওই ঈদের আগের রমজান ঈদে ওকে করে একসাথে ঈদের দিন ঘুরতে যাই বলে, ঈদের আগে দিয়ে ওকে আমি একটা শার্ট গিফট করি নিউ মার্কেটে, যে শার্টটা পছন্দ হয়, 2000 টাকা দামের একটা শার্ট, যেটা পছন্দ হয় সেটাই আমি ওকে নিয়ে দিই। ওইটা পরে ঈদের দিন বের হয়, দুজনে ছবি তুলি। ও কী করে, ও ভাবছে যে আমি মনে হয় ওকে ইগনোর করতেছি, অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ার আছে বলে ওর ছবিটা, আমাদের দুজনের ছবিটা আমার মোবাইলে সরি আমার ফেসবুক প্রোফাইলে দিয়ে দেয়। সেই জন্য সেখান থেকে ওর কাজিনে আমাদের ছবিটা দেখে ফেলে ওর সাথে, আনফর্চুনেটলি আমি কিছু না করলেও, পরের দিন ডিলিট করলেও দেখে ফেলে, পরে দিয়ে ওইটাই হচ্ছে সমস্যা ছিল। পরবর্তীতে রমজান সরি কুরবানি ঈদ আসছে, তো আমাকে বলতেছে আচ্ছা একটা কাজ করো, তুমি আমার কি বললাম বোনকে কনভিন্স করে বলো যে তুমি আমাদের বাড়ি যাবা, তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। আমি বললাম কীভাবে করবো? তো আমাকে শিখাই দিল, বলো যে তোমার আমার বোনকে বলো যে ওকে বলবা যে এবার আমি বাড়িতে যাচ্ছি না, তোমাদের বাড়িতে একটু যেতে চাচ্ছি, আমার খুব মন খারাপ লাগতেছে সেই জন্য। তো আমি ওকে বলি, ওর বোন বিশ্বাস করে না, বলে যে কী বলেন আপনি আমাদের বাড়িতে যাবেন, এদিকে কেউ যায় না। আমি বললাম হ্যাঁ যাবো। তো ওর বোনকেও কনভিন্স করে, ওর বোনকে নাকি কী বলছে আমি জানি না, ও পরবর্তীতে আমি শুনছি যেটা সেটা পরে বলতেছি। বাড়িতে যাওয়ার পরে দিয়ে ওদের বাড়িতে থাকি, ওদের বাড়িতে নাকি ওর মা আমাকে দেখেই নাকি প্রথম দিন ওকে বলে যে কী মেয়ে নিয়ে আসছিস, সুন্দর নাই, খাটো, এটা কী মেয়ে, কী ধরনের মেয়ে, মানে ওর বোনের কথা নাম ধরে বলে যে এটা কী ধরনের মেয়ে নিয়ে আসছে, এরকম নাকি বলে। যাই হোক, আমি 9 দিন থাকি ওদের বাড়িতে, ওখানেও আমরা আমি ইগনোর করলেও আমার সাথে কথা বলে। দেন চলে আসি যেই দিন, 9 দিন 8 দিন থেকে 9 দিনের দিন যেদিন চলে আসবো সেদিন দেখতেছি যে ওর মন খারাপ। ও প্রতিদিন সকালে এসে, আমি ঘুমে থাকতাম ওর বোনের সাথে, সকালে এসে আমাকে দেখে যাইতো, কিন্তু যেদিন চলে আসবো সেদিন তো আরও মানে পাগল হয়ে যাওয়ার কথা না, কিন্তু ও ঘুমাচ্ছে, কিছু রেসপন্স নাই। ওই দিনের আগের দিন রাতে বুঝতেছি যে ওর মা আমার প্রচুর ফ্যাড আপ, ওনার ফেস দেখে বোঝা যাচ্ছে উনি আমার সাথে রেগে আসতে আমাকে পারলে মারবে বা কিছু একটা করবে, আমি চুপ করে থাকি, কিছু বুঝতে দেই না। তারপরে চলে আসি, তখন আমি ওকে জিজ্ঞেস করি, আমার হাত ধরাটা ওর খুব পছন্দ ছিল, ওর চুলগুলো আমার খুব পছন্দ ছিল, চুলগুলো এলোমেলো করে দেওয়াটা ওর খুব পছন্দ ছিল, যদি না করতাম তাহলে ওর মন খারাপ করতো, চুল এলোমেলো করে দিচ্ছে, হাত ধরতেছে, কিছুই রেসপন্স করতেছে না। তো আমি ওকে বললাম যে তুমি আমার সাথে রেগে আছো, কোনো ভুল করছি আমি কিছু? বলে না, আমাদের এরকম করতেছে বলে কিছু না, তো আমি শুধু চলে আসবো, আমার ড্রেস আপটা পছন্দ করে চুজ করে দিয়ে বলে যাও। আমি অসহায় মতো কান্না করতেছি, ও আমার দিকে একটা বার তাকাচ্ছেও না, আমি চলে আসলাম, খোঁজ নিল না, সারাদিন যাচ্ছে কোনো রেসপন্স নাই, আমার খুব কষ্ট হচ্ছে। ওর মাকে কল দিচ্ছি, ওর মার সাথে তোর ব্যাপারে জিজ্ঞেস করা যাচ্ছে না, রাতে দিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে দেয়, SMS করার পর, ফোন একটা পর্যায়ে ওপেন করার পরে বলে যে তুমি আর আমার সাথে রিলেশন রাখিও না, যদি তুমি আমাকে বাঁচতে দিতে চাও তাহলে আমার সাথে আর কোনো কমিউনিকেশন করো না, আমার ফ্যামিলি বা কারোর সাথেই না। আমি তো এটা শুনে পুরো মানে অবাক, এটা কেন বললা, হঠাৎ কী হয়েছে? বলে যে কিছু বলতে পারবো না, আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক দিতে হচ্ছে, ফেসবুক পেজে যা আছে সব জায়গা থেকে। আমি বললাম কেন, কী হয়েছে সেটা অ্যাটলিস্ট বলো, নাহলে তো এরকমটা করলে আমি তো মানে তোমাকে ডাউট করতে হবে, এটা তো ঠিক না। ওরা আমাকে বলতেছে দেখো মাসব জেনে গেছে, তোমার সাথে এখন আমার রিলেশন রাখাটা সম্ভব না, যদি তুমি আমাকে বাঁচতে দিতে চাও তাহলে আর আমার সাথে রিলেশন করিও না। এটা মনে রেখো যে আমি তোমাকে ভালোবাসি না, সেটা না, আমি তোমাকে ভালোবাসি কিন্তু ফ্যামিলি থেকে প্রবলেমের কারণে আমি তোমার সাথে রিলেশন রাখতে পারতেছি না, এটা বলে। আর আমি কী করবো বুঝতেছি না, সব জায়গা থেকে ব্লক, আমি আবার কষ্ট পাচ্ছি, কী করবো, পুরো 2 মাসের মতো হয়ে গেছে। 2 মাস পরে যে দেখতেছি যে মানে তখন আমি কিছুটা ঠিক হয়ে উঠছি, ওকে প্রায় মরিচিকার মতো হয়ে গেছে, মানে একটা প্রলেপ পড়ে গেছে, আবার ব্যাক করবো, কল দিচ্ছে, আমি ভাবতেছি ও হয়তো ভুলে কল দিচ্ছে। পরে আমি কথা বলতেছি না, কারণ আমি উইক হয়ে যাবো বলে, আমার কাজিনের কণ্ঠটা আমার কণ্ঠ প্রায় এক ছিল, আমি তখন অন্য পাশায় থাকতাম, ওই মেয়েটার কণ্ঠ আর আমার কণ্ঠ একই ছিল, তো ওকে দিয়ে আমি কথা বলাচ্ছি যাতে ইগনোর করতে পারে। ও বলতেছে না আমি আসলে তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, তোমার সাথে রিলেশন থাকবে, ফ্যামিলি থেকে যাই হোক না কেন, ফ্যামিলি তার কখনো বুঝতে দিব না যে আমাদের রিলেশন আছে। চলতে থাকে, তারপরে দিয়ে এভাবেই থাকে, রিলেশন চলতে থাকে। পরবর্তীতে মানে লাস্ট গত বছর আমি যখন একটা অফিসিয়াল জব করি, ওই জবটা আমি ছেড়ে দিই, অফিসিয়াল জব করি, ওখান থেকে আমি বেশ কিছু টাকাও পাই, তো আমাকে সবসময় বলতো যে তুমি ঢাকা চলে আসো, ঢাকা চলে আসো। তো ওই দিন আমি বলি যে আচ্ছা ঠিক আছে আমি ঢাকা চলে যাবো, তোমার সাথে থাকবো। দেন ও বলে যে আচ্ছা ঠিক আছে চলে আসো, ও প্রথমে না করে তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে চলে আসো। আমি আবার এক পর্যায়ে জোরও করি যে তুমি আগে কেন বলছো, তুমি এখন আমি ঢাকা যেই থাকবো, কারণ তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়।
আপনারা কি বিয়ে করেছিলেন?
না, আমরা ঢাকায় একসাথে ছিলাম।
কতদিন ছিলেন?
1 মাস 15 দিনের মতো ছিলাম। তারপরে ওখানে সবাই জানতো যে আমরা ম্যারিড পার্সন, কিন্তু না, পরে ওখান থেকে যখন চলে আসি ও আমাকে আবার ছেড়ে দেয়, আবার 6 মাসের মতো আলাদা, 3 মাসের মতো আলাদা থাকি। এর মধ্যে আমার কল সেন্টারের জবটা হয়, আমি এর মধ্যে থেমে থাকি নাই, পড়াশোনাও করতেছি, আর এরপরে হচ্ছে যে আমি ভাবতেছি যে আমি কিছু একটা ভালো পর্যায়ে যেয়ে তারপরে ওর উপযুক্ত হয়ে যেন থাকতে পারি, যেন আমি ওর উপযুক্ত হয়ে ওর লাইফে যেতে পারি, যেহেতু আমি ওকে এতটাই ভালোবাসি। যতটা বুঝতাম যে ও আমাকে অনেক ভালোবাসতো, আমাকে বলতো যে দেখো আমার মা বাবার পরে যদি স্টেপটা ভালোবাসা কেউ থেকে থাকে সেটা হচ্ছে তুমি।
আপনাদের ফিনিশিং কেন হলো এটা?
এখন ওর বিষয়টা আমি বুঝতেছি না, আমরা চট্টগ্রামে একসাথে থাকি, তো একটা সময় ও বলে যে এখানে যেহেতু আমার ফ্যামিলিকে জানতে পারলে সমস্যা হবে, আমরা একসাথে থাকতে পারবো না, এর মধ্যে যে আমি একসাথে থাকতে যে ও আমি ওকে ছাড়া কীভাবে বাঁচবো, তো বলে যে ঠিক আছে আমি তোমাকে একটা বেবি দিচ্ছি, সেটা নিয়ে তুমি অ্যাটলিস্ট আমার বেবি নিয়ে বাঁচো
উইদাউট ম্যারেজ।
হ্যাঁ, আমি বলি যে আচ্ছা ঠিক আছে। ও একটা সময় আমাকে বিয়ে করার জন্য খুব প্রচুর ইয়া করতো, জোর করতো, আমি বলতাম যে ফ্যামিলিও মতো কেন বিয়ে করবো, আমরা চাইলে তো আমরা ফ্যামিলিতে ইয়া করতে পারবো, দেখা যাক কি হয়। কিন্তু এখন আমি যখন বলতাম যে ঠিক আছে চলো, আমরা যেহেতু আমরা একটা খারাপ কাজ করছি, আমি একটা চাচার সাথে শেয়ার করছিলাম, একটা চাচুর সাথে, তো উনি বলে যে দেখো মা তোমরা যেটা করছে সেটা হচ্ছে পুরা জানার একটা কাজ করছে, এটা কী পরিমাণ খারাপ সেটা তোমরা জানো না, তো যদি পারো ছেলেটাকে বলো যে তোমাকে ফ্যামিলিতে নিতে হবে না, জাস্ট তোমাকে বিয়ে করে তারপরে যদি ডিভোর্স দিতে চায় কিছুদিন পরে ডিভোর্স দেওয়ার জন্য, বা দুজনে আলাদা আলাদাভাবে থাকো, সমস্যা নেই।
কে বলেছে এটা?
এটা আমার একটা চাচু আমাকে পরামর্শ দেয়।
আমি সেটা করেছেন, বিয়ে করেছেন না করেন?
ওকে বলি, ও এটাতে রাজি হয় না। তারপরে হচ্ছে যে আমার
বিয়ে করার জন্য পাগল ছিল কখন, যখন আপনারা এই ধরনের কাজ করতেন না তখন?
তখনও করতাম, তখনই রাজি ছিল আর কি। সেটা হচ্ছে আরো দুই বছর আগে, না তিন আড়াই বছর আগে। আমার কোনো ফল ছিল না, আমি চাইছিলাম ভালোভাবে পড়াশোনা করার জন্য, ভালো একটা কিছু করার জন্য। এখন আমার লাইফটা এমন পর্যায়ে এসে পৌঁছাইছে যে আমি না পাবো কোনো ভালো একটা ফ্যামিলিতে যেতে, না পারবো ভালোভাবে লাইফ লিড করতে, মানে আমার লাইফটা পুরো হজবরলের মধ্যে হয়ে আছে। এরপরে দিয়েও আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, মানে আমি কোনো কিছুতেই থেমে থাকি নাই। আমি কল সেন্টারে জব করছি, আমার পড়াশোনা নাই, কিন্তু আমার
প্রথম কথা হচ্ছে যে দিস মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আপনার লাইফের ফার্স্ট পার্টটা আপনি যেটা বলছেন যে আপনার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হওয়া বা ওখানে ওর কাছে ফিরে যাওয়া, এই পার্টটা পর্যন্ত আপনি বলছেন কোনো ভুল নাই। সেকেন্ড পার্টটা, ভুলটা আপনাকে কেউ ইন্সপায়ার করেনি,
এটা হচ্ছে যে দেখতেছি যে একটা ছেলে আমাকে প্রচুর সাপোর্ট দিচ্ছে, আমার ভিতরে কেন
মেন্টালি উইক হয়ে গেছেন তার প্রতি।
হ্যাঁ, মেন্টালি উইক হয়ে গেছি, ভাবতেছিলাম যে যাই না ও
হয়তো, আমাদের সমাজে সেটাই হয়, আমাদের সমাজে সেটাই হয়, অনেক বেশি হয়, এবং এই দুর্বলতার সুযোগ নেয় অনেকেই, সাপোর্টটা দিয়ে গেল এবং শেষ পর্যন্ত সেটা একটা ভালো রেজাল্ট হয়নি। এই ঘটনা যেটা আপনার লাইফে ঘটেছে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল ব্যাখ্যা করা যায়। একটা হতে পারে যে ছেলেটা আপনার লাইফে, আপনি তাকে বিয়ে করেননি, এটা বরং ভালোই হয়েছে, অনেকেই বলবে এটা, কারণ যে মানুষ আপনাকে বিয়ে করতে চায়নি, আপনার কাছ থেকে সুযোগ নিয়েছে, সে বিয়ের পরে হয়তো আপনার প্রথম লাইফে যেটা হয়েছে সেটাই আবার ফিরে আসলো, এরকম হতে পারতো। দ্বিতীয়ত যেটা হতে পারে যে আসলে যেই মানুষটার ইন্টেনশন থাকে অন্য কোনো কিছু, সেখানে আসলে বিয়ের জায়গাতে না যাওয়াটাই ভালো। তৃতীয়ত যেটা হতে পারে যে আপনার জায়গা থেকে ভুল করেছেন, বা ওর জায়গা থেকে যেটা হতে পারে যে এটাই কেবলমাত্র ওর টার্গেট ছিল, হয়তো অন্য কোনো মেয়ের সাথেও ওইভাবে ইনভলভ, আমি জানি না, মানুষের প্রতি খারাপ ধারণ পোষণ করা ঠিক নয়, মেবি আমি বলছি, সে কারণে হয়তো বা জাস্ট ওকে আপনার সঙ্গে টাইম পাস করেছে এবং তার যেটা ইন্টারেস্ট ছিল সেটার জন্য সে হাসিল করেছে এবং কাট আপ। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজের সীমাবদ্ধতা বোঝা উচিত। ওর মা আপনাকে মেনে নেবে না, এটাই স্বাভাবিক। কেন স্বাভাবিক বলেন তো?
স্বাভাবিক ছেলে মেয়েদের, ছেলের বা মেয়ের নিজেদের, মানে নিজের ছেলে মেয়েকে নিজেরা পছন্দ করে বিয়ে করাবো,
এটা খুব নরমাল একটা বিষয় না। তারপরে অনেক সময় বাবা মারা মেনে নেয়, কিন্তু আপনার কেসটা অন্যরকম, আপনার কেসটা অন্যরকম, আপনার একটা বিয়ে হয়েছে।
হ্যাঁ, এবং এটাই আমাকে এক্সকিউজ দেখায় যে,
এবং এটা শুধু এরকম তাই না, ওর, আমার মনে হয় ওর যে ফ্যামিলি স্ট্যান্ডার্ড, সেই ফ্যামিলি স্ট্যান্ডার্ডের চাইতে আপনি অনেক বেশি পিছিয়ে আছেন।
হ্যাঁ,
তো সুতরাং কোনোভাবেই ওর মা চাইবে না ওকে,
আপনাকে। ওর মা জানে না যে আমার এত কিছু,
যদি জানে তাহলে আরো নিবে না, তাই না? তো আমার কাছে কি মনে হয় জানেন, মানে বিয়ে সাদের বিষয়টা আসলে কোনো কিছু গোপন রেখে করা উচিত না।
আসলে কি জানেন, আমি এগুলো কিছু গোপন করি ওর কাছে, মানে আমি এখন ওর প্রতি এতটাই উইক হয়ে গেছি, আমি কোনো, আমি কিছু মনে রাখতে পারি না, ওর প্রতি এতটা পরিমাণ উইক হয়ে গেছি, আমি কিছুই করতে পারি না।
আপনি একটু আগে বললেন না মরিচিকা, একটা শব্দ কিন্তু বলেছেন এখানে, পৃথিবীর কোনো কিছুতেই একটা মানুষ যদি প্র্যাকটিসে না রাখে, কোনো কিছুতেই, এমন কিছু নাই যেটা সারা জীবন চকচকে থাকে।
না অ্যাকচুয়ালি কি, ওর সাথে আমার এখন ব্রেকআপটা অনেক দিন হয়ে গেছে, প্রায় বছর খানেক হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেই একই পর্যায়ে বলে,
হয়তো একটু সময় লাগবে, হয়তো নতুন কেউ আসা পর্যন্ত আপনি মনে করবেন। আর আপনার হাজবেন্ডের ক্ষেত্রে যেটা হয়েছে তাকে দ্রুত আপনি ভুলতে পেরেছেন, কারণ এই ছেলেটা আপনার পাশে ছিল।
আমি হয়তো কেউ টলারেট করতে পারি না, কারোর সাথে কথা বলতে যাবো, দেখা যাচ্ছে কারোর সাথে আমি কথা বলতেছি কিন্তু আমি মোবাইলে টেক্সট করতেছি ওকে।
এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে এক একজনের এক একটা ফিলিংস এর রকম, এক এক রকমের, সো হয়তো বা অন্য কোনো ভাবে মরিচিকা পড়বে, আপনাকে এটা বিলিভ করতে হবে। এবং
আমি এর মধ্যে একটা কাজ করছি, আমি যেদিন এখানে ইয়া করছিলাম, তারপরে আমি বৃহস্পতিবারে মেবি ওর বাবাকে কল দিই, আমি বাবাকে কল দিয়ে, মানে আমাকে ও বলে যে দেখো তুমি যে পর্যায়ে আসো এই পর্যায়ে থেকে তোমাকে নিয়ে আমার সম্ভব না, আমার পড়াশোনা নাই, আমি এখন ইন্টারমিডিয়েট জেনারেল ইয়াতে ভর্তি হয়েছি, আমি চাই পড়াশোনা করার জন্য, কিন্তু আমার অবস্থা
এমন। বাবা কি বলে আপনাকে?
ওর বাবা বলতেছে যে দেখো তুমি যদি ওর উপযুক্ত হতে পারো তারপরে আমরা দেখতেছি।
দিস ইজ দ্য থিং, ভেরি স্মার্ট অ্যানসার, এই জিনিসটা আপনার নিজেরও বোঝা উচিত।
আমি সেটা জানি, কিন্তু আমি তো চাইলে কোনোদিন ওর উপযুক্ত হতে পারবো না।
তো আপনার ওখানে কাটা পুতে হবে, ফ্যামিলি
চলে আসতে হবে। কিন্তু আমি মানে আমি পারতেছি না ওকে ইয়া করতে, মাথা থেকে
সরাতে। এখন পারার জন্য আমি জানি প্রত্যেকের জীবনে এই ঘটনাগুলো খুব ভয়াবহ ভাবে আসে এবং সেটা রিয়াকশন খুব
চেঞ্জ হয়। আমার প্রশ্ন যে এটাই যে আমার লাইফে পিছনে তো আমার কোনো হাত নাই, আমি তো চাইলেই, আমার যদি মা থাকতো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি অনেক উপরে থাকতাম আজকে।
কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে আপনার মা থাকলে আপনি অনেক উপরে থাকতেন? পৃথিবীতে এরকম অনেক আছে ফ্যামিলি আছে যেখানে মা আছে, মা সাপোর্ট দিয়েছে, সন্তান উপরে যায়নি। পৃথিবীতে আপনার মতো অনেক সন্তান আছে যারা অনেক উপরে আছে।
আমি তো যাইতে পারিনি, এখন আমার যে
নিজের ফেলিওরটাকে, নিজের ফেলিওরটাকে কখনোই অন্যজনের এক্সকিউজ করা উচিত না। প্রথম কথা হচ্ছে যে আপনি এখন যে অবস্থায় আছেন সেখানকার চেয়ে তো অনেক খারাপ অবস্থায় অনেক মেয়ে আছে বাংলাদেশে, এটা তো বিশ্বাস করেন। ফাইন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি আর্ন করেন না, কিন্তু পয়সা তো রোজগার করেন, নিজের পয়সাতে নিজে চলেন, এটা বাংলাদেশের আমি মনে করি যে আপনার পজিশনে থেকে, আপনার অবস্থা থেকে এটা সৌভাগ্যতম একটা পজিশন, অনেক মেয়েই পজিশনে থাকে না। ঠিক আছে, আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার ওকে মনে পড়ে, ওকে আপনি সব 24 ঘন্টা আপনার মাথার মধ্যে ফিল করেন, এবং ওদিক থেকে ব্যাপারটা হচ্ছে যে ও আপনাকে ওভাবে পাত্তা দিচ্ছে না, বিভিন্ন ক্রাইটেরিয়া দিচ্ছে, আবার যখন ভুলে যাওয়ার চেষ্টা করেন, ভুলে যান একটু একটু, তখন হঠাৎ করে আবার হাজির হয়, সে হাজির হয়ে তখন আবার উস্কে দেয়। আমার মনে হয় এটা একটা আফিমের মতো। হ্যাঁ, এবং এটা আপনি বুঝতেই পারছেন যে এটার ফিনিশিংটা খুব খুব ভয়ানক রকমের বাজে কিছু একটা হবে। সো আপনার যেটা হওয়া উচিত, আপনি এখন অনেক বেশি ব্যস্ত থাকেন, কিন্তু আপনার এই বর্তমান সিচুয়েশনটাকে ডিনাই করা উচিত না, কারণ বিয়ে জিনিসটা আসলে সিনেমার গল্প না, আসলেই গল্প না। হ্যাঁ, যে গরিবের গরিব একদিকে নায়ক হচ্ছে গরিব আর নায়িকা হচ্ছে কোটিপতি, কিংবা নায়িকা হচ্ছে হলো গরিব আর নায়ক হচ্ছে কোটিপতি, হ্যাঁ, দুই পরিবারের মেলন, সম্পদের সুষম বন্টন, হ্যাঁ, ওই সব আসলে সিনেমাতেই সুন্দর লাগে, বাস্তবে এসব একেবারেই কাকতালীয় গল্প ছাড়া কিছুই না।
আমি ওকে মাস থেকে ছুটে দিতে পারি না, আমি এখন খুবই বিপর্যয়ের মধ্যে আছি, যেমন আমি ফিনান্সিয়াল এত প্রবলেম আছে, আমার এই মুহূর্তে জব নাই, আমি জব করতে পারতেছি না, আমি যেটা বলিনি আমি কনসিভ হয়ে যাই, তো ওর কারণে আমার বেবিটা নষ্ট হয়ে যায়, এইটার জন্য আমার প্রচুর ব্লিডিং হয়, আমার কোনো খোঁজ নেয় না, আমার 1.5 মাস পুরো ব্লিডিং হয়, যার কারণে আমি এরকম হয়ে গেছি। আর জানি না এখনও এটা ইয়ে আছে কিনা, আমি একবার শুধু চেক আপ করেছিলাম, ডাক্তার বলছিল পরবর্তীতে আবার আলট্রাসোনোগ্রাম করানোর জন্য, কারণ এটা নাকি ভিতরে কিছু একটা রয়ে গেছে।
জব করেন না মানে?
এখন বর্তমানে জব করতে, মানে আমি শরীর অসুস্থতার কারণে জবটাও ছেড়ে দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে টাকা ধার নিয়েছি, সেখানে আমি কিছু করতে পারতেছি না, আমি প্রচুর পরিমাণে খুব খারাপ বাজে সিচুয়েশনের মধ্যে
আছি, বিপর্যয় চরম পর্যায়ে আছেন।
হ্যাঁ,
আমি আপনাকে বলি, এই যে বিপর্যয়গুলো, এগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন একটা সময়, কিন্তু আপনি মানসিকভাবে যে বিপর্যয়ের মধ্যে আছেন সেটা কাটানোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটা ঠিক হয়ে গেলে বাকি সব কিছু অটো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো আমি বলবো যে আজকের এই সিক্রেটসে আমরা যে মেয়েটাকে এখানে আপনাদেরকে শোনালাম, সেই মেয়েটা আমাদের সমাজের অসংখ্য মেয়ের একটা প্রতিরূপ মাত্র, এরকম ভুল মেয়েরা করেন, ইমোশনালি অ্যাটাচ হন এবং ইমোশনালি তাদের পুরো রাজ্যকে জয় করে নিয়ে যায়। আমি জানি না মানে এই বিষয়গুলো হয়তো সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে, একটা ছেলের যে ইন্টেনশনটা থাকে একটা মেয়ের ইন্টেনশন থাকে পুরোটাই ডিফারেন্ট, এবং সেই জায়গাটা থেকে একটা ছেলে খুব ইজিলি ডাউট বাটপাট যেটাকে বলে হলে সে খুব ইজিলি একটা মেয়েকে কনভিন্স করে ফেলতে পারে, এবং মেয়েটা যদি খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে থাকে তখন কনভিন্স করাটা অনেক বেশি ইজি হয়, এবং তারপরের যে গেমগুলো হয় সেগুলো খুব কঠিন গেম হয়। কিন্তু একটা মানুষ যখন একবার ভুল করেন সেটা হয় ঠিক আছে, কিন্তু র্যান্ডামলি যখন জড়িয়ে যাচ্ছেন একটা পর একটা ইনভলভ হচ্ছেন এবং এক্সট্রিম পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছেন, বুঝতে পারছেন না যে আসলে এটা কী হচ্ছে, তখন মনে হয় লাগামটা টেনে ধরাই উচিত, নইলে আসলে আমাদের জন্য যেটা অপেক্ষা করে সেটা সামনে যাওয়ার কিছুই না। সো দ্যাটস অল ফর টুডে। আমরা সবসময়ই বলি একজনের ভুল থেকে হাজার জনের শিক্ষা নেওয়া উচিত, এবং আমরা অবশ্যই রেসপেক্ট জানাই প্রত্যেকটা নারীকে যারা জীবন সংগ্রামে নিজেদেরকে বিভিন্নভাবে টিকিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং অবশ্যই রেসপেক্ট জানাই আজকের গেস্টকে, যিনি এত কিছুর পরেও হাল ছাড়তে রাজি নন, তিনি এসছেন লাখ লাখ মানুষকে সচেতন করবার জন্য। তো সবাই ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.